This track was downloaded from fusionbd.com.
ভাগ্যে তো সবাই আমার চেহারা দেখে, যেন একটা সাদা কাপড়ে না দেখে কালো কাপড়ে ঢাকা একটা লাশ।
জীবন কখনো জীবন্ত লাশ।
বিশটাকা দিয়ে বিশটা লালভেজ কিনে অসুখাতে বোর কাছে যাই, শুধু এই দেখো বিশটা চকলেট নিয়েছি তোমার কাছে।
জীবন শূন্যের মাঝে সম্ভাবনার।
ও সব রেডি করে আমাকে জবে করবে, এই অস্ত্র দিয়ে আমাকে জবে করবে, ওই মানুষটা সিচুয়েশনে কিরকম হতে পারে।
জীবন তীব্রভাবে বেঁচে থাকার আকুতি।
এত টাকা আর্ন করতে চাই, অ্যাটলিস্ট মা বাবা যেন কিনতে পাওয়া যায়।
জীবন আজন্ম হেরে না যাওয়া চ্যালেঞ্জ।
চোখের পানি ঝরঝরে পড়ছে, আমি তো একটা বাচ্চা, আমার পেটে কিভাবে একটা বাচ্চা বের হয়।
জীবন নাটকের চেয়েও বেশি নাটকীয়। জীবনের গল্প ক্লোজ অফ প্রেজেন্স হ্যালো 8920 তে প্রতি বুধবার রাত 11:20 ABC রেডিও তে। ক্লোজার দ্য বেটার। ক্লোজ অফ প্রেজেন্স হ্যালো 8920 ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছি, এবং আপনারা যারা এবিসি রেডিও শুনছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আরো একটি বুধবার আমরা পেয়েছি, আরো একটি রাত, এবং সেই রাতে কোন একজন বন্ধুর জীবনের গল্প আজকে লাখো মানুষের সামনে উপস্থাপিত হবে। আজকের এই বন্ধুটি আমার জন্য বিশেষ, কারণ সে এক সপ্তাহ যাব ঢাকাতে অবস্থান করছে শুধুমাত্র জীবনের গল্প বলার জন্য। সে এসছে সুদূর সিলেট থেকে। সব ভূমিকা আমি একটু পরে দিব, তবে তার আগে বলতে চাই হ্যালো 8920 নিয়ে, যে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে আপনি যদি আপনার জীবনের গল্প বলতে চান, আমরা সবসময় আপনাকে মোস্ট ওয়েলকাম করি। এখানে এসে যে কাজটি করবেন, আপনি আপনার নাম এবং সেল নাম্বারটি স্পষ্ট করে বলে তারপর আপনার যা বলার আছে আপনি সেটা বলবেন। এটা অবশ্যই আপনাকে ফোন করে বলতে হবে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি, 09613892892। এছাড়া আরো একটি নাম্বার রয়েছে 9115668। আমি আবারও বলছি 9115668। ওকে প্রিয় শ্রোতা, ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে আমাদের অনুষ্ঠান চলাকালীন সময় আপনারা নিশ্চয়ই জানেন যাবতীয় ডকুমেন্টস, এবং যারা অতিথি থাকেন তাদের সাথে যোগাযোগ করার সুযোগ থাকে। পুরনো অনুষ্ঠান যারা ডাউনলোড করতে চান, আমাদের এই ফেসবুক পেজে গিয়ে দেখবেন যে ডাউনলোড একটা অপশন আছে, সেখানে গিয়ে আপনি যাবতীয় অনুষ্ঠান যেগুলো আপনার এখন পর্যন্ত শোনা হয়নি সেগুলো আপনি ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, আমাদের এই পেজটিতে ডাউনলোড অপশনে আছে। পেজটির ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, এবং পেজটিতে প্রায় 11 লাখের উপরে এই মুহূর্তে আমাদের কমিউনিটি মেম্বার রয়েছে। এবং প্রিয় শ্রোতা, আপনাদেরকে একটি বিষয় প্রথমেই আমরা জানিয়ে রাখছি, যে আজকের এই এপিসোডটি রাত 2টার পরেও আমরা কিছুক্ষণ সময় প্রচার করব। তো চলুন, এই মুহূর্তে আমার সঙ্গে যিনি অতিথি রয়েছেন তার সঙ্গে একটু আমরা পরিচিত হই। প্রথমে আপনি আপনার নামটা একটু বলেন তো।
ইমাদ হাশমির।
ইমাদ হাশমির, নামটা একটু আনকমন লাগছে আমার কাছে। ডাকনাম কি?
ডাকনাম ইমাদ।
ইমাদ, আপনি এসেছেন সিলেট থেকে, তাই না?
জি।
সিলেটে কি আমাদের রেডিও তো শোনা যায়?
সিলেটের এই মেন শহরে সাপোর্ট করে একটু, তবে জেন্টাপুর আছে আর কি, কিছু যে ইয়ে জায়গা, সীমান্ত এলাকাবর্তী জায়গা আছে, ওরা ডাউনলোড করে শোনা, অনেক কষ্ট করে শোনা লাগে।
আপনি কিভাবে শুনেন বা শুনেছেন আমাদের রেডিও?
আমি এই মুহূর্তে যাকে সবচেয়ে বেশি মিস করতেছি এই বিষয়ে, 8920 বিষয়ে, যে শাকিল নামে একটা জুনিয়র ভাই ছিল।
শাকিল নামে জুনিয়র ভাই আপনার এলাকাতে?
জেন্টাপুরে। জেন্টাপুরে, অনেক দূরে। ও আমাকে ডাউনলোড কইরা তারপরে এনে দিত।
ও ডাউনলোড করতো আমাদের নেট থেকে?
ও ডাউনলোড করে তারপরে আমাকে এনে দেয় ওগুলা।
আচ্ছা, তো ওগুলো আপনি বসে বসে শুনতেন?
হ্যাঁ।
আপনি কি কবে নাগাদ আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করলেন? এর আগে কি যোগাযোগ করেছিলেন?
না, এর আগে যোগাযোগ করি নাই। আমি শুনতেছি, মানে অনেকদিন যাবো শুনতেছি।
আচ্ছা, শোনার পরে আপনার মোটা?
শোনার পরে আমার ইচ্ছে হলো যে আমিও তো আমার একটা জীবনের গল্প বলার মতো সুযোগ আছে।
আচ্ছা, এবং আপনাকে আমি গত সপ্তাহে আসতে বলেছিলাম, আমার একটা মিসকমিউনিকেশনের জন্য আপনাকে পুরো সপ্তাহ ঢাকা শহরে থাকতে হয়েছে, এবং আজকে এই মুহূর্তে আপনি আমাদের সঙ্গে। আমি প্রথমে আপনার সঙ্গে দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে এরকম হয় আসলে। ইমাদ হাশমির আজকে আমাদের সঙ্গে রয়েছেন, আমরা আপনার জীবনের গল্প শুরু করতে চাই। আপনার বয়স কত?
20 বছর 5 মাসের কাছাকাছি।
20 বছর 5 মাস। আচ্ছা, আপনি তাহলে সিলেটে থাকেন, এবং আপনার ভাষার সঙ্গে আমরা বুঝতে পারছি সিলেটের ভাষা আঞ্চলিক ভাষা কিন্তু আমার খুব প্রিয়, এবং আপনি আপনার ফ্রেন্ডের সাথে যেভাবে কথা বলেন ঠিক সেভাবেই বলবেন। আপনি শুরু করুন, কোথা থেকে শুরু করতে চান?
ছোটবেলা থেকে শুরু করতে চান?
জি প্লিজ।
আমি যখন, আমার জন্ম হয়েছিল 31/12/1994 সালে, আমার জন্ম
31/12/1994।
তো 95 সালে আমার যে সময় জন্ম হয়েছিল ওই টাইমে বিরাট বড় একটা বন্যা আসছিল মানে আমাদের ওই সিলেট বিভাগে। বন্যা আসার পরে, হ্যাঁ, আমার জন্মের পরেই 3 মাস যখন আমার বয়স, তখন বন্যায় প্লাবিত হয়ে গেল সারা গ্রাম। আমরা যে গ্রামে থাকি, তো গ্রামে থাকাকালীন অবস্থায় ডুবে যাচ্ছে অবস্থা, সবাই ডুবে গেছে, আমিও ডুবে গেছি আমার আম্মুর কুলে। ওই টাইমে আমার আম্মু, আমার এই আব্বু আর আম্মু সাঁতার কাটতেছে, সাঁতার কাটতে একজন আরেকজনের কুলে দিয়ে দিয়ে বিশাল ধরনের রিক্সায় 35 টাকার ভাড়া, এরকম জায়গায় এত দূর, 2-3 কিলোমিটার হবে, সাত্রে সাত্রে আমাকে নিয়ে গেছে, কোনো কুল কিনারা নাই। তারপরে গিয়ে উঠলো, মানে ওই টাইম থেকে আমার লাইফে আর কি শুরু, জন্মের পরেই একটা লক্ষণে মানে ইয়ে শুরু হয়েছিল। আমার জন্মের পরে, এর আগে কখনো বন্যা হয়নি আমাদের গ্রামে, কিন্তু আমার জন্মের পর থেকে বন্যা শুরু হয়ে গেছিল।
ওকে,
আমার যখন 2.5 বছর বয়স, দুষ্টুমি আমার এই 2.5 বছর বয়স থেকে শুরু। 2.5 বছর বয়সে যখন দুষ্টুমি করতাম, তখন একদিন হয়েছিল কি, বাড়ি থেকে সুপারি গাছের সুপারি পাড়া হয়েছে। সুপারি পাড়ার পরে সুপারি নিয়ে খেলতে গিয়া আমি আমার সুপারি গলায় আটকাইয়া যায়, বিশাল বড় একটা সুপারি। আটকানোর পরে এই টাইমে চিল্লা চিল্লি শুরু, যে ইমাদ মরে যাচ্ছে, ইমাদ মরে যাচ্ছে, গ্রামের মানুষ সবাই জড়ো হয়েছে। তো ওই টাইমে আমার মানে শরীর লাল হয়ে গেছে, নাকে নাক দিয়ে রক্ত বের হচ্ছে। তো কেউ কিছু উপায় খুঁজে পাচ্ছে না, হাসপাতাল অনেক দূরে, কোথায় নিয়ে যাওয়া হবে না নিয়ে যাওয়া হবে। দাদু আছে, দাদুমণিও আছে দুজন, ওরাও আইসা কাঁদতেছে, আর আম্মু তো ডাইরেক্ট পুকুরে গিয়ে পড়ে গেছে কাঁদতে কাঁদতে। তারপরে সবাই মিলে আইসা আমার মানে খুলে নিচ্ছে, নেওয়ার পরে দেখছে দম চলে যাচ্ছে। ওই টাইমে বড় মা আসলো, আসার পরে আমার গলার নিচে হাত ঢুকাইলো। হাত ঢুকানোর পরেই বড়াব্বা আইসা অনেক বেশি আর কি মারধর করতে শুরু করেন বড় মাকে, যে আমার ভাতিজারে তুই মাইরা ফেলতেছিস। বড় মা বলতে চাই মারছি কিনা আমার, আপনি দেখেন একটু। তারপরে উনি গলার ভিতরে হাত ঢুকাইয়া সুপারিটা ভিতরে নিয়ে দিলেন, ভিতরে দেওয়ার পরেই মানে দম ফিরে আসলো। তো ওইটা হলো আমার জীবনের মানে ফার্স্ট একটা ঘটনা। তারপরে যখন 4 বছর আমার বয়স, ওই টাইমে মানে আমি গ্রাম, সারা গ্রাম মাথার উপরে তুলে দিতাম, আমাকে সবাই ইবলিশ বলে ডাকতো। ওই টাইমে গ্রামে ইবলিশ শয়তান, ইবলিশ শয়তান বলে ডাকতো সবাই। তারপরে আব্বু আমার এনে জোর কইরা ক্লাস বড়ানে ভর্তি করে দিতে, 4 বছর বয়সে। প্রতিদিন বেগ দিয়ে বেড়ে বেড়ে আমার নিয়ে যেত, মানে ক্লাসে নিয়ে যেত। তো ক্লাসে নেওয়ার পরে আমার ক্লাসে ভালো লাগতো না, ক্লাসে যাওয়ার পরে একটা গ্রুপ তৈরি করি, মানে ওই টাইমে আমি একটা গ্রুপ তৈরি করি, যাওয়ার পরে আস্তে 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 সবার সাথে ফ্রেন্ডশিপ করি। আর ছোটবেলা তো সবাই দুষ্টুমি পছন্দ করে, তো আমার সাথে যারা ছিল তারা আমাকে গুরু বলে ভাবতো মানে। তারপরে ক্লাসে মনোযোগ দিতাম না, সারা ক্লাস ইয়ে করে ফেলতাম, মানে খাতা আমাদের কিনা দিত, খাতার প্রথম থেকে শেষ লাইন পর্যন্ত শুধু গান কবিতার ছবি আঁকা। তো ম্যাডামরা আব্বুর কাছে এসে অভিযোগ করতো যে আপনার ছেলে কি করতে, ওর দিতে লেখাপড়া হইবে না। আব্বু বলতেছে আমি ওর একটা খাতা কিনা দেবো, আপনার আমার ছেলে দেখে মারবেন না। তারপরে বড় অনেক টাকাকালীন অবস্থা, একদিন ক্লাসে এই ডেস্কের উপর দাঁড় করিয়ে রাখছে স্যারে, যে ইংরেজি না পারার কারণে। তো দাঁড়াইছি আমরা 15-16 জন, তো আমার শীষ পেয়েছে কিছুক্ষণ পর। আমি বললাম স্যার আমি বাইরে যাবো একটু, আমাদের এই আঙ্গুল দিয়ে দেখাতে হয়। তো আমি এরকম
দেখাইলাম,
এক আঙ্গুল দেখাইলাম, স্যার আমাকে বললেন 15 মিনিট। তখন আমি 15 মিনিট অপেক্ষা করলাম, অপেক্ষা করার পরে দেখলাম যে আমার সিরিয়াস কন্ডিশন। তাকে আমি আবার বললাম যে স্যার আমি যাবো বাইরে যাবো, আমার শীষ পেয়েছে। স্যার বলতেছেন যদি এখানেই করো, উনি বলছেন। তো উনি বলেছে এখানেই করো, আমি ওনার মুখের উপর ইয়ে করিয়া দিচ্ছি। তো করা দেওয়ার পরে উনি আর কি আমার বেড দিয়ে বেরিয়ে বাসা পর্যন্ত নিয়ে নিয়ে দিলেন। দেওয়ার পরে আব্বু আসলেন, আসার পরে ইয়ে ডাকা হয়েছে, বিচার ডাকা হয়েছে প্রধান শিক্ষিকার কক্ষে। প্রধান শিক্ষিকা হলো গিয়ে ম্যাম। তো উনি তারপর সবকিছু শুনলেন, শোনার পরে আব্বু আমার মারার জন্য আসে, উনি বলতেছে যে ওরে মাইরেন না, ওর তো বয়স আর কত, 4 বছর বয়স হয়েছে। তো আপনার বয়স, আমাদের রশিদ স্যার ওনাকে খুব মিস করি, উনি আসলে তেমন খারাপ না, অনেক ভালো একজন স্যার, কোনোদিন কাউকে মারেন নাই, এমনিতেই শুধু ডেস্কের উপর দাঁড় করিয়ে রাখেন। তারপরে উনি সবকিছু শোনার পরে বললেন যে আপনি কাউকে বলেছিলেন যে এখানেই কর? বলে হ্যাঁ বলেছিলাম। বলে তাইলে তো ঠিকই কাজ করেছে, আপনি ওকে বলেছেন, আপনি কি পারবেন আটটাতে 15 মিনিট? ও তো 15 মিনিট পারছে, গিনেস বুকে তো নাম লেখাই দিচ্ছে 15 মিনিট। তো ওই টাইমে মানে ম্যাডামের কথা শুনে একটু সাহস পাইলাম, সাহস পাওয়ার পরে ম্যাডাম আমার বুঝাইলো। তো ছোটবেলা আমাকে কেউ শাসন করলে আমি শুনতাম না, কেউ যদি আমাকে একটু আদর করে কোনো কথা বলতো আমি ওটা মেনে নিতাম, ওইটাই মেনে নিতাম। তারপরে আরেকটা সিস্টেম হতো, আমাকে যদি কোনো জিনিসে রাজি করাতো, কেউ আমার চুলের উপরে এরকম সুড়সুড়ি দিলে আমি মানে অটোমেটিকলি বক্ত হয়ে যেতাম, এরকম হতো।
ওকে ওকে,
তো কারণ আমার আম্মা আমার চুলের উপরে
তো বানরের কিংবা ঘোড়ার এই এই বা বিড়ালের এই অভ্যাসটা আছে, দেখবেন যে মাথায় যদি একটু করেন তাহলে বিড়াল আপনার ভক্ত হয়ে যাবে। ওকে, বুঝতে পারছি আপনি এইসব গুণ নিয়ে দুনিয়াতে এসছেন। হ্যাঁ, বিশেষ বিশেষ গুণাবলী। হ্যাঁ,
তারপরে গ্রামে এই একদিন আর কি এই যে সুন্নতে ঘটনা বলে না, ওইগুলো হচ্ছে গ্রামে সবার। আমি গিয়ে দেখলাম, দেখার পরে আমার
মাথায়
আমিও পারি তো। তখন আমি প্রতিদিন গিয়ে টাকা আব্বুর কাছ থেকে নিতাম, নিয়ে ছোট ছোট ব্লেড কিনতাম। কেনার পরে গ্রামের এই অনেক ধরনের ছেলে থাকতো, ওদেরকে আমি বলতাম দেখ তোকে এই লোকটা যদি করা অনেক বড় মানুষ, আমি তোর বন্ধু মানুষ, আমি যদি তোকে একটা করি মাগনা হবে, টাকা পয়সা বাঁচবে, তো ইয়ে হবে। তো এইরকম আমি 3-4 জনের ইয়ে করাইছি,
করে ফেলতেন।
হ্যাঁ, 3-4 জন হয়েছে। তো লাস্ট যা করেছিলাম ওইটা একটু মিস্টেক হয়েছিল, মিস্টেক হওয়ার কারণে অনেক প্রবলেম হয়েছিল, আব্বু খরচে দিছিল সব খরচ, উনি
এখন সুস্থ। এখন সুস্থ,
অসুস্থ বলতে আমাকে তো ওরা পরে বলতো যে বড় হওয়ার পরে তুই অনেক বড় যে খতনা করে হবি।
আপনি যা করেছিলেন সে কি সুস্থ?
তারপরে ঘুমন্ত বাচ্চাদের এই যত বাচ্চা ঘুমাইলে ওর কানে গিয়ে পানি না ডালা পর্যন্ত আমি স্বস্তি পাইতাম। বাচ্চারা আমাকে সবচেয়ে বেশি গ্রামের মাঝে আমাকে বুড়ো কেউ ভয় পাইতো না, কেউ পাইতো না, কিন্তু বাচ্চারা আমাকে আজরাইলের চেয়ে বেশি ভয় পাইতো গ্রামে।
বাচ্চারা
ভয় পাইতো। তারপরে এমন কোন জিনিস নাই যে আমাকে ছোটবেলা ভয় পেতো না। গাছ, ছোট ছোট গাছ যখন মানুষ চারা লাগাইতো, আমি ছোট ছোট চারা গুলা খাইতাম ইয়ে কইরা, চারা যে ইয়ে আছে না কুড়ি বলে, এই কুড়িটা আমি খাইতাম চিবাইয়া। খাওয়ার পরে এটা একদিন ইত্যাদিতে দেখছিলাম যে ইত্যাদিতে একটা পর্ব দেখাইতেছে যে এই হানিফ সঙ্গে দেখাইতেছেন যে ইয়ে খায় এই অনেক পুষ্টিকর জিনিস, কাঁঠালের পাতা, আমের পাতা, ইয়ের পাতা, গাছ। তো আমি গাছ নয়, আমি গাছের পাতা গুলো গ্রামের যারা গরিব ঘরের ঘর দাঁড়িয়ে তারাও চাইতো যে একটু স্পেশিয়াল ভাবে গাছটা যাতে বেড়া দেওয়া যায়, নইলে এই বিষয় পাল্লায় করে করতে পারবেন এরকম হতো।
বুঝেন কি অবস্থা ছিল ওর? হ্যাঁ না, কিন্তু যারা ছোটরা শুনছো তারা প্লিজ ডোন্ট এমিটেট আমাদের ইফাদ, কি বলে ইমাদ, ওকে একেবারেই ইমিটেট করা যাবে না। এরকম বাচ্চা একটা বেশি দুটো এই গ্রামে থাকলে লোকজন দেখা যাবে গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। হ্যাঁ,
গ্রামের কোনো মানুষ ফল খাইতে পারতো না। আমার বাহিনী, আমার একটা বাহিনী ছিল, ওরা আমরা সবাই গা ফল খাইতাম। তারপরে পুকুরে মাছ থাকলে আমরা বলতাম যে মাছগুলো কিভাবে মারণ যায়, তো আমরা এই যে জমিতে কীটনাশক থাকতো ওইগুলো দিয়ে মাছ মারিয়া পুড়িয়া খাইতাম।
ওই কীটনাশক দিয়ে মাছ মেরে সেগুলো পুড়িয়ে খেতেন?
হ্যাঁ, আমার নানু বাড়ি টু আমার গ্রামের মানুষ আলু ইয়ে করতো, ক্ষেত করতো। আলু ক্ষেত করার পরে সারা বছর ওনারা যত্ন করতো, তো আলুর পাতা বিশাল বড় বড় হয়েছে, আত্মবিশ্বাস নিয়ে করতেছে বিশাল বড় বড় আলু হবে, কিন্তু জমি খোঁড়ার পরে একটা আলু পাওয়া যেত না। সব আলু মানে পাতা ইয়ে করা রাখে, সব আলু আমরা খাইয়া ফেলি, একটা আলু নাই।
আলু নিয়ে কি করতেন, পোড়া দিতেন?
আলুতে এই যে বেট আছে, বেটের ভিতরে একটা আলু এরকম ঢুকাই 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 ঢুকে তারপরে পোড়া দিয়ে আমরা খাইতাম। তারপরে এই ব্রিগেডিয়ার স্কুল, ব্রিগেডিয়ার মজুমদার বিদ্যানিকেতন স্কুল ছিল আমার স্কুল, প্রাইমারি স্কুল। তো ওইটাতে পড়তে পড়তে দেখা গেল ক্লাস যখন থ্রি পর্যন্ত পড়তেছি, তখন আমার এই রাঙ্গামাটির চাচ্চু, উনি সেনাবাহিনীতে চাকরি করে, উনারা মানে গেছে আমাদের বাড়িতে বেড়াতে গেছে। যাওয়ার পরে আমি আমার চাচাতো ভাই নিয়ে প্রতিদিন খেলি, তো ওই যে গরুর যে মুগুর বলে ওইটা দিয়ে আমরা ফুটবল খেলতাম ওই টিমে। তো খেলার সময় ক্লাস থ্রিতে এই ও আর কি ছুড়ে মারছে আমার দিকে, আর আমি ওইটা ধরার জন্য গেছি দৌড়ে, আর যাওয়ার পরে আমার নাকের উপর পড়ে যায় মুগুরটা, পড়ার পরে মানে নাক ফাইটা চূর্ণ চূর্ণ হয়ে যায় নাকটা। হওয়ার পরে তো ভয় পাইয়া তার বাসায় চলে গেছে, আম্মু আসছে দৌড়িয়ে, আসার পরে দেখতেছে যে অবস্থা আমার খারাপ, রক্ত বাইর হয়ে যাচ্ছে, নাকটা মানে সরাসরি একেবারে চেপটা হয়ে গেছে। এখনো তো নাকের এই হাড্ডিটা দেখতেছে কোনো সমস্যা আছে, তাড়াতাড়ি হাসপাতালে নিচে নেওয়ার পরে ডাক্তার বলছে যে ও নাকের হাড্ডি ভেঙে গেছে, চুরমার হয়ে গেছে। তো ওই টাইমে তো গ্রামে সবাই টেনশনে আছে, স্কুলের এই টিচার মিচার সবাই আমাকে গিয়ে দেখছে, দেখার পরে ডাক্তার বলছে ওনাকে এক বছর রেস্টে রাখতে হবে, আর এভাবে চিকিৎসা করতে হবে। তারপরে আমি এই ক্লাস থ্রি এক বছর আমার আম্মুর কাছে ক্লাস করি বাসার ভিতর। এরপরে যখন সুস্থ হইলাম, হওয়ার পরে আমি আম্মুকে বললাম যে আম্মু এখানে সবকিছু পুরনো হয়ে গেছে, ম্যাডামও পুরনো, স্যারও পুরনো, আমার ক্লাসমেট সবাই পুরনো, আমাকে নতুন একটা জায়গা দাও যাতে নতুন মানুষ পাই, এখানে আমার কিছু নাই। তখন আম্মু আমাকে বললেন তুই কোথায় ভর্তি হবি? তখন আমি বললাম আমি এই আমার খালার বাসায় পড়বো। উনি আমাকে খালার বাসায় পাঠিয়ে দিলেন, খালার বাসায় পাঠিয়ে দেওয়ার পরে খালার বাসায় আসলাম, আসার পরে ক্লাস ফোর খালার বাসায় ফাইভ পড়লাম। ফাইভ পড়ার পরে ওইখানে দেখলাম যে সবাই পুরনো হয়ে যাচ্ছে, সবার সাথে দুষ্টুমি করে করে আর মানুষ খুঁজে পাচ্ছি না যে নতুন কার সাথে দুষ্টুমি করবো, কোনো মানুষ নেই। তখন আবার আমি খালামণিকে বললাম যে খালামণি আম্মুকে ফোন করে বলেন আমাকে নিয়ে যেতে, আমি মানে সিক্সে ভর্তি হবো আমাদের ওইখানে। তো আমাদের এখানে নেওয়ার পরে আমাকে হাই স্কুলে ভর্তি করা হয়েছে। তো হাই স্কুলে ভর্তি করার পরে আমি প্রায় সময় দেখতাম আমাদের এই ব্যাচেলর টিচারদের জন্য একটা কাজের বই ছিল, ও রান্না বান্না করতো। তো ও রান্না বান্না করার সময় ভাত যে বাইরে বসাইতো আগুন দিয়ে লাকড়ি দিয়ে, তারপরে একদিন মাথায় একটা বুদ্ধি আসলো, আমার কয়েকজন ফ্রেন্ডকে বললাম যে দোস্ত একটা প্রবলেম হয়েছে। বলে কি বললো? উনি ভাত বসাইছে, ওনারা এইটা খিচুড়ি বানাই দিয়ে। আমরা বলি খিচুড়ি কিভাবে বানাইবি, ভাত আর মসুরি দিয়ে? বললাম না ভাত আর সাপ ওইটা দিয়ে যদি খিচুড়ি বানাই ভালো হবে না। ওরা বললো দোস্ত হ্যাঁ। তখন আমরা সারাদিন খোঁজাখুঁজি শুরু, ছুটি নিয়েছি, বিরতির সময় খুঁজতে 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 দুইটা পাইছি। হ্যাঁ, সাপ দুইটা পাওয়ার পরে আমরা ওটা হারাইয়া গিয়ে সাপ দুইটা মারছি। সাপ দুইটা মারার পরে ওইটা বলতেছে এই কি এই মসুরি ডালের সাথে আলু দেওয়া যায় না? আমি বললাম হ্যাঁ। বলে একটা ব্যাংক পাইছি। তখন আমি বললাম আচ্ছা ব্যাংকটা হবে তুমি মার। মারার পরে একটা আয়না চুলার নিচে দিছি আর একটা দিছি এই উপরে ভাতের উপর, দেওয়ার পরে ইয়ে দিছি ব্যাংকটা, যেটা একটা ব্যাংক দিছি, দেওয়ার পরে সিদ্ধ হয়ে যাচ্ছে। আমরা নাড়তেছি অনেক সময়, ও দৌড়িয়ে আসার সময় আমরা পালিয়ে গেছি। দেওয়ার পরে বুয়াটা আসছে, আসার পরে যেই না মানে ইয়ে তুলছে, সরাটা তুলছে, তোলার পরে আশ্চর্য চিল্লাইয়া পড়িয়া গেছে। পড়ার পরে জাহাঙ্গীর স্যার, উনি পদার্থ বিজ্ঞানের টিচার ছিলেন, উনি দৌড়িয়ে আসার পরে বলতেছে কি হয়েছে? উনি বললেন যে এখানে সাপ। উনি বললেন কারা করছে? বলে আমি তো চিনতে পারি নাই। তখন ওই টাইমে ফ্রেন্ড ছিল ঠিকই, কিন্তু ছোটবেলায় যে ফ্রেন্ডের আত্মবিশ্বাসটা ছিল না, যে ফ্রেন্ডের উপর ছোটবেলা বিশ্বাস করতে নেই, ওরা সবাই তখন মানে আমার বিপক্ষে চলে যাওয়া জানতাম না। আমি সবাইকে পড়াইছি যে তোরা আমার পক্ষে থাকিস আর বলিস না যে কি করছে আমি। ওনারা বলতেছে হ্যাঁ হ্যাঁ কাউকে বলবো না। কিন্তু স্যার এইসব যেমনি বেত নিয়ে ঢুকছে, স্যার বলার আগে আমরা বলে দিচ্ছি ইমাদ 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 করছে, তোমার স্যার বাইরে নিয়ে আসছে আমাকে। তো উৎসুক অনেক মানুষ জমা হয়েছে যে কি হয়েছে, বলে ওইরকম এরকম করছে। আসার পরে স্যার আমার এই যে তখন আমি সবার সামনে বসে দেওয়ার পরে আমার লজ্জা লাগছিল, ওইদিন খুব বেশি লজ্জা লাগছিল। বাসায় গিয়ে চিন্তা করলাম, চিন্তা করার পরে দেখলাম যে স্কুলে ইয়ে করবো না, মানে দুষ্টুমি করবো না। তখন সিক্স খুব ভালোভাবে পাশ করলাম, তখন আরেকটা প্রবলেম, মানে আরেকটা আমার ইয়ে ছিল, এই রাস্তায় আমাদের বাসার পাশে তো গ্রামে ছিলাম, তো এই যে কাদামাটি, কাদামাটি দিয়ে আমি বড় বড় মূর্তি বানাইতাম, ভাস্কর্য বিশাল বড় বড় বানাই রাস্তার পাশে রাখতাম, আমি বসে বসে দেখতাম, মানে হবু মানুষ মাটি দিয়ে বানাইতে পারি। তারপরে একজন গ্রামীণের অফিসার, গ্রামীণ ব্যাংকের একজন অফিসার, প্রতিদিন যাওয়া আসা করার সময় দেখতো, কিন্তু মানুষ খুঁজে পাইতো না। একদিন উনি হাতে নাতে ধরছে, এই যে কচুরিপানার নিচের ইয়ে আছে না, কচুরিপানার এই যে শিকড়, এটা তো চুলের মতো, ওইগুলো দিয়ে চুল বানাইতাম। আর আমার অনেক উপকরণ ছিল, বাঁশের শাল, মুক্তার বনের ইয়ে ফুল, এগুলা দিয়ে। তারপরে উনি একদিন দেখার পরে আমাদের বাসায় ঢুকলেন, ঢুকার পরে উৎসাহ দিলেন যে আপনার ছেলেকে আপনারা ওই উপজেলা ভিত্তিক কত প্রতিযোগিতা আছে ছবি আঁকা পারো তো? আমি বললাম হ্যাঁ পারি। তো বললেন এখানে তো ইয়ে করো না কেন, জয়েন করো না কেন? তখন আমি স্কাউটে ছিলাম, তো স্কাউটে থাকা অবস্থায় আমাকে নিয়ে যাওয়া হইতো এই উপজেলা স্কাউট সমাবেশে। নেওয়ার পরে সবাই তো বিভিন্ন ভাবে অংশগ্রহণ করতো বিভিন্ন ইভেন্টে, তো আমি অংশগ্রহণ করলাম এই ছবি আঁকায়। তো প্রথম পুরস্কার পাইছিলাম জীবনের ওই সময়। পুরস্কার পাওয়ার পরে আমার খুব উৎসাহ বেড়ে গেল, বাসায় আমার আম্মু আব্বু আমাকে আদর যত্ন করে যে বড় হয়ে ওকে জয়নুল বানাবো, জয়নুল বললাম আচ্ছা ঠিক আছে।
I like your language, man. বড় হয়ে ওকে জয়নুল বানাবো। জয়নুল আমাদের এখানে কতটা আইকন, চিন্তা করে জয়নুল আবেদিন, আমাদের শ্রদ্ধেয় শিল্পী জয়নুল আবেদিন, অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমরা আমাদের ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 920 তে। গ্রাম বাংলার আপামর জনসাধারণের কাছে সে কতটা জনপ্রিয় আপনি চিন্তা করে দেখুন। যে ছেলে যদি ছবি আঁকে তাহলে মানুষজন বা তার বাবা মা কি বলছে, ছেলে বড় হয়ে জয়নুল হবে, বাহ অসাধারণ। হ্যাঁ বলুন।
তারপরে সপ্তম শ্রেণীতে ওঠার পরে আমার ইচ্ছে হলো যে স্কুলে আমরা থাকবো না, যে স্কুলে আমাকে টিচার উদ্বুদ্ধ হয়েছে স্কুলে আমি থাকা আমাকে, আমি নিজের বিচারতে নিজে বিদ্রোহ করলাম। করার পরে বাসায় যাওয়ার পরে বললাম আমি এখানে থাকবো না, আমাকে আপনি আবার বড় খালার বাসা পাঠান, আগে ছিলাম ছোট খালার বাসা। তো আমাকে আবার যে জিনিস বলি ওই জিনিস না করলে খাওয়া দাওয়া আমার অফ থাকে, মানে একদম পালন করি রোজার মতো। তারপরে আমার আম্মু ইসমা আমারে বললো যে আচ্ছা ঠিক আছে, বড় খালার সাথে ইয়ে করতেছি, যোগাযোগ করতেছি। তখন আমি গেলাম বড় খালার বাসায়। যাওয়ার পরে এই পাশের বাসায় একটা পুরো ফ্যামিলি থাকতো, তো তাদের সাথে মানে আমার খুব ভালো রিলেশন ছিল, মায়া করতো আমাকে। তো আমি প্রতি সময় আর কি সবসময় ওদের বাসায় যাওয়া আসা করতাম। তো ওই সময় আমার একটা মানে দুশ্মন ছিল ওই বাসার, তুলি নাম, কারণে অকারণে আমার উপর মানে চিন্তা দিত। ওদের বাসায় যাওয়ার পরে ওর আম্মু কোনো খাবার আমাকে দিলেও বলতো যে ওকে তুমি খাবার দিচ্ছ কেন, এটা তো আমার খাবার, আমার প্রিয় খাবার, আমার প্রিয় খাবার কাউকে দেবো না, এরকম বলতো। তো আমরা একজন আরেকজনকে ছাদের উপর উঠাই যে পা থেকে জুতা হইলে জুতা দেখাইতাম, ওই টাইমে কেউ কাউকে সহ্য করতে পারতাম না,
ওকে
মানে সহ্য করতে পারতাম না। ওই টাইমটা ছিল সেভেন ক্লাস সপ্তম শ্রেণী, যখন ওই টাইমে আমি এই দুই স্কুলে পড়তাম, বলতো গার্লস স্কুলে আর আমি পড়তাম এই আমার। তো পরে আমার যে স্কুলে একদিন একটা প্রবলেম হয়েছিল, একটা ছেলের সাথে আমার দ্বন্দ্ব হয়েছিল, বিশাল বড় দ্বন্দ্ব। আমি একটা গান লিখেছিলাম অংশগ্রহণ করার জন্য একটা প্রতিযোগিতা, আমি নিজে ওই টাইম থেকে গান লিখতাম। আমার আম্মু আমাকে ছোটবেলা গানের আইডল, আমার আম্মু ছবি আঁকার উৎসাহ, আমার আব্বু এরকম আর কি অনেক আছে। তো আমি আমার গান লিখার পরে ওই গানটা আরেকজন নকল করে আগে গিয়ে ফেলছে, গাইয়া ফেলার পরে আমার বিদ্রোহ হয়েছে যে তোরে আমি শেষ করবো, এরকম বললাম। তারপরে একদিন ওর সাথে বন্ধুত্ব করলাম, যে তখন এইরকম ড্রিঙ্ক একটা, ওইটা আমি ওরে খাওয়াইতাম টাকা দিয়ে। তো ওই সময় নিজেকে মানে খুব হ্যাপি মনে করতো যে আমি তো বিশাল বড় জিনিস খাইয়া ফেলতেছি। তারপরে একদিন এরকম বইলা পাশাপাশি সিটে আমরা বসতাম, একদিন আমি এই ও আর কি বসেছে আর আমি এরকম কলম রাখছি, আমাদের এই যে কম্পাসের মতো একটা ইয়ে আছে না, ওইটা রাখছি। রাখার পরে ওরে জোর কইরা বসাইছি, বসানোর পরে ওর তো অবস্থা সিরিয়াস, গুড বাই বলে তাড়াতাড়ি আসছে। আসার পরে দেখতেছি দুইতলা তো আমাদের স্কুল, স্কুল থেকে নিচে আমি যদি নামতে যাই চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, আমাকে আটকে ফেলবে। তখন আমি মনে করলাম সিনেমায় লাফ দিয়ে মানুষ পড়ে, আমিও লাফ দিয়ে পড়বো, নিচে বালু আছে কোনো সমস্যা হবে না, হয়তো লাফ দিয়ে পড়লাম।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা একটা বিরতি নেই, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। দ্যাটস রিয়েলি ফানি, একটা মানুষ কতটা দুষ্ট হতে পারে ছোটবেলাতে। ওকে আমরা 3 মিনিট পর আবারও ফিরে আসবো, আপনারা যদি ওকে দেখতে চান, মানে আমাদের ইমাদকে যদি আজকে দেখতে চান, ও এসছে সিলেট থেকে তার জীবনের গল্প বলার জন্য, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক 3 মিনিট পর।
Close up presents Hello 8920. Close up. The closer, the better. Close up presents Hello 8920. Close up. The closer, the better.
3 মিনিট পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আমার কাছে আজকে তার জীবনের গল্প বলতে এসছে ইমাদ। ইমাদ এসছে সিলেট থেকে। ওকে, ইমাদ হাশমের জীবনের গল্পে আমরা ফিরবো, আর এই ফাঁকে বলতে চাই প্রিয় শ্রোতা, আপনারা যদি আপনাদের জীবনের গল্প বলতে চান এখানে, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করতে হবে, ফোন করে আপনার জীবনের গল্পের মূল বিষয়টি সারাংশ আকারে খুব ছোট করে বলবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে
09613892892। আমি আবারও বলছি 09613892892। এছাড়া আরো একটি নাম্বার রয়েছে 9115668। আরো একবার বলছি 9115668। 02 যোগ করে নেবেন এই নাম্বারে ফোন দিতে হলে। ফেসবুকে চলে আসুন আমাদের ইমার্কে দেখার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আরো একবার বলছি www.facebook.com/hello8920। ওখানে আছে পেজটি, পাবেন আপনি আরজিকে দিয়ে নামে, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আর যারা ডাউনলোড করতে চান, এই পেজের ডাউনলোড অপশনে গিয়ে আপনি পুরনো অনুষ্ঠানগুলো এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ইমার আপনি লাভ দিলেন তো তারা থেকে, তারপর
তারপর লাভ দেওয়ার পরে বালুর উপরে পড়লাম, বালুর উপরে পড়ার পরে বাসায় আসার পরে বড় খালাকে বললাম এরকম এরকম হয়েছে। তারপরে বাসায় বিচার আসছে, ও ছেলেটা নিয়ে আসছে তার বাবা মাকে, নেওয়া আসার পরে বলতেছে যে কি আপনারা কি, তখন খালা বলতেছে যে ওর চিকিৎসা করালেই তো হবে, আমি ওর চিকিৎসা করিয়ে দেবো। তারপরে চিকিৎসা করা হইলো, চিকিৎসা করার পরে খালা আমাকে ওয়ার্নিং দিলেন যে তুমি এরকম আর করো না, কারণ এখানে টাউনে আসছো তো, তো এরকম যদি কেউ ছোটবেলা থাকতে এরকম করে বড় হয়ে মানুষ সন্ত্রাস হয়ে এই হয়ে সেই হয়। তখন আমি ভাবলাম যে খালা তো ঠিকই বলতেছে। আস্তে আস্তে ওখানে চেষ্টা করতাম যে তুষ্টমিটা কমে যাবে, কারণ ওই টাইমে আমার একটু একটু ওই পাশের বাসার ওইটাকে একটু একটু ভালো লাগতো। তখন আমি ভাবতাম যে তুলি তো এরকম দুষ্ট মানুষকে তো তার মানে
পছন্দ করবে না,
পছন্দ বলতো সামনে গেলেই তো জুতা নিয়ে আমাকে তাড়া করবে, তো আমি কেন সামনে যাবো।
কোন ক্লাসে যেন আপনি তখন ক্লাস
সপ্তম শ্রেণীতে,
ক্লাস সেভেনে, বুঝলেন, ক্লাস সেভেনে ও এই ধরনের দুষ্টরা আসলে অনেক ব্রেনি হয়। আচ্ছা যাই হোক, তারপর বলুন।
তারপরে আমি চিন্তা করতে থাকি যে কিভাবে ওর প্রিয় হওয়া যায়। তো আমাকে সপ্তম শ্রেণীতে যখন প্রথম সাময়িক পরীক্ষা শেষ হয়েছে, ওই টাইমে আমার যে কম্পিউটার ক্লাসে আমার এটা ভর্তি করা হয়েছে, তো ওই টাইমে একটা অবিশ্বাস্যভাবে ওই তুলিও ওই টাইমে ভর্তি হয়েছে কম্পিউটার ক্লাসে। যাওয়ার পরে এই শিক্ষক এসে আমার প্রথমে কম্পিউটার কিভাবে অন করতো না করতো এরকম প্রথমে শিখাইলো। তো ওইখানে গিয়ে আমি ওই টাইমে উনি আমাকে দেখাইয়া দিতে এসব করে এসব করো, উনি যাওয়ার পরে আমি উল্টাটা করতাম, খালি ছবি আঁকাইতাম। তো উনি আসার পরে অভিযোগ করলো খালার কাছে, বলতেছে আমি তোকে সার্টিফিকেটের জন্য এখানে ভর্তি করি নাই, মাসে মাসে তোমার টাকা পাইলি তো হয়েছে, তো ও যা করতে চায় করুক।
মানে আপনি কি বাবা মায়ের একটাই মাত্র সন্তান ছিলেন?
না,
কয় ভাই বোন ছিলেন আপনারা?
চার বোন আর দুই ভাই।
আপনার পজিশন কত ছিল?
আমার পজিশন হলো গিয়ে ফার্স্ট নাম্বার। আমার ছোট একটা বোন আছে আর ভাইদের মধ্যে আমার তো সবার বড় ভাই।
আর আচ্ছা ঠিক আছে,
আমাদের একটা বোন ছিল।
ভাই বোনরা কি সবাই এরকম দুষ্ট ছিল নাকি শুধু আপনি এরকম দুষ্ট?
আমার ভাইয়া ছিল আর সবাই ছিল শান্ত শিষ্ট।
ওকে, হ্যাঁ খালা বললো এটা। তারপর
আর একটা বোন ছিল আমার, ব্লাড ক্যান্সারে মারা গেছিল, ওনারা কি হিসাব বলি নাই, নাম ছিল তো, উনি চার বছর বয়সে মারা গেছিল। তারপরে এই কম্পিউটার ক্লাসে বসতাম, বসার পরে আমি আস্তে আস্তে চেষ্টা করতাম যে কিছু একটা আঁকবো, কিছু একটা আঁকবো এরকম। তারপরে আমি একদিন চেষ্টা করলাম যে ওই মানুষটা যদি ছবি আঁকাইতে পারি তাইলে তো আমার জীবনের ফার্স্ট আর কি ছবি হবে এটা, কোনো মানুষের ছবি আঁকানো। তো আমি প্রতিদিন ট্রাই করি, হয় না, প্রতিদিন ট্রাই করি হয় না। তখন বললাম ওর পুরো সাইড পারবো না, ও তো সবসময় এরকম ক্লাস করে, তো ওর এক সাইড দেখা যায়, ওই এক সাইডটাই প্রথমে আঁকাই।
আর এটা
তুলির,
তুলির, হ্যাঁ।
তো তুলির ফ্রেন্ড ছিল পাঁচটা, ওরা তার সাথে ক্লাস করতো, হাসাহাসি করতো, দেখ দেখো কিভাবে ছবি আঁকতেছে। অনেকদিন আমি ছবি আঁকার সময় প্রথমে মানে একটা, ও সবসময় কোনোদিন কোনো কামিজ সালোয়ার পরে না, এটা কিছু পরতে পছন্দ করে না, ও শার্ট প্যান্ট পরে, তো ও শার্ট প্যান্ট পরে আছে, শার্টটার কালার সাদা। আমি বললাম তাহলে তো রং টং করা লাগবে না, আঁকিয়ে ফেলি। শার্ট প্রথমে আঁকলাম, তারপরে হাত আঁকলাম, আর ওর হাতে একটা সেট ছিল, সেটটা আঁকাইছি, আর একটা ব্রেসলেট। ওইটা আঁকানোর পরে আমি চেষ্টা করলাম মুখটা কিভাবে আঁকাই। ওই দিন আমি পারতেছি না, আমার মাথা কিরকম হচ্ছে, ব্যথা হচ্ছে, তো আমি সেভ কইরা আমি চলে আসছি বাসায়। আসার পরে হয়তো চেক করছে, এটা আমি জানি না, পরে বুঝেছি যে চেক করবে। তখন আমি পরের দিন গেছি, যাওয়ার পরে চেষ্টা করেছি যে কিছু একটা আঁকবো, কিছু একটা আঁকবো, ওর চেহারা না আঁকলে আমার হবে না, মানে আমার একটা শপথ হয়ে গেছে ওর ছবি আঁকবি। তখন আমি ছবি ওই দিন সাকসেস হয়ে গেলাম, মানে ওর চুল আঁকলাম, ঠুট আঁকলাম, হ্যাঁ সবকিছু আঁকলাম। আঁকার পরে আমি আবার, আমার তো আর সেট নাই ওই টাইমে, তখন আমি পাশে আমার বড় খালার নাম্বার সেভ কইরা দিতেছি, যদি ভালো লাগে তো দিও ফোন, এরকম দিওয়ার ফোন একটা পাশে দিয়ে এরকম দিয়ে দিছি। দেওয়ার পরে সেভ কইরা আর কি আমি এদিন বাসায় চলে আসছি আগে আগে। তো আমি তো এটা আমার নাম্বার, আমি
বলেছি মানে মোবাইল কম্পিউটারে সেভ করে দেন, মানে যে কেউ খুললে ওটা দেখবে।
খেলার নাম্বার দিয়ে আমি কিন্তু যে সাপ একটা গেম ছিল, আমার কাছে মানে মনে হতো বিশাল বড় গেম, ওইটা আমি খেলতাম
মোবাইলে।
হ্যাঁ মোবাইলে। তো আমি বড় খেলার সেট নিয়ে সবসময় ইয়ে করতাম। একদিন ফোন আসছে, তিন চার দিন পরে ফোন আসার পরে সেট নিয়ে দৌড়িয়ে ছাদের উপর উঠলাম। উঠার পরে আমাকে প্রথমে আর কি বান্দর টান্দর বিভিন্ন ইয়ে করতো, গালি দিছে। দেওয়ার পরে বলতেছে তুই আমার ছবি কেন আঁকাইলি? আমি বললাম যে তোর ছবি আমি কিভাবে আঁকাইলাম, এটা তো আমার মন থেকে ছবি আঁকাইছি। মন থেকে তোর ছবি আঁকাইছিলাম, আমি কি তোর মনে বাস করি? আমি বললাম আমার মনে যে বাস করে আমার তার ছবিটাই আমি এখানে মানে আঁকলাম, তোর সমস্যা কি? তোর যদি সমস্যা হয় ছবি আঁকানোর কারণে প্লাস্টিক সার্জারি করে তোর মুখ চেঞ্জ করে এরকম বলে নিচে চলে আসছি। তো ভাবছিল আমি ওকে মানে নর্মালি বাসার কথা বলবো, কিন্তু বলি নাই। কিন্তু নিচে আসার পরে আমি আফসোস করতে লাগলাম, বলে হ্যাঁ কি করতেছিলাম আর কি হয়ে গেল। তখন সেদিন গেলাম ক্লাসে, যাওয়ার পরে প্রতিদিন এরকম একটার পর একটা ছবি আঁকাই, তখন আর কোনো ফেস আমি আঁকতে পারি না, ওর ফেসটা আমার কাছে সহজ হয়ে গেছে। তারপরে কিছুদিন যেতে না যেতেই মানে অসুস্থ হয়ে যায়, তুলি একবার অসুস্থ হয় এই ক্লাস সেভেনে থাকতে অসুস্থ হয়ে যায় একবার। অসুস্থ হওয়ার পরে ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন আমি হাসপাতালে গেলাম। যাওয়ার পরে খুব মানে আমার মন খারাপ হচ্ছে যে কি হলো তুলির, কি হলো। তো আমি যাওয়ার পরে ওই দিন আমার চেহারা মলিন, ও যাওয়ার পরে আমাকে বলতে চাই তুই আমার সামনে আসবি না, আমার রোগ বেড়ে যাবে, রোগ বেড়ে যাবে। আমি বলতে আমি তখন কিছু কথা বলতেছি না আর কি, চুপচাপ ওর পাশে গিয়ে বসলাম। আমার মানে এদিন মনে হলো যে আমাকে আজ যাই বলুক আমি ওর পাশে গিয়ে আজকে বসবই। তো নেওয়ার পরে আমি বললাম তোমার টিফিন মানে কে তৈরি করছে, আমি বললাম আমি তৈরি করছি, কিন্তু ওইটা খালা তৈরি করছে টিফিনটা। তারপরে ওইটা রাইখে আমি চলে আসলাম বাইরে। আসার পরে খালামণি আসলো, আসার পরে ওকে দেখার পরে গেল। পরের দিন আমি ছাদে উঠছি, ওঠার পরে এই কবিতা লিখতেছি, বৈশা বৈশা কবিতা লিখতেছি। আর একটা নাটক ছিল আমাদের, এই প্রতিযোগিতা ছিল বিশ্ব হাতদা দিবস নাকি একটা দিবস, ওই দিবসে আমি আমার গ্রুপ নিয়ে ছেলে আর মেয়েদের দুইটা গ্রুপ ছিল, তো আমি দলীয় ভাবে নাটক করার প্ল্যান নিয়েছি। তো নাটকটা কিভাবে হাস্যকর হয় আমি খালা মানে ছাদের উপর অভিনয় করতেছি, এই যে দেয়ালকে বানাইছি আমার বিপরীত আর আমি আর কি হইতেছি আর কি, হিরো আর হিরোইনের মতো এরকম দেয়ালের সাথে কথা বলতেছি। তো আইসা দেখতেছি আমি কার সাথে কথা বলতেছি, অনেক হাস্যকর আর কি জিনিস। তো আমাকে ডাক মারলো, ডাক মারার পরে আমি গেলাম। যাওয়ার পরে বললাম কি হয়েছে, এখনো গালি দিবে? বললেন না কালকে তোর নোটিশটা খুব ভালো হয়েছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তখন আমাকে ছাদের উপর বললো আমি যে আমরা যে ছোটবেলা থাকতে এরকম করতাম তোর 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 বলে কথা বলতাম, আসলে এটা মানায় না আমাদের কাছে, আমরা দুইজন তুই থেকে তুমি হয়ে যাই। আমি বললাম না তুমি কেন হবো, তুই এর নিচে কিছু আছে। ও আমাকে মানে ও বললো যে না তুই এর নিচে কিছু, আমি বললো সেটা থাকলে তোকে সেটাই বলতাম। তারপরে আবার যাওয়ার সময় আমি বললাম যে আজকে আবার শুরু করে দিয়েছে ঠাকুমারি, বললাম যে তুলি, বলে কি, বলে আজকে থেকে এই তুমি তুমি মানে এই শব্দে আমরা ইউজ করবো। তখন বলতে আচ্ছা ঠিক আছে।
ছাদের সাথে বলতেছেন
না তুলির সাথে, ছাদের উপর উঠে যে থুতু ফেলি, তারপরে অঙ্গভঙ্গি করি, আমার ছবি তুলতো, আমি জানতাম না যে ও আমার সাথে এত বেশি ফলো করে ছবি তুলতো। অনেক খারাপ খারাপ ছবি আছে, অনেক ভালো ভালো মানে এমন সিচুয়েশন আমি এরকম দিচ্ছি হেসকি তো এরকম ছবি তুলতেছে ও, বিভিন্ন ধরনের জিনিস আছে কালে ছবি তুলে। তো একদিন আমাকে ওই যে আমার নাক দিয়ে পানি পড়তেছে, তো আমি ছাদের উপর উঠে নাকের পানি ইয়ে করতেছি, তো ওই ছবিটা আমার আইনা দেখাইছে, দেখানো পরে বলতেছে এরকম আরো অনেক ছবি আছে তোমার, তো রুমিও তুমি এই মানে আমার সাথে যদি তুমি দুর্ব্যবহার করো তাহলে ইন্টারনেটে ছেড়ে দেবো ছবিগুলো। তখন আমি ওর মানে ইয়ে হলাম, বলে না ইন্টারনেট ছাড়ো না, আমি তোমার ভক্ত হয়ে গেলাম আজকে এরকম। কিছুদিন পর আর কি ও আমাকে একদিন বললো যে আমার এই তো সবচেয়ে বেস্ট ফ্রেন্ড হলো কি সুহেলি, সুহেলির একটা ছবি আঁকাও তুমি। আমি বলতেছি হ্যাঁ সুহেলির ছবি আমি আঁকবো, আমার তো মন থেকে শুধু একটাই ছবি আছে যে মেয়েটার কম্পিউটার ছবি আঁকি। ওটা তো আমি, বলে তুমি নাকি, আমি জানি না, আমি আমার ওটা আঁকলাম তোমার মতো হয়ে গেলো, তাই বলে তুমি হয়ে গেলে তারও কথা। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলো তুমি তুমি আমি সব ছবি ডিলিট করে দেবো। বলতেছে আচ্ছা না না ডিলিট করে না, আচ্ছা তোমার মন থেকে ইয়ে করেছো, আচ্ছা ঠিক আছে। তখন আমি বাসায় যাওয়ার পরে এই খালাকে বললাম যে খালা আমি রং তুলির বক্স আমাকে আপনি কিনে দেন। তখন খালা বললেন আচ্ছা ঠিক আছে আমি রং তুলির বক্স কিনে দেবো। বিকাল টাইমে উনি রং তুলির বিশাল বড় একটা বক্স নিয়ে আসলেন। একজন আর কি পাশে একজন ইয়েছিল চারুকলা একটা আজকে ছিল, চারুল শিশুদের ছবি একটা প্রতিষ্ঠান, ওইখানে একজন মানে ম্যাম ক্লাস করে। তো ওনার কাছে একদিন যাওয়ার পর আমি বললাম যে কিভাবে কি করতে হয় ছবির রং, এখানে তো কালার 12টা কিন্তু আমার তো হাজার কালার চাই, কিভাবে কোনটা থেকে কিটা করতে হয়, তো মানুষের ফেস কিভাবে আঁকাতে হয় উনি আমাকে শিখিয়ে দিলেন। আসার পরে বাড়িতে ট্রাই করি একটার পর একটা পিস্টা ফিরি, কিছুদিন যেতে না যেতে আস্তে 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 সুহিলি তারপর জুহি বর্ষা সিমরান জুলিয়েট সবার ছবি আঁকিলাম, গ্রুপ ছবি একটা আঁকানোর পরে মানে কম্পিউটার ক্লাস করতেছি আমি বসে আছি পাশে, আমি আবার আমার ফেস আঁকাইতে পারি না এখন অল্প অল্প পারি, ওইটা আমি আমার পিছন সাইড আঁকাইছি যাতে চুলটা শুরু দেখা যায় মুখটা দেখা যায় না, ওরা ভাবে যে নিজেরও পারে এরকম। তারপরে সবার ছবি আঁকাইয়া দেওয়ার পরে ওরা তো সুপার আমার মানে ভক্ত হয়ে গেল, তোমার নাম্বার দাও দোস্ত, ওই দিন থেকে দোস্ত। তখন আমি বললাম আমার তো নাম্বার নাই, তখন তুলি তো বলতেছে যে তোমার এখনো সেট ব্যবহার করো না, ওই যে মাঝখানে যে সেট থাকে নাম্বার দিয়ে দিলাম, বলে ওইটা তোমার খালা বনিছে, তো তোমার কাছে টাকা? আমি বললাম হ্যাঁ তাকে। বলে আচ্ছা ঠিক আছে যাও বাসায় যাও। পরের দিন সকাল টাইমে ও বাসায় খালাকে ফোন দিছে, দেওয়ার পরে বলতেছে ইমাদকে ফোনটা দাও। তো খালা দেওয়ার পরে বলতেছে যে ইমাদ আজকে মাগরিবের আজানের পরে ক্লাস না, ছুটির দিন আজকে 12টার পরে স্যার বলে দিছে ক্লাস, তুই তাড়াতাড়ি নিচে। আমি বলতেছি তুই আমাকে আবার তুই বলেছিস? বলতেছে আচ্ছা তুমি তাড়াতাড়ি নিচে আসো। তো আমি নিচে আসলাম, আসার পরে ও একটা রিক্সা রাখলো, টাকা করে বললো যে রিক্সায় উঠো। তো আমি রিক্সায় উঠলাম, ওঠার পরে দেখতেছি পাশায় মানে পিছনে এই সুহেলি জুহি বর্ষা সিমরান জুড়ি ওরা আসতেছে। আমি বলতেছি কোন কম্পিউটার ক্লাস তো এইদিকে, বলে আজকে আমাদের পার্সোনাল কম্পিউটার ক্লাস হবে, আমরা এক জায়গায় বেড়াতে যাবো, ভাবলাম তোমাকেও নিয়ে নেই। আর তোমার মানে রিক্সা একটু সামনে যাওয়ার পরে বললো যে তোমার রং তুলির বক্স কোথায়? আমি বললাম যে ঘরের ভিতরে আছে। বলে তুমি আমার বক্সটা তাড়াতাড়ি নিয়ে আসো। ও আর কি সবসময় রং তুলির বক্সে বলতো আমার বক্স, কারণ ওর নামের সাথে তো মিলে। তখন আমি রং তুলির বক্স নিয়ে আসলাম, একটা কাগজ নিয়ে আসলাম। আসার পরে আমরা ওই ইকো পার্কের দিকে গেলাম, তিলাগড় ইকো পার্কের দিকে। তারপরে ইকো পার্কে যাওয়ার পরে একদিন ছবি আঁকতেছি আমরা সবাই মিলে, ছবি আঁকানোর পরে ও আমার আর কি কাঁধে হাত রাখছে। তো কাঁধে হাত রাখার পরে আমার হাতের স্পিড কমে যায়, কমে গেছে। আমি বলতেছি আমার হার্ট বিট সবকিছু বেড়ে গেছে। তো ও আমাকে বলতেছে কি রে ছবি আঁকতে পারতেছিস না? আমি বললাম যে তুই আমাকে এখনো তুই তুই করে বলতেছিস কেন? বলে আচ্ছা তুমি। তো বলতেছে একটা জিনিস, যে কোনো একটা জিনিস অভ্যেস করতে অনেক জিনিস লাগে, মানুষ অভ্যেসের দাস, ধীরে ধীরে সবকিছু তো অভ্যস্ত হয়ে যায়। তো আমরাও একদিন অভ্যস্ত হয়ে যাবো, তুমি থেকে তুই থেকে তুমি হয়েছি, তুমি থেকে আপনি হবো। আমি বললাম আপনিও আর দশা নাই, তুমি থেকে। তখন ওই দিন বাসায় আসলাম, অনেক মানে ভালো লাগলো। আসতো আমাকে একদিন আসার পরে বলতেছে তোমার এই শার্ট প্যান্ট তুমি পড়ো কেন? আমি বলতেছি যে শার্ট প্যান্ট পরলে তোমার সমস্যা, এটা তো ছেলেরাই পরে। বলে আমার থিওরি অনুযায়ী পৃথিবীর কোন ছেলে শার্ট প্যান্ট পরা চলবে না, শার্ট প্যান্ট হলো মেয়েদের পোশাক আর পাঞ্জাবি পায়জামা হলো ছেলেদের পোশাক, তুমি পাঞ্জাবি পায়জামা পড়তে হবে। আমি বললাম যে তুমি আমাকে আদেশ করতেছো, আমাকে আমার মায়ের আদেশে আমি মাঝে মাঝে মানি না, তোমার আদেশ, তুমি আমাকে কিভাবে আদেশ করলে এটা, তোমার স্পর্ধা কতটুকু, এরকম বলতেছি। আমাকে বলতেছে যে আচ্ছা তুমি বিশ্বাস করো, এই দেখো আমরা পাঁচটা ছয়টা ফ্রেন্ডের আমরা শার্ট প্যান্ট পরে আমরা হাঁটতেছি, তুমিও শার্ট প্যান্ট পরে হাঁটতেছো, তো আমাদের মতো হয়ে গেলে না, তোমার পাঞ্জাবি পায়জামা পড়তে হবে। আমি বলতেছি আমি পাঞ্জাবি পায়জামা পড়তে পারবো না, এবং আমার পাঞ্জাবি পায়জামা নেই, অলরেডি নেই, আমি এটা পড়ি না। বাসায় আসার পরে রাতে আমি চিন্তা করলাম যে ও কেন পাঞ্জাবি কথা শুধু বলে। পরের দিন বিকাল টাইমে সাদেও আর কি আসছে, আসার পরে এই একটা পাঞ্জাবি প্যাকেট আই না ছুড়ে ফেলছে আমার উপর, ফেলার পরে বলতেছে কেস নেও, আমি কেস দিতে পারি না পড়ে যায়। তখন আমার রাগ হয়েছিল যে আমার উপর হয়তো কোন ধরনের ইয়ে করতেছে, অবহেলা করতেছে। তো বলতেছে আই এম সরি, কানে ধরার পরে বলতে আই এম সরি, আমি বলতেছিলাম যে তুমি কেছে অনেক মানে ভালো, কিন্তু দেখলাম তুমি কেস পারো। আমি বললাম কেস ঠিক মতো দিলে তো বলার ভালো হলে ব্যাটিং ঠিক মতো হবে, তুমি কিরকম দিছো? তারপরে হাতে নিলাম, নেওয়ার পরে বলতেছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমরা আজকে এই পার্কে বেড়াতে যাবো ওসমানী শিশু পার্কে, তুমি এটা তাড়াতাড়ি পরে আসো। তখন ও বললো তুমি তো চিনো না তুলি কত বড় গ্রুপের অধিকারী, তুলিকে কে কে চিনে সারা শহরবাসী যে আজকে তুমি আমার মানে ইয়ে ক্ষমতা দেখবে। তখন আমি বলতেছি ঠিক আছে তুমিও আমার ক্ষমতা দেখবে। বলে নিচে আসার পরে পাঞ্জাবিটা দেখতেছি মানে লুজ হয়ে গেছে, আমি ওকে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে বলতেছি পাঞ্জাবি লুজ হয়ে গেছে, বলতেছে তুমি আসার পরে আমাকে কেস দাও ওইটা। তো আমি কেস দেওয়ার পরে ও তাড়াতাড়ি গিয়ে বাসায় মেশিন আছে, ও ফাটাফাটি টেইলার পারে, ও সেলাই করতে পারে সবকিছু, তো ও সেলাই করলো। সেলাই করার পরে পাঞ্জাবিটা ফিটিং করলো, আমাকে বললো তোমার বডির সাইজ, তখন আমি বললাম বডির সাইজ তো আমি জানি না। তখন বলতেছে তুমি আমার বাসায় আসো। তখন আমি ওদের বাসায় নিচে গেলাম, যার পরে ড্রয়িং রুমে ওর আম্মু আমাকে দেখে বলতেছে কি বা তুমি আমাদের বাসায় এখন আর আসো না। আমি বলতেছি আপনার মেয়ের পাল্লায় তো আসতে পারি না। তখন ও নিচে আসছে ফিতা নিয়ে, আসার পরে আমার বডি মাপলো, তারপরে বললো যে তোমার তো বডি তেমন বড় হয় না এখন, আছে ঠিক আছে পারবো। তখন ও গিয়ে
ক্লাস সেভেন এর দুজন, আপনি চিন্তা করে দেখেন ক্লাস সেভেন এ পড়ুয়া বাচ্চা এবং তাদের এক মানে কি করছে তারা আর কি, দ্যাটস রিয়েলি ফানি। ওকে বলুন, তারপর
পাঞ্জাবি ফিটিং করে আয়না দিল, ফিটিং করার পর আমি পড়লাম, পড়ার পর আয়না আমার নিজেরই নিজে থেকে অনেক হ্যাপি লাগতেছে যে, তারপরে মানে পাঞ্জাবিটা পরার পর নিচে বাইর হইলাম, তো সবাই আসছে বর্ষা সিং রঞ্জলি জুহেলি সুহি। ওরা আসার পরে ও বলতেছে যে এই কি রে ওকে আজকে কিরকম লাগতেছে, তুলি বলতেছে যে ওকে আজকে আমি মানে ইয়ে করছি, আমি নিজে ভাবে তৈরি করতেছি, তো ইমাদকে আস্তে আস্তে আমি তৈরি করবো। আমি বলতেছি তুমি আমাকে কি তৈরি করবা, আমি তো অলরেডি ইমাদ হয়ে জন্মেছি, ইমাদ হয়ে দেখবো। বলে ইমাদ হয়ে জন্মালেই শুধু হয় না তৈরি করতে আর কি, একটু তাত্ত্বিক বিষয়ে বেশি কথা বলতো, আমি ছিলাম সম্পূর্ণ বিপরীত আগে কথাবার্তার দিক দিয়ে। তারপরে ওসমানী শিশু পার্কে যাওয়ার পরে দেখি রাস্তার ফুচকাওয়ালা ওই তুলি আপু বইলা ডাক দে, তখন বললো দেখতেছি দেখতেছো ও আমাকে কিভাবে চিনে? আমি বললাম আমি চিনবই তো ফুচকা খাওয়ার কাছে। তখন পানকিলওয়ালা বলতেছে হ্যাঁ তুলি আপু, তখন পানকিলওয়ালা ওকে দেখতেছি চিনে। কয়েকটা মার্কেট আছে সিলেটের প্রপার মার্কেট এই, তো ওইখানে যাওয়ার পরে দেখেছি শপিং সেন্টারে কেউ আমাকে চেনে না, আমার কাছে খারাপ লাগে। ওকে সবাই চিনে, ও বলতেছে আপু কিছু লাগবে? তখন ও বলতেছে হ্যাঁ লাগবে এইসব সেই সব। তো ওই দিন ও আমাকে কিছু গিফট করে আর কি, গিফট করে বলতে সবার জন্য কিনে, ও ফ্রেন্ড সার্কেল কেউ সবকিছু গিফট করতো, তো ফুল কিনেছে ও, তারপরে আরো অনেক জিনিস কিনেছে, মগ ছবি ফিটিং মগ, একটা মগ আমাকে একটা ফুল সবাইকে এরকম দিছে। তারপরে নিয়ে আসলাম, নিচে আসলাম, আসার পরে ওসমানী শিশু পার্কের ভিতরে যাওয়ার পরে দেখি সবাই চিনে ওকে, আমাকে কেউ চিনে। বলতেছে দেখেছো আমার ক্ষমতা, তুমি আমাদের দলে অ্যাড হতে পারো। আমি বলতেছি আমার দলে অ্যাড হওয়ার দরকার নেই। তখন সবাই বাবা খুব বেশি শ্রদ্ধাও করতো মানে স্নেহ করতো, যারা বয়সে বড় স্নেহ করতো, যারা ছোট ওরা শ্রদ্ধা করতো। তখন বাইরে বের হয়ে আসলাম, আসার পরে বাসায় আসার পরে আমাকে বললো যে আমি একটা সেট কিনবো, এই আমার ওই সেটটা ইয়ে প্রবলেম করতেছে, তুমি আমার সাথে যাইবা করিমুল্লা মার্কেটে? আমি বললাম আচ্ছা ঠিক আছে যাবো। তখন আমি করিমুল্লা মার্কেটে গেলাম, যাওয়ার পরে ওইখানে একটা সেট ওই টাইমে 2300 দাম ছিল। তারপরে ওইটা কেনার পরে আমাকে বললো সেটটা কিরকম হয়েছে, আমি বললাম যে এটা খুব ভালো হয়েছে। নিচে আসার পরে আমাকে সেটটা দিয়ে বললো এটা তোমার জন্য কিনলাম। তখন আমি বললাম এটা আমাকে দিয়ে কি হবে, আমি তো ওইটা চার্জ চলে যাবে গেমস খেলতে খেলতে, তুমি তো আমাকে আর ইয়ে করতেছো, বলে একটা সিম তোমার আছে? আমি বললাম আমার কোনো সিম নাই। তখন আমাকে একটা সিম কিনে দিল ওই টাইমে, সিম কিনে দেওয়ার পরে ওইটা নিয়ে আসলাম। ওইটা নিয়ে আসার পরে বাসায় আমি দেখা যায় চার্জ ফুল করি, চার্জে চার্জার লাগাইয়াও খেলতে মানে খেলতে খেলতে কুল কিনারা পাই না, বন্ধ সেট অফ হয়ে যাচ্ছে এরকম।
আচ্ছা একটু জানার জন্য তুলির ফ্যামিলি সম্পর্কে আমাকে একটু বলুন তো। ওরা
তুলির আম্মু চাকরি করতো ওই সরকারি প্রাথমিক একটা বিদ্যালয়ে, আর তুলির আব্বু এখনো পর্যন্ত জানা হয় নাই উনি আসলে কি
মানে।
তুলির আম্মুদের একটু কাহিনী বলতে হয় যে ছোট থাকতে ভালোবেসে বিয়ে করেছিল তুলির আব্বু আর আম্মু, তো ভালো করে জাতের দিক দেওয়া হয় নাই, এই জাতের দিক দেওয়া হয় নাই বলে ওর আব্বু মাঝখানে মানে তুলির আম্মুকে অপহরণ করে নিয়ে গেছিল স্বামী বাসা থেকে। ওরা মন্দিরে বিয়ে করছিল, মন্দিরে বিয়ে করার পর থেকে তখন মানে পেটে তুলি মায়ের পেটে, তখন ওদের মানে অনেক বড় দূরত্ব সৃষ্টি হয়ে যায়। দূরত্ব সৃষ্টি হওয়ার পরে ও তখন মানে একটা নর্মাল একটা গলে থাকতো দুই রুম, তুলির আব্বু অনেক বেশি গরিব ছিল, তখন ভালোবেসে বিয়ে করেছে যেহেতু, যেহেতু তো ভোলা যায় না। তো তুলির আম্মু সবসময় চেষ্টা করতো স্বামীর কাছে আসার কিন্তু পারে নাই, লাস্টে মানে ও নিজের সাথে জিত করে তুলির আব্বু দুবাই চলে যায়। দুবাই চলে যাওয়ার পরে তুলির আম্মু তার বোন ভাই বোনদেরকে মানে স্কুলে ড্রাইভিং করে নিয়ে আসতো, ড্রাইভিং করে বাসায় নিয়ে যেত, এরকম হতো। তারপরে 12 বছর এই লাস্ট মানে তুলি যখন পেটে ছিল তার 3 বছর 4 বছর পরে আইসে মানে তুলে রাখবো বিদেশ থেকে আসছে, আসার পরে তখন ওর তেমন ভালো অবস্থা না, একদিন মানে চুরি করে বাসায় গিয়া তার মেয়েরে দেখে আসছে। তো দেখা আসার পরে যখন 6 বছর আবার 2 বছর গেছে দুবাইতে, যাওয়ার পর কফিল মারা যায় ওই টাইমে, তার কফিল যে মালিক যে যে মানে অ্যাপার্টমেন্টের কাজ করতো সেটা মালিককে কফিল বলে।
আচ্ছা আচ্ছা, মানে দুবাই মারা যায়।
হ্যাঁ, দুবাই মারা যাওয়ার পরে এই মালিকের বউ অনেক বেশি বিশ্বস্ত কর্মচারী ছিল তুলি রাব্বু, তো বলল যে তুমি আমার আজ থেকে সবকিছু দেখাশোনা করবা, তোমার উপর আমার অনেক বেশি বিশ্বাস আছে, তো আজ থেকে তুমি কাজ শুরু করে দাও, মানে আমার সবকিছু দেখাশোনার দায়িত্ব, ম্যানেজিং ডিরেক্টর তুমি। তখন তুলি রাব্বুর একটু সুবিধা হইলো, উনি সবসময় মানে সবকিছু বিশ্বস্ততার সাথে কাজ করতো। তারপরে এই 5 কাঠা 5 শতক জমি ওই কফিলের বউ কিনা দিছিল তুলি রাব্বুকে
দুবাই।
হিন্দুদের মধ্যে জাত আছে না দেবদাস, তারপরে রায় কত ধরনের জাত, এই ধরনের একটা জাত আছে না,
হিন্দু ছিল কিন্তু ভিন্ন জাতের,
ভিন্ন জাতের ছিল, এটাই প্রবলেম ছিল। তারপরে মেনে নিত, কিন্তু ওরা হলো কি ধনী মানুষ, আর ও আব্বু ছিল একটা গরিব মানুষ,
বাবা মা বাবা অনেক ধনী হয়ে যায় তাই তো।
তারপরে বাবা এই ওইখানে ইয়ে করার পরে কিছুদিন যেত না যেত, ওইখানে সে তার ইনকাম দিয়ে, কারণ বউ আর মেয়েকে তো সে লালন পালন করতেছে না আপাতত, ওইখানে একটা বিল্ডিং তুলে, তোলার পরে আস্তে 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 কফিলের বউ তাকে ওইখানে বিল্ডিং তুলে সাহায্য করে, তারপরে 3 তলা না 4 তলা একটা আবাসিক হোটেল তৈরি করে, তৈরি করার পরে জীবনের মোড় পাল্টাতে থাকে ওদের।
তারপর তো উনি এখানে চলে আসে।
হ্যাঁ, আর তুলিরাম্মু এই মাঝখানে এই মানে বিয়ের আগে তুলিরাম্মু কানাডায় ছিল, তুলিরাম্মু কানাডা অনেক দিন।
তুলিরা কয় ভাই বোন ছিল?
একজনই
ছিল। ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আমরা আজকে এখানে ইমাদের জীবনের গল্প এখানে উপস্থাপন করছি, ইমাদ এসছে সুদূর সিলেট থেকে এবং শেষ পর্যন্ত এই গল্প কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয়। আমরা সবসময় একটা কথা বলি যে জীবনের গল্পের কোনো বিরতিতে আসলে অনুমান করার কোনো সুযোগ নেই, গল্পটা আসলে শেষ পর্যন্ত কোথায় দাঁড়াবে। ওকে, তাকে দেখার জন্য বা আপনার যদি কিছু বলার থাকে তাকে নিয়ে আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি Hello8920-র মেম্বার হয়ে যাবেন এবং পেজটি আছে আর জি কিবরিয়া নামে। ফিরে আসছি ঠিক রাত 12:06।
Close up presents Hello8920 Close up, the closer the better.
12:06 হচ্ছে সময়। প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স Hello8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার খালিদ এবং লোবান, এবং আজকে এখানে ইমাদ হাশমেরি তার জীবনের গল্প বলছে। ইমাদ হাশমেরিকে আপনারা যদি দেখতে চান এবং একই সাথে তার সঙ্গে যদি যোগাযোগ করতে চান, একই সাথে আমাদের Hello8920 পুরনো গল্পগুলো যদি আপনারা ডাউনলোড করতে চান, আপনারা আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, সেখানে ডাউনলোড অপশন দেওয়া আছে, ইমাদ হাশমেরির প্রোফাইল লিঙ্ক দেওয়া আছে, যারা অতিথি আছেন তাদের সঙ্গে আপনারা ওখানে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। আর ইমাদ হাশমেরির যে গল্প সেটা আসলে একটা অসাধারণ জীবনের গল্প, সেই গল্পে আমরা একেবারে মিডল অফ দ্য পয়েন্ট যেটাকে বলে সেখানে রয়েছি। আমরা আরো সামনের দিকে এগোতে চাই এবং আপনারা নিশ্চয়ই জানেন যে Hello8920 কোথা থেকে শুরু হয় কোথায় গিয়ে শেষ হয় আমরা আসলে চিন্তা করতে পারি না। ঠিক আছে, আমরা তার কাছে আবারও ফিরছি। আর যারা জীবনের গল্প বলতে চান তারা ফোন করবেন, ফোন করে আপনাদের জীবনের গল্পের সারমর্মটুকু বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। ফোন নাম্বার নিশ্চয়ই জানা আছে, আমাদের ফোন নাম্বার হচ্ছে 0961389892892। আমি আবারও বলছি 0961389892। এছাড়া আরো একটি নাম্বার রয়েছে 9115668911566। আবারও বলছি 9115668। ইমাদ, তারপর?
তারপর তো এভাবে দিন যেতে থাকে, ফোন থাকার কারণে যোগাযোগ অলরেডি সবসময় হয়,
যোগাযোগ শুরু হয়ে গেল,
যোগাযোগ শুরু হয়ে গেল রাত্রে আর কি আমার সাথে ফান করতে ফান করে।
আচ্ছা, তুলির যে রিলিজিয়ন হিন্দু ছিল, আপনি যে সময় গল্পটা বলছেন ক্লাস সেভেনে, তখন কি আপনি জানতেন এটা যে তুলিরা হিন্দু ছিল?
না,
এটা জানতেন না?
না, আচ্ছা, জানতাম না।
হ্যাঁ বলুন, তারপর?
তো ওদের বাসায় একদিন আমি বেড়াতে গেলাম, ওর আম্মু ফোন দিল, তখন ওদের বিবাহ বার্ষিকী ছিল, ওর আম্মু আর আব্বুর। যাওয়ার পরে খাওয়া দাওয়া করার পরে আমাকে বললেন তুমি আজকে থেকে যাও, আমি বললাম না খালা আমাকে বকবে, আমি যেতে হবে। উনি বললেন আচ্ছা যাবে, তো শুনলাম তুমি অনেক ভালো ছবি আঁকতে পারো, একদিন আমার বাসায় এসে আমার একটা ছবি আঁকিয়ে দিয়ে দিও। আমি বললাম আচ্ছা অবশ্যই, আপনি আইসা আপনার ছবি আঁকিয়ে দিয়ে যাবো। তারপরে আমি গেলাম খালার বাসায়, যাওয়ার পরে রাত্রে সেখানে যোগাযোগ হলো পুলিশের সাথে, রাত্রে ও কল দিল, কল দেওয়ার পরে সেট অফ হয়ে গেছে মাঝখানে। তারপরে ও আমাকে জানালা খুললাম, আমার বিশ্বাস জানালা খোলার পরে ওকে দেখতে পাবো। তখন জানালা খোলার পরে দেখলাম দেখা যায় না, ছাদের উপরে গেছি। যাওয়ার পরে কিছুক্ষণ পরও ছাদের উপরে আসছে, আসার পরে বললো প্রবলেম কি? আমি বললাম বিদ্যুৎ নাই, জানো তো গেমস খেলতেছিলাম, তুমি চার্জ থাকে না। তখন আমাকে বলবো আজকের পর থেকে তুমি গেমস চালাই, মোবাইলে খেলা বন্ধ করে দিতে হবে, এটা আমার আদেশ। তখন বললাম, বললাম আচ্ছা আমি তোমার আদেশ রক্ষা করবো। তো কিছুদিন পর ওদের বাসায় এই রং তুলির বক্স নিয়ে গেলাম। যাওয়ার পর আমার আম্মু আমাকে বললেন যে তুমি আমার একটা ছবি আঁকতে পারবো। আমি বললাম আমি চেষ্টা করলে পারবো, আপনি আমাকে সময় দিতে হবে এবং আমি ধৈর্য ধরে ছবি আঁকতে হবে, আর আপনিও ধৈর্য ধরে এখানে বসে থাকতে হবে। আপনি যদি নড়াচড়া করেন ছবিও নড়াচড়া করে নষ্ট হয়ে যাবে। উনি বললেন ঠিক আছে,
ছবিও নড়াচড়া করে নষ্ট হয়ে যাবে, বুঝিল অবস্থা, ক্লাস সেভেনের একটা ছেলে। হ্যাঁ,
তখন উনি বসলেন। তারপরে আমি কাগজ বাইর করে আর্ট পেপার একটা বাইর করে ছবি আঁকা শুরু করলাম। ছবি আঁকতেছি ওনার, আঁকার পরে ওই দিন ছবিটা তেমন ভালো হচ্ছে না, ওনার পুরো বডি আঁকাইছি, মুখের সাইজটা হয়ে গেছে গোলাটে একটু মুখ, কিন্তু ওনার চোখ আর ওনার নাক, নাকটা আঁকানোর সময় আমার ভাববার শুধু ভুল হচ্ছে, রংটা ঠিক মতো কাজ করতেছে না। নাকের প্রবলেমটার জন্য আমি বললাম আজকে মানে আমাদের আজকের এপিসোড এখানেই সমাপ্ত, আমি কালকে এসে আপনার নাকটা ইয়ে করে যাবো। তখন উনি আমাকে ফান করে বলছে, ওমা আমি দম ফেলবো কিভাবে? বলতেছি আপনি একটু কষ্ট করেন, অক্সিজেন লাগিয়ে দম ফেলবেন, আমি কালকে এসে ইয়ে করবো। তখন আমি বাসায় চলে যাই। যাওয়ার পর সারা রাত চিন্তা করি যে আন্টির ফেসটাও কিভাবে আমি আমার হার্টের ভিতরে আমার হৃদয়ে আনতে পারি, কারণ আমি ছবি আঁকার সময় জানি না কে কিভাবে আঁকে, আমি ভিতর থেকে আঁকতে হয়
দেখে দেখে।
হ্যাঁ, হার্ট থেকে আঁকতে। তখন সারা রাত ছিল চিন্তা করতেছি। তারপরে আমি দিন বিকাল টাইমে গেলাম আমাদের বাসায়। যাওয়ার পরে আম্মু আমাকে দেখে বিশাল আয়োজন করে নাস্তা রেডি করেছেন, বললেন এখানে তুমি এসে বসো। ছোটবেলা থেকে বাবা অনেক স্বপ্ন ছিল আমার, আমি একজন বড় আর্টিস্ট হবো, তো এই তুমি দেখি কিভাবে ছবি আঁকতে পারো, যদি পারো তাইলে আমি তোমাকে আমার মেয়ের টিচার নিয়োগ করবো, এরকম বলতেছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি আঁকি। তারপরে ছবি আঁকলাম, ওনার আঁকার পরে ওনার নাকটা মানে 80% মিলে গেল। মিলার পরে উনি ছবিটা দেখলেন, দেখার পরে বললেন ওমা মানে ওনার সেদিন আমি ওনাকে না ফলো করে ওনার যে ড্রয়িং রুমে টাঙ্গানো ছবি তাদের স্বামী স্ত্রীর পাশাপাশি আর তুলি মাঝখানে, ওই ছবিটা বেশি ফলো করলাম। ফলো করার পরে দেখতেছি নাকটা ছবিতে কিরকম আর বাস্তবে দুই রকম তো লাগে, তো ওই নাকটাই ওই রকম আঁকাইলাম। আঁকানোর পরে উনি ছবিটা দেখার পরে আমাকে মানে জড়াইয়া ধরলেন বুকের সাথে, জড়াইয়া ধরা বলতেছেন তুমি পারবে বাবা তুমি পারবে। তখন আমাকে বললেন যে তাড়াতাড়ি একটি কাজ করো, তুমি তো গাছ বাবা জানো? আমি বলতেছি হ্যাঁ আমি গাছ বাবা জানি। বলে তাহলে এখানে একটু দেয়ালটা ইয়ে করিয়া টপ কয়া আমার ছবিটা নিয়ে আসো, আমি ওইটা ওইটা সরাইয়া তোমারটা দিই। তারপরে আমি বললাম এটা এভাবে দিলে হবে না, তাই ওয়ালমেট আকারে বের করতে হবে, আমার খালুর দোকানে তো গ্লাস এরিয়েতে আমি সুন্দর করে আপনার ওয়ালমেটটা করে আনতেছি। তো উনি বললেন আচ্ছা ঠিক আছে টাকা নিয়ে যাবেন? আমি বলতেছি না, এটা আমি আপনাকে গিফট করবো, কেন টাকা নেবো? তারপরে আমি যাওয়ার পরে ওই দিন এই তখন তো আমার অত বেশি টাকা নাই, তো খালু আমাকে টাকা দিত যা তাই দিয়ে আমার হতো, প্রতিদিন খালুটা টাকা দিত, তারপরে মাসে মাসে এসে আব্বু টাকা দিত এসে। তো আমি ছবিটা নিয়ে ওয়ালমেট আকারে ইয়ে করলাম তিন চার দিনের। এই খালুর দোকানে তো আমি ইচ্ছে করলে পারতাম গ্লাস দিয়ে করতে, তো আমি তাই নিজের টাকা দিয়ে ওনাকে গিফট দেবো, কারণ উনি তুলির আম্মু, আমার কাছে অনেক স্পেশাল মনে হলো ওনাকে ওই দিন। তারপরে আমি তিন দিনের পকেট খরচ জমা করিলাম, তারপরে ওনার ওয়ালমেট আকারে বের করছি। বের করে আনা দেওয়ার পরে দেখতেছি উনি খুশিতে আত্মহারা, ওই তার জায়গায় নিয়ে ওইটা রাখছেন। রাখার পরে ওনার হাজব্যান্ড আসছে রাত্রে, আসার পরে উনি আমাকে দেখেন নাই কখনো, ওনার স্বামী। তো তারপরে রাত্রে আইসা তুলির আম্মু বলতেছে এই দেখো ওই দেয়াল ফাইটা পানি ভিতরে ঢুকে ছবিটা কিরকম নষ্ট হয়ে গেছে, এরকম ফান করতেছে। বলতেছে কেন দেখো না ছবিটা কিরকম? উনি তো কিছুক্ষণ চাওয়ার পরে মানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে যে এটা এরকম হলো কেন, এটা তো এরকম হওয়ার কথা না,
হাতের আর্টের ছবি
এটা এরকম হওয়ার কথা না, তো এটাতে নিশ্চয়ই কোনো ইয়ে আছে। বলে তুমি ইয়ে করবা মানে দেয়ালটা কোন থেকে ফাটছিল জানো? বলে না। বলে আচ্ছা ঠিক আছে আমি দেয়ালকে ফোন দিই, এরকম ফান করে আমাকে ফোন দিল। ফোন দেওয়ার পরে বললো যে তুমি কাকে ফোন দিচ্ছ? বলে একটা ছেলে ওই পাশের বাসায় থাকে, এই রহিমা বহুদের বাসায়, তো উনি ছবিটা আঁকছে ওই ছেলেটা আইসা, তুমি ওকে হয়তো চিনো না, অনেক দুষ্ট ছেলে, সবসময় দুষ্ট মনে রাখো, কিন্তু একটা ভালো একটা গুণ আছে, ভালো ছবি আঁকতে পারে। আর আমি বিশ্বাস করিনি প্রথমে, তারপরে আমি আনাই আমার দিয়ে একটা ছবি আঁকলাম, দেখো না কি সুন্দর হয়েছে না? তখন উনি হলেন গিয়ে মানে ধৈর্য হারা মানুষ, ওনার আবু বললেন তাড়াতাড়ি ওরে ফোন দে। বলে এখন তো রাত্রে 11টা বাজে, এখন কেন ফোন দে? বলে 11টা না 12টা বাজে, ও এখানে আসুক একটু। তখন 11টার সময় 11:30টার সময় ফোন দিছে। তারপরে যাওয়ার পরে উনি আমাকে মানে হ্যান্ডশেক করলেন, করার পরে বললেন যে বুঝছো তুমি ছবি আঁকতে পারো? আমি বললাম হ্যাঁ পারি, তো আপনার ওয়াইফের ছবি আঁকলাম না? বলে ছবি তো আঁকছো দেখেছি, তো আমি এখন চাচ্ছি তুমি এই মুহূর্তে আমার একটা ছবি আঁকা দাও। আমি বলতেছি এখন এত রাতে আপনার ছবি আঁকবো? বলে রাত্রে ছবি আঁকাই তো ভালো, আমার আর ধর্ষ হইতেছে না, এই একটা ছবির পাশে একটা মানে ইমেজ স্থান পায় না, তুমি তাড়াতাড়ি ছবিটা আঁকাও, আমি পরে ওই সাইডে আমার ছবিটা স্থান পাবে, আর মাঝেরটা পরের দিন আঁকাইবে তুলিটা বলতেছে। তারপরে আমি বসে বসে ছবি আঁকার চেষ্টা করলাম। তারপরে রাত্রে যে 2টা কত বাজে ওই টাইমে ছবিটা মোটামুটি কমপ্লিট হয়েছে, তুলির আম্মুর মতো এত সুন্দর হয় নাই। তো উনি বলতেছেন তুমি আমার এত কালো বানাইয়া ফেলছো কেন? আমি বললাম রাত্রে তো এর জন্য আপনি একটু কালো দেখাচ্ছে রাত্রের ছবি। তারপরে ছবিটা গিয়ে এখানে ইয়ে করলেন, করার পরে দুজন কী সব আলোচনা করলেন, বাথরুমে ছিলাম তখন, বাথরুম থেকে আসার পরে বললেন যে তুমি এক কাজ করো, এই তুমি খুব ভালো ছবি আঁকতে পারো এবং তুমি মানুষও খুব ভালো, ওরা তো আমার দুষ্টমি কিছু পায় না, এই জন্য বেশি ভালো বলতেছে। তুমি বলতেছে তুমি মাঝে মাঝে আইসো বা প্রতিদিন চাইলে আসতে পারো, আমার মেয়েটা আমার অনেক স্বপ্ন, ওরে নিয়ে আমার অনেক বেশি স্বপ্ন, ও ছবি আঁকা শিখবে। তুমি দেখতেছি তো টিচারের মতো একটু ছবি আঁকাইতে পারবো, হোক না সমবয়সী। তখন আমি বললাম আপনার মেয়েকে আমি তো ওর সাথে ফ্রি নয়, ওর সাথে মিশতেই তো পারি না এরকম। তুমি বলতেছে না কোনো সমস্যা না, আমি ওকে পরিচয় করাই দেবো। তুলিকে ডাক মারার পরে বলতেছে মা ওকে তো চিনিস? বলে হ্যাঁ চিনি তো, পাশের বাসা। বলে ওর ওকে তোকে ছবি আঁকাবে আজকে কালকে পর থেকে। কোনো বলতেছে কেন ও আমাকে কেন ছবি আঁকাবে, গ্রাম থেকে এসেছে ওর সাথে আমাকে ম্যাচিউর হয়ে যায়নি সেই। তখন ফিলির আপু বলতে আচ্ছা ঠিক আছে, এই গ্রাম থেকে আসুক আর যেখান থেকে আসুক তোর মতো ছবি আঁকা তো আর পারবি না। তো তারপরে মানে আমি প্রতিদিন আসতাম বিকাল টাইমে, যাওয়ার পরে ওর রুমেও দুই কাউরে ছবি আঁকানো শেখাতে শুরু করি। ছবি আঁকানোর সময় হাসে খেলখেলাইয়া, মানে ছবি আঁকা চাইতে আমার মুখের দিকে চাই থাকে। আমি বলছি তুমি ছবি আঁকা শিখবা? তখন ও আমাকে বলে যে তুমি না বলেছো ছবি আঁকা, ছবি আঁকতে হলে ভিতর দিয়ে আঁকতে হবে। আমি তোমার দিকে চাইলে সমস্যা কি, আমার ভিতর যদি এটা ক্যাপচার করতে পারে সেটাই তো ভালো। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি কি আসলে তোমার উদ্দেশ্য কি, তুমি ছবি আঁকা শিখতে চাও? তখন বলতে শিখতে চাই তো। বলে তাহলে তুমি আমার দিকে না চাই আর ছবির দিকে চাইও। তখন আমি বলতেছি তুমি কি রাগ করেছিলে দিনে আমি যে বলেছিলাম তুমি গ্রাম থেকে এসেছো? আমি বললাম তাহলে কি আমি লন্ডন থেকে এসেছি, গ্রাম থেকে এসে সত্যি কথা বলেছে, এটা রাগ করার কি আছে? এভাবে দিন যায়, দুর্গাপূজা আসছে, ওরা আর কি বলতেছে সুহেলি তারপর জুহি, তো ওরা বলতেছে যে আজকে পূজা দেখতে যাব। তখন আমি বলতেছি তুমি না সেদিন বললা পূজা দেখতে গুণা হয়, পূজা দেখতে কেন যাইবা? তখন সুহেলি ওর মুখের দিকে চাইলো একটু, তারপর বললো কি? তুলি বললো আরে হাতের ইশারায় বললো যে কিছু বলিস না এরকম কিছু। আমি বললাম কি হয়েছে? বলি আচ্ছা ঠিক আছে এই যাওয়া যায়। তুলি বললো যে এই দুর্গাপূজা দেখলে এটা লেখাই থাকে তো সাইনবোর্ডে যে এটা সর্বজনীন, হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই গিয়ে দেখতে পারবে, তো আমরা দেখলে সমস্যা কি, আমরা তো আর কি প্রণাম করতেছি না। তারপরে আমি গেলাম, আর ওদের আর একটা জিনিস হলো ওরা মূর্তিকে ইয়ে করে না, সিদ্ধা করে না। মোরা বলে আমরা কেন সিদ্ধা করবো, নিজের হাতে তৈরি করতেছি। তুলির আম্মা ছিল দেবনাথ আর তুলির আব্বু ছিল দত্ত,
দত্ত এবং দেবনাথ।
হ্যাঁ দেবনাথ, ওরা আর কি বাসার ভিতর কোনো মূর্তি ওরা রাখে নাই, এমনিতে এই আগরবাতি জ্বালানো টাগলেন এগুলা করতো। তারপরে পূজা দেখতে একদিন গেলাম, দুর্গা পূজা দেখলাম রাত্রে, যাওয়ার পরে অনুষ্ঠান হইলো, অনুষ্ঠানে গান টান সবকিছু এনজয় করলাম অনেক বেশি। তো ওই দিন পাঞ্জাবি পরে গেছিলাম আমি, আমার লাইফের ফার্স্ট পাঞ্জাবি পরে কোনো ইয়েতে যাওয়া, অনুষ্ঠানে অংশগ্রহণ করা। তারপরে যাওয়ার পরে তুলি আমাকে তখন প্রতি সপ্তাহে একটা করে ড্রেস গিফট করতো, পাঞ্জাবি গিফট করতো। ওই টাইমে আমাকে বলতো যে তুমি শার্ট প্যান্ট, মানুষ আস্তে আস্তে সবকিছু ত্যাগ করে, তুমিও তোমার পছন্দের জিনিস আস্তে আস্তে ত্যাগ করবে, যেন প্রতি সপ্তাহে একবার এক ড্রেস পাঞ্জাবি গিফট করবো, তুমি ইয়ে করো। তারপরে ও সবাইকে গিফট করতো, যে জুহি টুহি ওদেরকে যে কোনো একটা জিনিস প্রতি সপ্তাহে তার ফ্রেন্ডের গিফট। আমি বলতাম আমিও ফ্রেন্ড, তাহলে আমাকে গিফট করলে সমস্যা কি, এরকম আমি ভাবতাম। তো আমাকে স্পেশালি গিফট করতো অনেক দাম দিয়ে পাঞ্জাবি, কিন্তু তো এত দামি পাঞ্জাবি আমি কিন্তু আগে পড়ি না, কারণ পাঞ্জাবি তো পড়তাম না। এই দুর্গাপূজা দেখার পরে বাইরে আসলাম, আসার পরে দিঘি ওইখানে আছে জগন্নাথ জির রাখার পাশে একটা বিশাল বড় দিঘি, তো আমরা রেলিং এর উপর দিয়ে হাঁটতেছি দিঘির, তো একজন আরেকজনের হাত ধরে ধরে আমরা হাঁটতেছি। ওই টাইমে গাটে গেছে তুলি ইয়ে করতে, ফ্রেশ হওয়ার জন্য, মুখ ধোয়ার জন্য। যাওয়ার পরে মানে আইসক্রিম লেগেছিল ওর গালে, তো আমরা ফান করতেছে জুইরা যে আইসক্রিমটা ইমাদে একটু মুছে দেখ না কেন, তুলি বলতেছে না মুছে দেখলে চলবে না। তারপরে ও পানিতে যাওয়ার পরে পিস লাগাইয়া পানিতে পড়ে গেল, সাঁতার জানতো না কিন্তু। তো ওরে ছয়জনের মাঝে শুধু সুহেলি সাঁতার জানে আর কেউ জানে না। তো তখন জিদ ধরেছে ও, আর এই অবস্থা ইয়ে করতেছে যে আমি শীতের মাঝে নামবো কেন, শীত তখন ছিল, বন্ধু বন্ধু ওকে তো আমি ভালোবাসি না, এরকম করতেছে তোমরা কেউ নামতে পারো? ওরা সবাই বলতে যে আমরা তো সাঁতার জানি না। তখন তুলি মানে পানিতে ডুবে যাচ্ছে, ডুবে যাচ্ছে, মানে ডুবার পরে নিচে তো ওই যে সুইমিং এর মতো ফর্ম জাতীয় কিছু একটা আছে, নিচে ডুবার পরে আবার অটোমেটিকলি তুলে দেয় এরকম, তো পানি খাচ্ছে আবার উঠতেছে, ডুবতেছে না। তখন ওরা আমাকে বলতেছে তুমি একটু তোলো না কেন, তুমি কি সাঁতার জানো? আমি বলতেছি না আমি তো সাঁতার জানি না। বলে গ্রামের মানুষ সাঁতার জানো না? তখন আমি বললাম জানি তো, তো তোমরা যদি শীত খাইতেছো না তোমাদের অতদিনের ফ্রেন্ড আর আমি কয়েকদিনের পরিচয় কিভাবে উদ্ধার করি? তখন শৈলী আমাকে বলতেছে যে কথা না বাড়িয়ে প্লিজ ওকে উদ্ধার করো। তারপরে আমি নামলাম, নামার পরে গিয়ে পানির মাঝখানে গেলাম, তুলির হাত ধরলাম, হাত ধরার পরে আর কি আমার এই বেষ্টনী দিয়ে আমার কি দৈরে আছে দুই হাত দিয়া। তারপরে আমি পারতেছি না, কারণ ওজন দুজনের সমানই হবে, তখন আমি পারতেছি না সামাল দিতে। তখন আমি ডাক মারলাম শুয়েলিকে যে হেল্প কর তুই আমাকে। তখন শুয়েলিকে পানিতে নামলো, নামার পরে দুজন সাঁতার কাইটা উঠতেছি উঠতেছি উঠতেছি। ওই টাইমে তুলি আমাকে মানে আস্তে আস্তে যে আই লাভ ইউ এরকম কিছু একটা বলে, মানে আই লাভ ইউ বলে
ওই সিচুয়েশনে
আমার কানের কাছে মুখ নিয়ে, মানে আমার এখানে ওর গাল লেগেছিল, অনেক ঠান্ডা লাগতেছে আমার। ওই টাইমে আমার কানে ওই টাইম বলতেছে বইলে হাসতেছে, আমি বলতেছি মুখের দিকে চাই আছে, জীবনে প্রথম ভয় পাইছিলাম আমি, মনে হয়েছে কিছু কোনো ভূত এসে কিছু বলছে এরকম।
মানে ওটা শোনার পর আপনার মনে হচ্ছে ভূতে কিছু,
ভূতের মতোই বলছে আই লাভ ইউ আর কি, ভূতের মতো আস্তে আস্তে। তখন চুয়েলিকে বললাম তাড়াতাড়ি উপরে উঠি, উঠার পরে ও কাঁপতেছে না কিন্তু আমার শরীর কাঁপতেছে যে আমি কি শুনলাম এতদিন, এটা কি শুনলাম। তখন আমি ওর মুখের দিকে চাই আছি, ও মলিন মুখে চাই আছে, যে ও আমার প্রপোজ করছে, হয়তো রিপ্লাই কিছু বলতো, আমি কিছু না বইলা তখন চলে গেছে এখান থেকে। তারপরে বাসায় চলে আসি। আসার পরে রাত্রে সুহেলি আমাকে কল দেয়, কল দেওয়ার পরে বলে যে তুলি তোমাকে কিছু বলেছিল পান্ডিতে? আমি বললাম তুলি তো কিছু বলে না, আমাকে ভূত বলেছিল। তো বলতেছে ভূত বলে না, এটা তুলি বলেছিল তোমাকে আই লাভ ইউ। আমি বললাম পানির উপরে আমাকে আই লাভ ইউ বলেছে, আমি তো পানির উপরে ছাইরা দিয়ে তো ইচ্ছে হয়েছিল উঠে আসতে। বলে কেন তুমি ওকে ভালোবাসো না? আমি বললাম আমি ওকে কেন ভালোবাসবো, ও ভালোবাসার কথা আমাকে কি আগে বলেছে? বলে কেউ তো প্রথম তো যেকোনো একজন বলতে হয়, তুমি তো আর বলোনি, ও তো তোমাকে বলেছে, তো তোমার আনসারটা কি জানার জন্য আমি ফোন দিলাম। আমি বললাম আমি এখন বলতে পারবো না, তোমরা আমার এই নিয়ে দারুণ খেলা শুরু করেছো, আমি কিছু বুঝতে পারি না, আমি এখন রাখলাম। বলে আমি ফোন দেখে অফ করে দিলাম। ওই দিন অফ করে দেওয়ার পরে পরের দিন থেকে দেখি যে তুলি আমার সাথে কম মিশে, মিশামিশি কম আর কি। ও অনেক দুষ্ট টাইপের মেয়ে ছিল, কিন্তু ওই সময় মনে হইতেছে মাদার তেরেসার মতো শান্ত শিষ্ট আর কি। হাঁটতেছে হাঁটতেছে
সাধারণ উপমাটা ব্যবহার করলেন যে মাদার তেরেসার মতো শান্ত শিষ্ট। আপনি ক্লাস সেভেনে জানতেন মাদার তেরেসা কে? আপনি মাদার তেরেসা সম্পর্কে জানতেন নাকি?
আমি তো পাঠ ছিল, মাদার তেরেসার জীবনী পড়েনি।
ছেলেমেয়েরা উপমা কোথায় ব্যবহার করছে মাদার তেরেসাকে আপনারা চিন্তা করে দেখুন।
সবসময় বলতো কি জন্য বলে, ও সবসময় বলতো ওর আম্মুর ডায়লগ এটা, সবসময় ও বলতো কোনোদিন বিয়ে করবে না। ও বিয়ে করবে না, কিন্তু ওর বয়ফ্রেন্ড থাকবে ওর পাশে। ও মানে আমার মতো হলিউডের মুভি দেখতো, এই জন্য ওর মাথায় ভূত ঢুকে গেছিল যে বিয়ে করিয়া লাভ কি, আমার অনেকগুলো স্বামী থাকবে, এরকম চিন্তা করতো। তারপরে আম্মা বলতো যে তুই মাদার তেরেসার মতো হয়ে যাবি। বলে মাদার তেরেসার তো বয়ফ্রেন্ড ছিল না, আমার বয়ফ্রেন্ড থাকবে, এরকম বলতো। তারপরে ও আমার সাথে কথা বলে না, ওইটাই আমার খারাপ লাগতে থাকে যে আমি কি বলবো আর ও আমাকে কি আসলে কিছু বলেছিল, সত্যি কথা বলেছে না মিথ্যে কথা বলেছে। তারপরে কিছুদিন যেতে না যেতেই এই ওরা ফার্স্ট জন বান্ধবী আসছে, আসার পরে আমাকে বললো যে নিচে তুমি একটু নেই মাস, আমরা একটু ঘুরতে যাবো। আমি বললাম তুলি আসবে? বলে না আজকে তুলি আসবে না, আজকে তোমাকে নিয়ে এক জায়গায় ঘুরতে যাচ্ছি। আমি বললাম আমিও তাহলে, তোমরা প্রতিদিন শুধু মেয়েদের সাথে আমি একা চলে যাই, আমি আজকে কয়েকজন পুরুষকে নিয়ে আসবো। বলে তোমার ফ্রেন্ড কি আছে? আমি বললাম আমি তোমাদের সাথে চলি বলে কি আমার কোনো ফ্রেন্ড নাই? আমার ফ্রেন্ড দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যে ফোন দেবো? তখন ওলা বললো যে ফোন দাও। আমি ফোন দিলাম তপনা সাগরকে, আর আরেকটা ফ্রেন্ড ছিল ওই টিলাগড়ে রয়েছে কে বাসা, ওর সাদিক নাম ছিল, তাকে ফোন দিলাম। তারা তিনজন আসলো। তারা তিনজন আসার পরে ওই দিন আমার বয় হতে থাকলো। কি জন্য বয় হয় আমি এখনো আবিষ্কার করতে পারিনি, ওই টাইমে আমার বয় হয় সবসময়। ও আমাকে আই লাভ ইউ বলার পর থেকে আমার খালি বয় হয় যে কথা আমি শোনার মানে প্রস্তুতি ছিল না। তারপরে গেলাম এমসি বিশ্ববিদ্যালয়ের ভিতরে, যাওয়ার পরে আমরা হাঁটতেছি, ওই টাইমে বসে গল্প জমে গেল, আমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে ওদের পরিচয় হলো। হওয়ার পরে ওরা ওদের সামনে আর কি বিষয়টা তুলে ধরতো, সেদিনের কাহিনীটা তুলে ধরার পরে আমাকে বলতেছে তুই কি ধরনের মানুষ বলতো, তুই কি, তুই তো আমাদের ও কথা অনেক বেশি শেয়ার করে। আমার সঙ্গে লজ্জা হচ্ছিল যে ওরা আমার সবকিছু বলে দিচ্ছে, গোপন পাশ হয়ে যাচ্ছে। তখন আশ্বাস করলাম যে না আনলেই, ওদেরকে না আনলে আমার ভালো
ছিল।
তারপরে ওরা বললো যে ও এরকম 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 সব কাহিনী বললো, ওই যে আমি পূর্বে যা বলেছিল। তখন ওরা বললো যে তুমি এরকম তাইলে তো অবশ্যই তুমি ওকে ভালোবাসো। বলে আমি ভালোবাসি কি না বাসি সেটা জানি না, তবে আমি ওকে এটা বলতে পারবো না। তখন ওরা বললে কেন? আমি বললাম আমার ভয় হয়, কারণ যদি ভালোবাসলে মানুষের অনেক কিছু হয়, ভালোবাসা ভাঙার পরে, ভালোবাসা হওয়ার আগে যে সিচুয়েশন থাকে হওয়ার পরে সম্পূর্ণ পাল্টে যায়, এরকম এখন আমি এটা করবো কিভাবে, আর আমার বয়সও এখন কম এরকম। তখন ও বলতেছে তোমার বয়স যতটুকু তুলির বয়স ততটুকুই, সমস্যা কি? প্রেম যদি করো তোমার দেখে তো আর মারতেছে না, জাস্ট প্রেম। আর ও অনেক জেদি মেয়ে, যেটা ও ধরে সেটাই করে। আমি বলতেছি তাহলে জোর করে ও করুক। তখন ওরা বলে জোর করে ভালোবাসা তো হবে না, তুমি ওকে মানে আনসার অন্তত পক্ষে দিয়ে যাও, তুমি আই হেট ইউ বা আই লাভ ইউ দুইটা মাঝে যে কোনো একটা বলো। তখন আই হেট ইউ কি বলতে চাও? তখন আমার কত কথা বলি না, আই লাভ ইউ বলতে চাও তখনও বলি না। তখন আমাকে ওরা বলে আচ্ছা ঠিক আছে, তুমি মুখের ভাষায় বলতে না চাইলে তুমি এসএমএস এর মাধ্যমে একটা জিনিস ওকে বলতে পারো। তখন আমি বললাম এসএমএস এর মাধ্যমে ওকে কি দেবো? বলে তুমি তো অনেক ভালো কবি, কবিতা লিখো, একটা কবিতা লিখো, রোমান্টিক একটা কবিতা, যাতে আমি ভালোবাসি তোমাকে, এরকম কিছু আর থাকবে লাস্টে ভালোবাসার কথা। তখন আমি বসে বসে এই আবেগের আকুলতা একটা কবিতা লিখলাম সারা রাত বসে বসে। লেখার পরে সেন্ড করবো কি করবো না, সেন্ড করবো কি সেন্ড করবো না, এরকম ডাস্টে সেভ করে রাখছি। পরের দিন দেখাইছি এই সুহেলিদেরকে, সুহেলিরা দেখা বলতেছে এটা সুপার হয়েছে বন্ধু, এটা তুমি তাড়াতাড়ি সেন্ড করে দাও। আমি সেন্ড করলাম, সেন্ড করার পরে এই ও আমাকে কল দিল, আমি কল রিসিভ করি না ওই টাইমে। ওই টাইমে কল রিসিভ করি না, মানে আমার কল রিসিভ করার প্রস্তুতি ছিল না। আমার ছোটবেলা থেকে যখন বেশি আনন্দ হতো তখন হার্ট বিট বেড়ে যেত, হার্টে সমস্যা হতো, হার্টে এরকম চাপ দিয়ে ধরতে হতো। হ্যাঁ, হাত দিয়ে চাপ দিয়ে ধরতেছিলাম, তখন আমি ফোন রিসিভ করিনি। তখন ও মানে সারাদিন ফোন দিছে। ফোন দেওয়ার পরে আমি বিকেলের দিকে ফোন ও রিসিভ করছি। রিসিভ করার পরে আমাকে বললো যে আজকে তুমি কি আমার সাথে এক জায়গায় যেতে পারবো? আমি বলে প্রতিদিনই তো যাই, আজকে কোথায় যাইবা? বলে প্রতিদিনের মতো না, আজকে এই আমি আর তুমি যাচ্ছি, আমরা দুজন যাবো। আমি বললাম কোথায় যাইবা? যে আমরা কদমতলি দিকে গিয়ে যদি মানে ইয়ে দিতে পারি, যে সব ধরনের গাড়ি ঘোড়া যেখানে গেলে ল্যান্ড হয় বাস টাস, কদমতলি বাস স্ট্যান্ড, তো ওইখানে গিয়ে আমরা হাঁটতে পারি। আমি বললাম এখানে তো কোনো হাঁটার জায়গা নেই, যে কিন ব্রিজের নিচে আমরা গিয়ে কিছু সময় সুরগা নদীর পাড়ে বসে থাকবো, তুমি কি যাইবা আমার সাথে? তখন আমি তার সাথে গেলাম। যাওয়ার পরে নদীর পাড়ে গিয়ে বসলাম আমরা। বসার পরে আমাকে যে বলতেছে তোমার হাতকে আমি ধরতে পারি? প্রতিদিন তো হাত ধরি, তো আজকে তো আমার প্রেমিকার হাত ধরবো, তো তোমার হাতটা কি আমি ধরতে পারি? আমি বললাম হ্যাঁ আমার হাত ধরতে পারো, হাত ধরতে কোনো সমস্যা নেই। হাত ধরার পরে আমার এই কাঁধে মাথা রেখে অনেক ধরনের কথা বললো, ইমোশনাল কথা, মানে আমাকে ও সেদিন আই লাভ ইউ বলেছিল, তো আমার এই ইয়ের কারণে বললো যে আমি আসলে বিশ্বাস করতে পারিনি। আমি সবসময় ছোটবেলা থেকে কল্পনা করতাম যে আমি বড় হয়ে এমন একজন মানুষকে ভালোবাসবো যে বিল গেটস এর মতো কোটিপতি হবে, তার কোটি কোটি টাকা থাকবে, বড় লোকের একমাত্র সন্তান হবে। আমি গ্রামকে ভয় পেতাম, গ্রামের মানুষকেও ঘৃণা করতাম এরকম। তো শেষ পর্যন্ত একটা গ্রামের মানুষকে আমি কিভাবে যে ভালোবাসলাম আমি বুঝতে পারিনি। আমি ভাবতাম গ্রামের মানুষরা বোকা হয়, ওদের বুদ্ধি কম থাকে, ওরা স্মার্ট কম থাকে, সবকিছু এরকম। কিন্তু আজকে দেখলাম যে আমাদের শহরের অনেক মানুষ থেকেও গ্রামের মানুষ অনেক ভালো। তো ডিসিশন চেঞ্জ করে আমি তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি ভালোবাসলে গ্রামের কোন একজন মানুষকে বাসবো, সে মানুষটা যে তুমি হবে আমি সেটা ভাবতে পারিনি। তারপর আমিও তাকে বললাম যে আমি তো কখনো কল্পনাই করি নাই যে পরীর মতো একটা মেয়ের আমি আমার জীবনে পাবো, তো আমি হ্যাপি এটাই। তো তোমাকে আমি বলে রাখতেছি, তুমি তো বড় লোকের মেয়ে, বড় লোকের মেয়েদের ঘন ঘন রূপ চেঞ্জ হয়, অনেক রকমের রংধনুর মতো রূপ। তো তুমি তোমার রূপটা চেঞ্জ করো না, যে রূপে আছো আমার সাথে সেই রূপেই থেকো, কখনো আমাকে আঘাত দেওয়ার চেষ্টা করো না। তখনও আমারে মানে আমাদের কসম করায় যে বলো আজকে থেকে যে তুমি আমাকে ভালোবাসবে। তখন আমি বললাম হ্যাঁ তুমিও কসম করো। তখন বলতেছে আমিও কসম করলাম, আমিও তোমাকে শুধু ভালোবাসবো। আর জীবনে যার সাথে কথা বলো না কেন তুমি আমাকে প্রমিস করায় যে যার সাথে কোনো মেয়ে যদি তোমার সাথে কথা বলে তাকে ভালোবাসার কথা বললেও আমাকে কনফারেন্সে ফেলাইবা। আমিও যদি কোনো পুরুষের সাথে কথা বলি তাহলে তোমাকে বলে তার তোমার অনুমতি নিয়ে কথা বলবো।
মানে এই ধরনের একটা ওয়াদা আপনারা
করলেন? ওয়াদা ওখানে করলাম।
তখন আপনারা কোন ক্লাসে পড়েন?
তখন এই ফাইনাল সপ্তম শ্রেণীর ফাইনাল পরীক্ষা শেষ।
সপ্তম শ্রেণীর ফাইনাল পরীক্ষা শেষ হয়ে আপনার ক্লাস এইটে উঠতে যাচ্ছেন? আচ্ছা।
তো ওই দিন রাত্রে তুলিদের বাসায়, তুলিদের এই আম্মু আমার ডাইখানিছে, আম্মু যাওয়ার পরে আমি তোদের বাসায় যাওয়ার পরে ওর আম্মু বললো যে আজকে তুমি আমাদের বাসায় থাকবা। আমি বললাম আজকে কেন থাকবো? বলে আজকে দরকার আছে, তোমাকে একটা সারপ্রাইজ দেবো। তখন আমি বললাম কি সারপ্রাইজ? বলে রাত্রে তুমি থাকলে দেখবা। তখন আমি রাত্রে ইয়ে করছি তাদের বাসায়, খালাকে ফোন করে কি বলবো। তখন এই কনফারেন্সে ফালাইয়া খালাকে ইয়েকে বললো, সাদিক বললো যে ও টিলাগড় খালা আমার বাসায় আসছে, আপনি প্লিজ রাগ করবেন না, আজকে আমাদের একটা প্রোগ্রাম আছে। তারপরে ওই দিন বাসায় চলে আসলাম। আসার পথে ও মানে দেখতেছি অনেক কান্নাকাটি করতেছে, অটোমেটিকলি ওর চোখ দিয়ে জল পড়তেছে। আমি বললাম তুমি আজকে কাঁদছো কেন? তখন উত্তরে ও বললো যে আমি যখন বেশি হ্যাপিনেস ফিল করি তখন আমার কান্না আসে, এর জন্য কাঁদতেছি। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে কাঁদছো, আমি ওর চোখের জল টিস্যু দিয়ে মুছে দিলাম। তখন বলতো যে টিস্যু দেবেন, তোমার হাত দিয়ে আমার জল মুছে দাও। তখন আমি আমার হাত দিয়ে চোখের জল মুছে দিলাম। মুছে দেওয়ার পরে সেদিন
হাত দিয়ে কেন দিলে? তুমি শার্ট দিয়ে দেবে?
প্রতিদিন দিতে একটা। তখন বললো আজকে একটা তো গুণ হয়েছে, আগে বন্ধু এখন ছিল লাভার, এখন দুটা করে পাঞ্জাবি। তখন বাসায় চলে আসি। ওই দিন থেকে আমারও মাথায় অন্যরকম চিন্তা ভাবনা শুরু, সারা রাত শুধু তুলিকে নিয়ে ভাবি, দিনেও তুলিকে নিয়ে ভাবি। তখন আমি আর কি লেখালেখি তুলিকে নিয়ে একটু যে লেখার ইচ্ছা থাকতো, তো সারা রাত শুধু লিখতাম, রাতের ছবিও আঁকতাম সারা রাত। তখন আর কারো ছবি মাথায় আসতো না, তুলির ছবি আঁকতাম, তুলিকে নিয়ে লিখতাম কবিতা গান এগুলো লিখতাম, লিখে শুরু করতাম। তো ওই টাইমে আমার লাইফের ফার্স্ট একটা এই উপজেলায় কনসার্টে অনেক পুরস্কার পেয়েছিলাম ওই গানটা দিয়া, এই দেহ পাগল একটা গান লিখছিলাম ওই তুলিকে নিয়ে। ওই টাইমে এই গানটা যে এই টাইমে এত ভালো হবে, আমার জীবনের সেরা একটা গান, আমার লিখে আমার সুর করে আমার গাওয়া। তো ওই গানটা ওই টাইমে আমি তাকে ডেডিকেট করার জন্য অনেক বেশি আর কি ট্রাই করলাম, সারা রাত সুর ট্রাই করলাম। করার পরে ফজরে আজানের সময় আমি ওকে ফোন দিলাম, দেওয়ার পরে বললাম কি কি করতেছো? তখন আমাকে বলতেছে তুমি নামাজ পড়বা না? আমি বললাম না। তখন বলতেছে তুমি কি নামাজ পড়ো না? আমি বললাম না। বলে নামাজ না পড়লে তো গুনাহ হয়, তুমি আগে নামাজটা পড়ে নাও তারপরে কথা বলতেছি। তো আমি নামাজ না পড়েই তো কিছুক্ষণ পরে বললাম নামাজ পড়ে ফেলেছি, এই তোমাকে একটা কথা বলার জন্য আমি ফোন দিলাম। বলে এত সকালে বুঝলাম না।
তুমি আপনাকে বলতো নামাজ পড়ার জন্য? বাহ।
তখন আমি বললাম যে এই ইয়ে করি, তোমাকে তোমার জন্য একটা গান লিখেছি আমি আজকে, এটা তোমাকে গাইয়ে শোনাবো। বলতেছে দাঁড়াও এক মিনিট। এক মিনিট বলার পরে সাদে চলে গেল। সাদে চলার পরে বলতেছে যে তোমার মুখের গান শোনার জন্য ঘরটা আমার কাছে বেশি মনে হয় নাই, ভালো মনে হয় নাই, খোলা আকাশের নিচে তোমার গান শুনতে আমার ভালো লাগবে, তুমি বলো। তখন আমাকে বললো একটা কাজ করে ভালো হয় না, তুমি ছাদের উপর চলে আসো। আমি বললাম খালামুনি তো আছে, তুমি চুরি করে দেখো আসতে পারো কিনা। তখন অন্ধকার একটু ভোর হয় নাই, আমি আসছি, ভোর হবে হবে অবস্থা আর কি। তারপরে আসলাম, আসার পরে সূর্য মানে একটু দেখা যাচ্ছে, আমার চেহারা মানে সামান্য দেখা যাচ্ছে। আমাকে বললো যে এখন গাও। তখন আমি ওর দিকে চেয়ে আছি, গানটা বললাম, গানটা সারা রাত যেরকম সুর করছিলাম তার থেকে সুপার হয়েছিল ওইটি। ওর দিকে চেয়ে আছে গানের
গানটা মনে আছে? মনে আছে? একটু শুনি, আপনি যদি গাওয়ার সুযোগ থাকে। হ্যাঁ ইচ্ছা হয় আর কি। হ্যাঁ
গানটা, গানটার প্রথম কয়েক লাইন বলি।
হ্যাঁ
হ্যাঁ। মন ছুঁয়ে দেখ ছুঁয়ে মন, হৃদয় কত বিশাল, কান পেতে শুন বলছে হিয়া, এ দেহ তোরি পাগল, এ দেহ তোরি পাগল,
এ দেহ তোরি পাগল, এ দেহ তোরি পাগল, শতমিতের খেয়া বেদ করেছি, তোকে নিয়ে মোহমায়া গড়েছি, শত গৃণার সাথে যুদ্ধ করে আমি যে তোর প্রেমে পড়েছি, শত মিথ্যের খেয়া বেদ করেছি, তোকে নিয়ে মোহমায়া গড়েছি, শত গৃণার সাথে যুদ্ধ করে আমি যে তোর প্রেমে পড়েছি, তোকে না দেখে পারি না যে থাকতে আমি চুকে, জড়ে পড়ে বৃষ্টি বাদল, এ দেহ তোরই পাগল, এ দেহ তোরই পাগল।
বাহ বাহ বাহ, চমৎকার। কিছু উচ্চারণ একটু সিলেটি হয়ে গিয়েছে, সেগুলো ছাড়া মোটামুটি ইটস রিয়েলি গুড। কিন্তু ওই ক্লাস সেভেনের বয়সে একটা ছেলে সারারাত জেগে জেগে একটা মেয়ের জন্য গান লিখেছে, ভোরবেলা এরকম সূর্য ওঠেনি এরকম একটা জায়গাতে ছাদে বসে দুজন দুজনের এক ছাদে ও আছে আরেক ছাদে আছে, পাশাপাশি দুটো বিল্ডিং এবং গান শোনাচ্ছে, সিচুয়েশনটা একটু চিন্তা করে দেখুন কতটা রোম্যান্টিক। আমরা প্রিয় শ্রোতা এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফ এম 89.2 এ, আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আজকে ইমাদ হাশমেরি রয়েছেন তার জীবনের গল্প বলার জন্য। সে এসছে সেই সুদূর সিলেট থেকে, শুধু আসেনি পুরো এক সপ্তাহ সে ঢাকাতে অবস্থান করেছে আজকের এই দিনটির জন্য, অপেক্ষায় ছিল সে তার জীবনের গল্প বলার জন্য। আমরা তার জীবনের গল্প একেবারে শেষ পর্যন্ত শুনতে চাই, তাকে দেখার জন্য, তাকে কিছু বলার জন্য, তার ফ্রেন্ড সার্কেল যারা আছেন তার সঙ্গে কমিউনিকেট করার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গেলেই আপনি পেজটি পাবেন আরজে কিবরিয়া নামে, যেখানে 11 লাখের অধিক আমাদের ফেসবুক মেম্বার রয়েছে বা ফ্যান রয়েছে, যাই বলি না কেন। ওখানে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ফিরে আসছি ঠিক 4 মিনিট পর।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ। ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
4 মিনিট পর প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা এবিসি রেডিও শুনছেন। আজকে এখানে ইমাদ হাশমেরি রয়েছে তার জীবনের গল্প বলার জন্য, সে এসছে সুদূর সিলেট থেকে। ইমাদ হাশমেরির কাছে আমরা যাব জীবনের গল্প জানার জন্য, তবে তার আগে আপনাকে বলতে চাই আজকের এই জীবনের গল্পে আপনি জয়েন করতে পারেন। আপনি আসতে পারেন আমাদের ফেসবুকে, তাকে দেখে কমেন্টস করতে পারেন, পুরনো অনুষ্ঠান ডাউনলোড করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, স্পেলিংটা হচ্ছে HELLO8920। আরেকটি জিনিস যেটা, সেটা হচ্ছে আপনারা যদি হ্যালো 8920 তে আপনাদের জীবনের গল্প বলতে চান, প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। এছাড়া আরো একটি নাম্বার রয়েছে 9115668। আমি আবারও বলছি 9115668। ওকে ইমাদ, গান তো শোনালেন, তারপরে সিচুয়েশনটা কি দাঁড়ালো?
এই বসে পড়লো, বসে পড়ার পর আমি বললাম হ্যালো তুমি কি শুনতে পাচ্ছ না? তখন ও বললো আচ্ছা শুনতে পাচ্ছি, তুমি বলো। তো গান শেষ করার পর আমি বললাম গান তো শেষ, তখন ও বললো গান তো শেষ কিন্তু, বললাম কিন্তু কি? তখন বললো আমার অবস্থা খারাপ। আমি বলতেছি কেন? বলে চোখে কান্না আসতেছে। আমি বললাম তোমার এই জিনিসটা চেঞ্জ করতে পারো না, তোমার গান শোনানি আমার ঠিক হয়নি। তখন বলতেছে আজকে রাত্রে তুমি আমার সাথে, দিনে তো আমরা আড্ডা দেবো, তো এখন থেকে প্রিপারেশন নাও, রাত্রে আমার সাথে কি দেখা করতে পারবা? আমি বললাম রাত্রে কোথায় যাবো? তখন ও বললো রাত্রে কোথায় যাবো তুমি দেখবে, একটা সারপ্রাইজ আছে। তখন রাত্রে ও আমাকে ফোন করলো, ফোন করার পরে খালাকে বললাম যে আমি ইয়ের বাসায় তোপনের বাসায় যাচ্ছি আজকে। তারপরে তুলি ফোন করার পরে আমি বাইরে বের হলাম, বেরোবার পরে ওর চাচাতো ভাই, তো ওর বাইক নিয়ে তুলে আসছে, আমি ড্রাইভ জানি না। ও শার্ট পরেছে, প্যান্ট পরেছে, তো প্যান্ট পরার পরে হেলমেট লাগাইছে, লাগানোর পরে বলতেছে বাইকের পিছনে উঠো। আমি বলতেছি আমি পিছনে কেন উঠবো, তখন বলতেছে অ্যাক্সিডেন্ট করবো না। বলে তুমি তো জানো না, তুলি গ্রুপ তো দেখেছো তুলির, কিন্তু কুলির ড্রাইভিং দেখো নিয়ে
দেখেছো ও ড্রাইভ পার্ট ওই সময়।
হ্যাঁ, ওই কার ড্রাইভিং, মোটরসাইকেল ড্রাইভিং
ক্লাস এইটে পড়া অবস্থায়।
হ্যাঁ, ছোট সাইজ আছে না,
ইয়ে স্কুটি, স্কুটি গুলা মেয়েরা যে স্কুটি গুলা চালায় এগুলা। ওকে, যাও তো ক্লাস এইটে অনেক ছোট, সে এই সময় পারার কথা না।
ক্লাস এইটে আরেকটা সত্য কথা বলা উচিত যে ও আমার এক বছরের বড়,
মানে বয়স এক বছরের বড় ছিল আপনার। ওকে,
তো আমি বাইকের পিছনে বসলাম, তখন আমার কাছে লজ্জা লাগে যে একটা মেয়ের বাইকের পিছনে বসে আছে। তখন ও বলতে চাই আমাকে মেয়ে বইল না, আমি কিন্তু ছেলের মতো। ও সেদিন লোজ শার্ট পরেছে, তারপরে ও আমার নিয়ে আসছিল ওই এমসি কলেজের একটা মানে পাহাড় আর কি, অনেক গভীর একটা পাহাড়, অনেক অরণ্য আর কি, এখানে জঙ্গল, বন জঙ্গলে ভরপুর। তো এখানে আসার পরে এমসি কলেজের ভিতরে ঢুকতেছি, তো আমাকে বলতেছে যে তুমি কি আজকে আশ্চর্য হো না, এটা সারপ্রাইজ হয় না? বলে অবশ্যই সারপ্রাইজ, আমি তো ড্রাইভিং জানি না, আমার আম্মুর নিষেধ আছে। তখন বললো তোমার ড্রাইভিং করা লাগবে না, তুমি যখনই গাড়ি চড়তে ইচ্ছে হবে আমাকে একটা কল দিও। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে গেলাম পাহাড়ের উপর, পাহাড়ের উপর যাওয়ার পরে ও বেশি মানে অনেক বেশি ইমোশনাল হয়ে গেল, অনেক বেশি গল্প করার চেষ্টা করলো, তারপরে অনেক লজিক আমাকে দেখাতে লাগলো, এইসব সেইসব, ভালোবাসলে এই হয় সেই হয়, বিভিন্ন জিনিস। তো সেই জিনিসগুলোর মাঝে কিছুটা আমি মানতে রাজি, কিছুটা আমি মানতে রাজি না। তখন আমি আর কি লাস্ট পর্যায়ে আমাকে রাগারাগি করতেছি, তুমি আমাকে সত্যি ভালো যদি বসে থাকো, ভালোবাসলে এবার আর কি আমাকে হিন্দি একটা সবসময় গান বলতো যে তারা ইস্কুকে গুনা হতো গুনাহকারকে দেখিয়ে, মহাব্বত তুমি জিন্দেগি তাবাহকারকে দেখিয়ে, মানে ভালোবাসা যদি গুনাহের কাজ হয় গুনাহ করতে রাজি আছি, এরকম আর কি কিছুটা বুঝাইতো। আমি তখন বলতাম যে ইস্কুকে গুনা হতো গুনাহকারকে দেখিয়ে না, আমি বাংলাতে এরকম বলতাম। তো কেন তুমি আমার সত্যি ভালোবেসে থাকলে তো তুমি মানে আমার কথা মানতে হবে। আমি বললাম ভালোবাসলে কোনো মানামানি নাই, ভালোবাসাতে কোনো মানামানির জায়গা নাই, ভালোবাসা পবিত্র একটা জিনিস, এইরকম জিনিসগুলো ইয়ে করতাম। তো ওই দিন রাগ কইরা ও বাসায় চলে আসছে।
মানে আপনাদের ভিতরে এমন কিছু চেয়েছিল যেটা আপনি পছন্দ করেননি, তাই তো?
না।
ওকে, ঠিক আছে।
তারপরে আমি বাসায় আসলাম, আসার পরে আমার মানে গ্রামে যাওয়ার পরিকল্পনা চলতেছে, অষ্টম শ্রেণীতে গ্রামে পড়তে হবো, আমার আম্মু আমাকে চা থাকতে পারছে না এখানে, গ্রামে চলে যাব, চলে যাব এরকম সিচুয়েশন। তখন আমি মানে একদিন বাথরুমে ঢুকে গলা ফাটিয়ে কাঁদলাম, আমার মানে কষ্ট হচ্ছিল ওই টাইমে, গ্রামে গোলা পাটি কাটলাম আমি যাবো না। তারপরে চিন্তা করে দেখলাম যে মাম্মু যখন বলেছে আমাকে ছাড়া থাকতে পারতো না, তারপরে যাওয়ার জন্য দুই তিন দিন, তিন দিন সময় নিলাম যে আমি তিন দিন পরে যাবো, তুমি বাসায় চলে যাও, গ্রামে চলে যাও।
আচ্ছা আচ্ছা।
তিন দিন সময় নিয়ে যাওয়ার পরে এই আমার মানে ওর বাসায় একদিন গেলাম, ওর আম্মু আম্মু বাসায় ছিল না, ওর আব্বু আম্মু গেছে, মা তো স্কুলে আর বাবা গেছে বেড়াতে। তারপরে আমি যাওয়ার পরে ও আমাকে মানে আধা ঘন্টার মতো আমার জড়াইয়া, বুকে জড়াইয়া রাখছিল, মানে ছাড়তে পারে না। তখন আমি
যখন জেনেছে যে আপনি
চলে যাবেন, মানে আধা ঘন্টার মতো হয়ে গেছে এক জায়গায় দাঁড়িয়ে আছে, আমাকে ছাড়তেছে না, আমার বুকে মানে বুকে বুক ভিজে যাচ্ছে চোখের জলে। তখন আমি বললাম যে আমি তো আবার আসবো, তুমি আমাকে ছাড়ো। তখন ও বলতেছে যে তুমি আজকে চলে যাইবা, কয় মাস পরে আসবে? আমি বললাম এক মাস। বলে এক মাসের যে চার্জ আছে মানে তোমার বুকে ইয়ে করার, জড়াইয়া ধরার, ওইটা আমি আজকে আদায় করে নিতেছি, তুমি আরো কিছুটা সময় থাকো। তখন কিছু সময় এখানে থাকলাম, থাকার সময় আমারও কান্না চলে আসছিল, কিন্তু আমি তখন নিজেকে সংযম করার চেষ্টা করলাম যে আমার কান্না আসলে মানে ও আরো বেশি কষ্ট পাবে, আমি একটু কঠিন হই ওই টাইমে। করার হওয়ার পরে বলি যে আজকে আমরা মানে ছেড়ে চলে যাই। তখন আমাকে বললো তুমি আমার হাতের একটু রান্না খাইয়ে দিই বা নুডলস পাক করবো। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে রান্ধবি। মানে ও রান্না বান্না করে করার পরে আমরা মানে একটা জুস আছে ওর ফ্রিজ থেকে, জুস আনার পরে বলে আমরা এক পাইপ দিয়ে আজকে খাবো, তুমি দেখো না সিনেমা এক পাইপ দিয়ে খাই। আমি বললাম আমি খাবো। তখন দুজনে খাইলাম নুডলস, একজন আরেকজনকে খাওয়া দিতেছি। তখন আমার আনন্দ হয়েছে, মুহূর্তে সব কষ্ট ভুলে গেছি। তখন খাওয়া দাওয়ার পরে আমাকে পাঞ্জাবি তিন সেট দেয়,
তিন সেট পাঞ্জাবি।
হ্যাঁ, তখন বলে যে এক মাস আসবা না, তো এক মাসে তিন সেট, তোমাকে আরো বেশি দেওয়ার কথা তিন সেট। আর ও তখন একটা কাজ করে সোনার একটা, স্বর্ণের একটা চেইন, ওইটা আমাকে আইনা দেয়। তারপরে বাসায় চলে যাইতেছি, তো ও যে পাঞ্জাবি দিছে ওইটার মাঝে একটা পড়লাম, বলার পরে আমার আম্মু প্রশ্ন করছে এটা কে দিছে। তখন পাঞ্জাবি দেখতেছে আম্মু যে ব্রিফকেস লোড করতেছে, লোড হচ্ছে খালি পাঞ্জাবি দিয়ে। আম্মু আমাকে বলে এত পাঞ্জাবি কই পাইলি তুই? আমি বললাম আমার ফ্রেন্ড সার্কেল আছে না টাউনে, অনেক ভালো ভালো ফ্রেন্ড সার্কেল, আম্মু আমার সবাই আমার একটা একটা করে গিফট দিছে। তখন আম্মু আমার বলে যে এত বেশি পাঞ্জাবি কেউ কাউকে গিফট করে? বললাম একজন দুইজন তো করে না, আমার হাজার হাজার বন্ধু আছে ওরা গিফট করে। তখন ওই পাঞ্জাবি গুলা এক্সট্রা ব্যাগে আর ইয়ে করলাম। গাড়ি রিজার্ভ করার পরে আমি চলে যাচ্ছি, যাওয়ার সময় তো আম্মু তো আর খেয়াল করতেছে না আমি কোথায় যাচ্ছি। আমি চাইলাম ছাদের উপর দিকে, আমি মানে স্পষ্ট দেখলাম যে চোখের ফুটা মানুষের এত বড় বড় হয়ে পড়ে আমি দেখলাম, মানে আগে দেখিনি। তখন চলে যাই আমি, তো গাড়িতে বসে বসে আমার অনেক কষ্ট পাচ্ছে, চোখে জল আসতেছে। আম্মু দেখে বললে তোমার কষ্ট হচ্ছে? আমি বললাম স্বাভাবিক তো, কষ্ট হতে পারে, একটা জায়গায় আম্মু অনেকদিন ছিলাম তো বড় খালা মনিকে ছেড়ে যাচ্ছে, এর জন্য আমার খুব কষ্ট হচ্ছে। তখন চলে গেলাম বাসায়। বাসায় যাওয়ার পরে এই একদিন মানে বাসার একদিন ঘটনা, বিদ্যুৎ চলে গেছে। তারপরে ডাইরেক্ট লাইন আছে না, তখন আমি ডাইরেক্ট লাইন জ্বালানো জানতাম। তখন আমি বললাম আমি ডাইরেক্ট লাইন জ্বালাতে পারি, তোমরা আমাকে কয়েকটা তার দাও। তোরা আমাকে যে বিদ্যুতের মেইন লাইনে যে তার আছে না, যেগুলাতে কোনো ইয়ে নাই, প্লাস্টার নাই, ওইগুলা তারাই না দিছে। তো আমি মিটারের সাথে অ্যাডজাস্টিং কইরা তার একটা সাথে একটা জোড়া লাগাইয়া তারপরে মেইন লাইনে গিয়া প্রথমে এই নিচের লাইনটা যে প্যারালাল বলে না নিচেরটা, এই লাইনে প্রথমে লাগাইলাম, ওইটাতে বিদ্যুৎ ছিল, আর একটা লাইন মাটিতে পড়ে আছে, ওইটা দিকে স্পর্শ করা মাত্রই আর আমার কিছু মনে নাই, আকাশ বাতাস বাড়ি করে একটা চিৎকার দিলাম, বিদ্যুতের লাইন তুলে ফেলছে উপরে অটোমেটিকলি, একখানে তুলে ফেলছে, তারপরে ঝুলে আছি আমি। এখন মানুষ এইসা এই যে কাঠের তক্তা আছে ওইগুলা ইয়েতে বাইসা বাইরাবাড়ি করতেছে, বাইরাবাড়ি করার পরে আমি নিচে পড়ে গেছি, সোজা নিচে পড়ার পরে আমার হাত ভেঙে গেছে এখানে এখানে। তারপরে তাড়াতাড়ি হাসপাতালে নেওয়া হইলো, এই চিকিৎসা চললো, অলরেডি অনেকদিন চিকিৎসা চললো, চিকিৎসা চলাকালীন অবস্থায় আমার গ্রামে অষ্টম শ্রেণীতে ভর্তি করা হইলো, অষ্টম শ্রেণীতে যাওয়া আসা করতাম।
ইলেকট্রিক শক থেকে তুলিকে ভুলে গেলেন
না? ও তো তখন মানে বাসায় যাওয়ার পরে আর একটা কথা বলতে ভুলে গেছিলাম যে আমি সেট ওইটা আমি বন্ধ করে রাখছিলাম আমার ইয়ের ভিতরে, মোবাইল বন্ধ করে রেখেছিলাম। ওকে আমি বলেছিলাম যে তুমি তো বুঝতে পারো না আমাকে কতটা বিশ্বাস করে বাসার মানুষ, মাঝে মাঝে যদি সুযোগ পাই কল দেবো, কিন্তু বাসায় যাওয়ার পরে চার্জার ক্যাপটা কিন থাকে ওইটা আমি নিয়ে যাই নাই ভুল কইরা, তারপরে ওইখানে চার্জ দিই না। তখন আমার গ্রামে যাওয়ার পরে কিছুদিন চেষ্টা করলাম যে দেখি ওকে ভুলে থাকা যায় কিনা, তখন আমি চেষ্টা করতে যে শহরের মেয়েকে যে ভালোবাসবো বা ইয়ে করবো এটা আমার ভিতরে মানে হচ্ছে না, এরকম কিছু আমার নাই। তখন মানে ভালোবাসি সেটা আমি জানি ওকে, কিন্তু আমার মানে তবু আমার ইচ্ছে হয় যে ওকে যদি বলতে পারি আমার ভালো হবে, যে ওকে কল দেবো না। হাসপাতালে যখন ভর্তি ছিলাম তখন বড় খালাম উনি ওদের বাসায় গিয়ে গল্প করছিলেন, গল্প করার পরে ওর আম্মুরে ও নিয়ে আসছে, ওর আম্মু তখন শোনার পরে বলতেছে আমি ওরা দেখতে যাবো, তুমি তখন তো 100% উপরে রাজ, তখন বলতেছে যে না আম্মু ওকে দেখার পরে দেখা দিতে গ্রামে কিভাবে যাইবা থাক আমাদের কে। তখন আম্মু বলতেছে তুই বড় নিম খারাপ মেয়ে রে, ও অ্যাক্সিডেন্ট করছে একটা বড় অ্যাক্সিডেন্ট, ওরা দেখতে যাবো না, তুই না গেলে না যা আমরা যাবো। তখন ওরা রেডি হয়েছে, তুই বলতেছে আচ্ছা ঠিক আছে আমিও গিয়ে দেখে আসি,
তখন ভাবে বুঝাইছে যে না
ভেতরে ফিল করতেছে। তখন ও আসে, আসার পরে ও কিন্তু তখন মানে আমার মানত করছিল একটা মানত করে ও আসছিল। আসার পরে আমাকে দেখালো, আম্মু দেখলো, ওদেরকে দেখার পরে খাওয়া দাওয়া করাইলো, খাওয়া দাওয়া করানোর পরে বিকেলের দিকে ওরা বাসায় চলে আসলো, আমাকে ডাক্তার বাসায় পাঠিয়ে দিল কয়েকদিন রেস্টে হাসপাতালে থাকার পরে। তো অষ্টম শ্রেণীতে মাঝামাঝি সময় আমি ইয়েতে যাই, ক্লাসে যাওয়া আসা শুরু করি। ক্লাসে যাওয়া আসা শুরু করার সময় ওই ক্লাসের একটা মেয়ে ছিল লিমা, ওই লিমা মেয়েটাকে আমার ওই টাইমে ভালো লাগতো, ভালোবাসতাম না কিন্তু ভালো লাগতো। ক্লাসে যাওয়া আসা যে টাইমে করি ওই টাইমে একদিন সেট নিয়ে আসলাম আমার স্কুলে, নিয়ে আসার পরে আমার স্যার আছে একজন রফিক স্যার, উনাকে গিয়ে বললাম যে স্যার আমার সেট কি চার্জে দিতে পারবো, তখন ওই টাইমে সেট তো কেউ বেশি ব্যবহার করে না আমার বুঝি। তখন স্যার বলছে তুই সেট ব্যবহার করিস, আমি বললাম স্যার গেমস খেলার জন্য ব্যবহার করি, তার কিছু নাই, সিমই নাই আমার এখানে, তো আমি সিম ফিলা নিয়ে চার্জে দিছি। চার্জ হওয়ার পরে বিকেলের দিকে কল দেবো, তো আমার বেশি যখন মানে ইমোশনাল ফিল করি ইমোশন তখন আমার মানে ওই হার্টে সমস্যা হয়, আমার হার্টে আবার চাপ দিয়ে ধরছি, ধরার পরে কল দিলাম, কল দেওয়ার পরে কল রিসিভ করার পরে দেখি কোনো শব্দ নাই, কথা বলতেছে না। তখন আমি ধৈর্য নিছি ও কাঁদবে, আমি ভাবলাম যে আমার আম্মু বলতো যে কাঁদলে মানুষের ভিতর হালকা, আমি সময় দিলাম যে কাঁদো, কত সময় পরে আমি বললাম যে তুমি 5 মিনিট কাঁদো, আমি 5 মিনিট পরে কল দিচ্ছি, তখন ও বললো যে না লাইনে থাকো। তখন আমি লাইনে থাকার পরে আমাকে বললো যে তুমি আমার সাথে তুমি কথা বলো না, সেটা হাসপাতালে যাওয়ার পরে ঠিক মতো কথা বলতে পারি নাই, তো কি অবস্থা তোমার? আমি বললাম এই তো দিনকাল যাচ্ছে ভালো, তোমার সাথে যোগাযোগই তো ভালোবাসার মেইন জিনিস না, যদি তুমি আমাকে মনে মনে মিস করো তো আমি তোমাকে মনে মনে মিস করি, সারাক্ষণ তোমাকে ভাবি, এটাই তো ভালোবাসা, যোগাযোগ যদি আমাদের না হয় তাই বলে কি ভুলে যাবো, এটা তো ইম্পসিবল, তুমি ভালো থাকো, আর আমি কি জন্য কল দিতে পারি না এটা তোমাকে পরে বলবো। ফোন রাখার পরে এই প্রাইভেটে মানে বাসায় আসার পরে আমাকে ভাইয়া বললো যে অষ্টম শ্রেণীতে যখন ভর্তি হইছস তুই প্রাইভেট পড়তে যাবি, আমি বললাম প্রাইভেটে আমি কোথায় পড়বো, তখন উনি বললেন চিন্তাপুরে গৌরীশঙ্করে একজন স্যার আছে আমার কলেজের টিচার, ওনার কাছে তুই প্রাইভেট পড়িস। তো ওই টাইমে প্রাইভেট পড়ে আসবে আমাদের বেইসে আমি মেয়েদের ঢুকানোর চেষ্টা করলাম, লিমা যদি তাকে আমার ভালো লাগবে, তো লিমাকে ওই টাইমে ছিল তো প্রাইভেট পড়তে যেতাম, তো লিমাকে ভালো লাগতো, ভালোবাসার তীব্রতা তখন অনেক বেশি ছিল ওর প্রতি, ভালোবাসা না, তো ওকে প্রাইভেট পড়াতে নিয়ে যেতাম আমি সাইকিয়াট্রিক গবেষণা কেন্দ্রের ভিতরে গিয়ে, একটা চোরাই পথ আছে মানে বাউন্ডারি বলে, ওইটাতে অনেক রাস্তা আর কি সহজ হয়ে যায়, ঘোড়াই পেছায় না গিয়ে সোজা রাস্তায় যেতে হলে বাউন্ডারি টপকাইয়া যেতে হয়, আমি বাউন্ডারিতে এক হাত দিয়ে ওরে ধরতাম আর এক হাত দিয়ে আর কি ও আমার হাত দিয়ে তারপরে উঠতো, তো ওই টাইমে আমার ভালো লাগতো, আমি কল্পনা করতাম ওই টাইমে তুলিকে, এই ভালো লাগার মাঝে আবার কল্পনা করতাম তুলিকে, যে তুলিকে তুলতেছি।
ওকে,
তো প্রাইভেট পড়তে 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 অষ্টম শ্রেণীর পরীক্ষা যখন আমি ফাইনাল পরীক্ষা দিলাম, এই তুলির সাথে অটোমেটিকলি যোগাযোগ চলে, তো মাঝে মাঝে দেখাও করতেছি ওর সাথে, অনেক বেশি দেখা করি, ও আমাকে পাঞ্জাবি কেনার পরে আমাকে বলে যে এই আমার পাঞ্জাবি কিনে রুটিন হয়ে যায়, আজকে তোমার পাঞ্জাবি নেওয়ার কথা, আজকে আসো নাই কেন? আমি বললাম আচ্ছা পাঞ্জাবি তুমি ফিটিং করো আমি আসবো, তখন আমি পাঞ্জাবি নেওয়ার জন্য হয়তো তখন যেতাম, তখন হয়তো বেশি ভালো আমি ভালোবাসতাম, ঠিক আছে, তবে ভালোবাসার তীব্রতা তখন কম ছিল,
মানে এটা তুলিকে তুলির প্রতি।
হ্যাঁ, ওকে, ভালোবাসা আসলে ওই আমাকে বাধ্য করেছিল তার প্রতি এত ভালোবাসতে। তারপরে অষ্টম শ্রেণীর পরীক্ষা দেওয়ার পরে আমি চেষ্টা করেছিলাম থাউনিকে ভর্তি হওয়ার জন্য, মামুকে বললেন না তুমি এই কলেজে ভর্তি হইবা গিয়ে। তো আমি নবম শ্রেণী থেকে ভর্তি হইলাম, ক্লাসে প্রথম যেদিন গেলাম আমি তখন অনেক বেশি পিচ্ছি। ভর্তি হওয়ার পরে আমি ক্লাসরুমে গেলাম, ক্লাসরুমে সব মেয়েরা দেখি বড় বড় লম্বা লম্বা, ওরা আমাকে ভাবলো বাদ্যাসারের ছেলে আমি। ওরা আমাকে আদর করে পাশে বসাইয়া, সিটের পাশে বসাই আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতেছে মেয়েরা। তারপরে এই প্রথমে যাওয়ার পরে একটা ছেলের সাথে আমার পরিচয় হয় ক্লাসে, ওর নাম ছিল সুহাগ। তখন ম্যাডাম ক্লাসে আসছে, আসার পরে আমাকে ডাক দিল, যাওয়ার পরে বললো এদিকে আসো। ওনার কাছে গেলাম, যাওয়ার পরে উনি আমাদের সবার সাথে পরিচয় করাইয়া দিলেন। পরিচয় করিয়া দেওয়ার পরে দেখি সবাই মানে হা হয়েছে আছে, যে এত পিচ্ছি একটা আমাদের সাথে পড়বে, এটা তো কিরকম কিরকম। তখন আমি মনে মনে কল্পনা করলাম যে আমার আগে দুষ্টুমিটা আবার স্টার্ট করবো, মানে স্টার্ট না করলে হয়তো এদের মন জয় করতে পারবো না। আমি এইটা সেইটা দুষ্টুমি করতাম, একটা দুইটা মেয়ের উন্না জোড়া লাগাইয়া দিতাম, সুপারগ্লু সিটের সাথে এড করিয়া দিতাম, চুনগ্রাম লাগাইতাম চুলি, এরকম করতাম মাঝে মাঝে। তো ওরা আস্তে 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 দেখতেছে আমাকে ফ্রেন্ড ভাবতে শুরু করেছে। তারপরে নবম শ্রেণীতে পড়াকালীন অবস্থায় একদিন এই ছুটি, গ্রীষ্মকালীন ছুটি, গ্রীষ্মকালীন ছুটিতে আমি চলে আসছি ইয়েতে, সিলেটে আসছি। তুলিদের বাসায় আসার পরে মানে ওর সাথে কথা হইলো, দেখা করলাম, গোপনে দেখা করলাম। দেখা করার পরে ও আমাকে জানতে চাইল যে তুমি যোগাযোগ হয় নাই কেন, এরকম ওর কেন, সেই রকম কেন। তারপরে আমি তাকে সবকিছু খুলে বলার পরে তখন আমাকে বললো যে এসো আমরা দুজন বিয়ে করে ফেলি। আমি বললাম এই অল্প বয়সে বিয়ে করে লাগবে, তুমি তো সবসময় কি ধরনের ফাতলামি, মানে আমি তো সিলেটি ভাষায় বলে ফানি কথা বলো কেন। ও বলতে ফানি না, সিরিয়াসলি আমরা এখন বিয়ে করব, সংসার করবো, আর 10 বছর পরে সমস্যা কি, তো একজন আরেকজনের উপর তো বিশ্বাস থাকবে। আমি বললাম এ ধরনের প্রসঙ্গ বাদ। ও বললো না এ ধরনের প্রসঙ্গ বাদ না, তুমি আমাকে বলো বিয়ে করবা কিনা। আমি বললাম তুমি কিরকম পাগলামি করছো,
ততদিনে কি আপনি জানেন না যে ওর রিলিজিয়ন, ওর রিলিজিয়ন আলাদা আপনার রিলিজিয়ন আলাদা, তখনও আপনি জানেন না? ওকে হ্যাঁ বলেন।
তারপরে আমি মানে ওর সাথে দেখা করে, সেদিন দেখা করার পরে ওর সাথে হালকা পাতলা ইয়ে হয় আর কি,
আমরা বুঝতে পারছি হালকা পাতলা কি হয়েছে। হ্যাঁ বলুন। তারপর
তারপরে চলে আসলাম, বিদায় নিয়ে চলে আসলাম, পাঞ্জাবি আমাকে ফিটিং করে এনে দিছিল।
ও তখনও পাঞ্জাবি দিয়ে যাচ্ছে,
পাঞ্জাবিও দিয়ে যায় সব। তারপরে চলে আসলাম পাঞ্জাবি নিয়ে, সেই পাঞ্জাবিটা পরে আসলাম। আসার পরে তখন ভালো একটা ফ্রেন্ডশিপ জমেছিল ওই কলেজের সুহাগের সাথে। তারপরে সুহাগের সাথে চক্কর শুরু। তো আমার ওই টাইমে পান সুপারি চা ওইগুলাতে আমার কোনো আগ্রহ ছিল না। তো সুহাগ আমাকে নিচে নিয়ে জোর করিয়া পান খাওয়াইতো, পান খেলে বলতো পান না খাইলে জীবনে তো কোনো এনজয় করি না। পান পানি নারী এই তিনে জৈন্তাপুরি, আমাদের একটা ডায়লগ আছে জৈন্তাপুরি, পান পানি নারী, এটা মানে আমাদের জৈন্তাপুরি লেখা হয়।
পানি মানে হচ্ছে ড্রিঙ্কস এর কথা আলটিমেটলি, তাই তো?
না তাহলে পানি, জৈন্তাপুরের পানি সুস্বাদু,
পান
পানি
আর
নারী।
পানি মানে কি পানি, নরমাল পানি নাকি?
নরমাল পানি,
নরমাল পানির মধ্যে মজা। ওকে
সুস্বাদু পানি পরিষ্কার, আর নারী এই তিনে জৈন্তাপুরি। তখন বলতেছে পানি খাবি না কেন, পান খাবি না কেন,
জৈন্তাপুর।
হ্যাঁ তারপর আস্তে আস্তে আমার মানে জোর করে গালে দইরা চিপাইয়া আমার পান খাওয়াইয়া দিত। তারপরে চা খাওয়াইতো, বলতো চা গরুর দুধের চা যদি এই বসে না খাস কোন বসে খাবি, তুই খা। তো ওই টাইমে আমার একটা সুবিধা হলো, আমাকে বল মানে ইচ্ছে হতো যে ওর তো গাড়ি আছে, ওর মোটর সাইকেল আছে, তো আমি আর কি ইচ্ছে করতাম যে কোনো সময় যদি কোনো হেল্প লাগে আমাকে হেল্প করতে পারবে, বিশ্বাস ছিল। কারণ যে কোনো সময় ওর সাথে দেখা সাক্ষাৎ করতে গেলে তো সুহাগ, সুহাগকে বললেও আমাকে নিয়ে দেবে। তো তা না করে আমি জীবনে যা কিছু করি না কেন দুষ্টুমি, স্কুল ফাঁকি দিতাম না। তো আমি স্কুল ফাঁকি ওই টাইমে দিতাম, আমাকে বাইসাইকেলের পিছনে বসাইয়া বালিকা টালিকা বিভিন্ন জায়গায় নিয়ে বলতো এখানে ভালো ভালো মায়া দেখা যায়, তুই এখানে আজকে ক্লাসে যাব না, তো এরকম করে দেখতাম। তো আমি মাঝে মাঝে অভ্যাস, তারপরে আমার আস্তে আস্তে অভ্যাস হয়ে যেত, গিয়ে দেখতেছি যখন দেখি না কেন, লাস্টে এরকম করতাম। তো এরকম করাকালীন অবস্থায় আবার সিলেটে একবার গেছি, ওর সাথে দেখা করেছিলাম। আবার আমাকে বলে যে চলো আমরা বিয়ে করে ফেলি, আমার ভয় হয় তুমি গ্রামে গেছো, কোন সময় যদি তুমি হারিয়ে যাও, হারানোর ভয় হয় আমার, বিয়ে করার পরে আমার ভয় থাকবে না। আমার এই আব্বু আম্মু তো অনেক বছর একজন আরেকজনকে দেখে নেই, বিয়ে করার কারণে তাদের ভয়টা ছিল না একজন আরেকজনকে পাবে, কিন্তু আমি তোমাকে কোন আশায় পাবো, ভালোবাসার আশায় তো পৃথিবীতে কত কিছুই মানে হারিয়ে যায়, তো বিয়ে করলে আমরা হারিয়ে যাব না। তখন আমি বলতাম তুমি তো পুরো জ্ঞানের মতো কথা বলতেছো, তো তোমার এই জ্ঞানের মাঝে একটু মানে তোমার ইয়ে হয়েছে, মিস্টেক হয়েছে যে বিয়ের প্রসঙ্গটা এখানে না তুলো, কারণ এটা তুমি জ্ঞানী মানুষ, এটা তো জানো যে ছেলেদের 21 আর মেয়েদের 18 না হওয়া পর্যন্ত বিয়ে হওয়া যায় না। তখন আমাকে বললো যে তুমি কি বিয়ে করবে না, আমি তখন বললাম না। এটা মানে হালকা পাতলা রাগারাগি হয়ে চলে আসলাম। চলে আসার পরে আমি ওর সাথে ফোন দিই না, তখন আমার বয় হতে থাকে যে আমার ওই বয়সে যদি বিয়ে করি, তারপরে আমার ভাইয়ার বয়স হতে হতে আমার মানে 3টা 4টা 5টা বাচ্চা, এরকম আমি মানে চিন্তা করতাম, মানে চিন্তা করতাম। তখন আমি ভাবতাম যে না এই মেয়েকে দিয়ে আমার হবে না, আবার ভাবতাম যে এই মেয়েকে দিয়ে হবে, মানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে,
সবসময় দ্বিধাদ্বন্দ্বে
দ্বিধাদ্বন্দ্বে থাকতাম। তো ওকেও আমার হারানোর ভয় হতো সবসময় যে ও কি করছে না করছে, আবার এটা যে সন্দেহ করতাম আমি ওকে, ও আমাকে সন্দেহ করতো না যে ও যে এখন কি করছে, হয়তো কোনো ছেলের সাথে বসে ডেটিং দিচ্ছে, নয়তো হয়তো কোনো শহরের মেয়ে, শহরের কালচারে অভ্যস্ত, তো ও কি করছে এখন, নাকি ও আমার সাথে কোনো খেলা করছে, এরকম আমি ভাবতাম। এই সন্দেহ মানে সবসময় ওর উপর আমার থাকতো। তো এই আসার পরে তো 4-5 দিন ওর সাথে কোনো যোগাযোগ নাই। তো একটানা 5 দিন যাওয়ার পরে একবার মানে জৈন্তাপুরে বাইক নিয়ে চলে আসছে। চলে আসার পরে আমাদের এই উপজেলার মানুষগুলা মানে মোটরসাইকেলে খুব কমই মানুষ থেকে হা হয়েছে আছে যে কি এটা দেখতেছি।
আর তো মোটরসাইকেল একটা মেয়ে,
মোটরসাইকেলে
তার শার্ট প্যান্ট পরা।
তখন ও আসার পরে মানে কল দিচ্ছে আমাকে। তো ওই টাইমে আমি আমার মানে অবিশ্বাস্যভাবে আমার সেট মানে খুলছি ওকে কল দেওয়ার জন্য। ওরে কল দেওয়ার পরে রিসিভ করার পরে বে বইলা কান্দা দিছে যে তুমি কোথায় এখন। আমি বলতেছি আমি তো ইয়েতে আছি, জৈন্তাপুরে আছি। তখন বলতে আমি তো জৈন্তাপুর কিনা মিথ্যে বলেছিলাম, বললাম জৈন্তাপুরেই বলি। তখন বলতেছে আমি তো জৈন্তাপুরে আছি, এই অমুক ডিপার্টমেন্টাল স্টোরে আছি, তুমি আসো এখানে। তখন আমি বললাম তুমি কি পাগল হয়েছো, তুমি আমার সাথে কিরকম কথা বলতেছো, আমার তো বিশ্বাস হচ্ছে না। বলে বিশ্বাস না হলেও তুমি আসো, আমি তোমাকে না দেখে থাকতে পারছি না, তাড়াতাড়ি আসো। আমি আসলাম তখন তাড়াতাড়ি ইয়ে পড়ে, সেদিন ভুল করে শার্ট প্যান্ট পরে আসছিলাম। তো শার্ট প্যান্ট পরে আসার পরে ওর সাথে দেখা হয়েছিল, বললো স্কুটিতে উঠো। তখন আমি ওর স্কুটিতে কিভাবে উঠবো, জিনটা পরে সারা মানুষ আমাকে চিনিয়া। তারপরে আমার তো ভয় হলো যে আমি যদি পিছনে বসে থাকি আর ও যদি ইয়ে চালায় তাহলে সবাই তো ভাইয়াকে বলে দেবে, ফ্যামিলিতে জানা জানি হলে কত বড় কেলেঙ্কারি হবে। তো কিছুক্ষণ আমি বললাম তুমি একটু সামনে যাও, ওই খলারবন্দের সামনা পর্যন্ত যাও, এখানে একটা জায়গা আছে, খলারবন্দের সামনা পর্যন্ত যাওয়ার পরে আমি তোমার স্কুটিতে উঠবো কি। তখন আমি গেলাম, যাওয়ার পরে ওখানে উঠার পরে ও তো হেমলেট পরে আছে আর আমি ওর পিছনে বসে আছি। তারপরে গেলাম এই গুচ্ছগ্রামে, এখানে যাওয়ার পরে আমরা বসে থাকলাম, অনেকক্ষণ গল্প হলো। অনেকক্ষণ গল্প হতে 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 মানে ও আবার দেখা যায় বিয়ের প্রসঙ্গ তুলবে। তখন আমি মানে ওকে না করলাম, বিয়ে এখন আমরা করবো না, তো বিয়ে তো তোমাকে আমি অবশ্যই করবো, তুমি ছাড়া কে আছে বিয়ে করার মতো আছে আমার। তখন ও আমাকে বললো যে আমার বিশ্বাস হয় না, জানো সবসময় হারানোর ভয় থাকে, এই জন্য আজকে আমি চুরি করে আসছি, ইয়ে ফাঁকি দিয়ে স্কুল ফাঁকি দিয়ে আসছি। আমি বললাম লক্ষ্মীটির মতো তুমি চলে যাও, আর মানে আমি না বললে তুমি কোথাও আসবা না আমাকে দেখার জন্য। আজকে যদি তুমি আসছো, আমি যদি ফোন অন না করতাম তাহলে দেখো কত বড় ইয়ে হয়ে যেত, সব মানুষকে বলতো ইমাদকে চিনো, তখন ওরা ভাইয়াকে বলতো ভাইয়া এসে আমাকে পিটাইতো, তখন কত বড় ইয়ে হইতো, কেলেঙ্কারি হয়ে যেত। তখন ও সেদিন আমার সাথে কথাবার্তা বলে চলে আসে। চলে আসার পরে কিছুদিন এভাবে যায় নবম শ্রেণীতে, তার সাথে যোগাযোগ হয়, অল টাইম যোগাযোগ চলে। তখন আমি মানে বাসাতে তার আগে যাই না ফেলছি, আমার একটা সেট আছে, সেট জানার পরে আম্মু মানে ম্যানেজ করছে সবকিছু, যে সেট আনছে ও সেটটা দিয়েছিল ওর বড় খালামণি। তখন আমি বড় খালামণিকে বলে ফেলি যে বড় খালামণি সেট আপনি বলবেন আপনি আমাকে দিচ্ছেন। তখন বড় খালামণি বলে আমি আমার জন্মেও মিথ্যে কথা বলিনি, আর আজকে তুই আমার মিথ্যে কথা বলবি, যে আপনি যদি না বলেন তাহলে আমি কার কথা বলবো, বলে কে দিয়েছে তোকে সেটটা। তখন আমি বললাম আমাকে একটা ফ্রেন্ড দিয়েছিল, তো যে ফ্রেন্ড দিয়েছে তাকে আমাদের ফ্যামিলি সহ্য করতে পারে না, একদম সহ্য করতে পারে না, তো তার কথা বললে সেটটা ভেঙে ফেলবে, এত সুন্দর সেট, তো আপনি একটা মিথ্যে কথা আমার জন্য বলেন, আপনার গুণাটা আমি নিয়ে নেবো, এরকম আর কি বলতে। তখন খালামণি বলতে স্যার ঠিক আছে আমি বলবো। উনি বলে আমি সেট দিছি ও গেমস খেলে, তো এর জন্য দিলাম। তারপর আমি চার্জার কিনলাম, সেট চার্জ দেওয়ার জন্য, তো দুইটা ব্যাটারি কিনলাম যাতে চার্জ দিয়ে সবসময় রাখা যায়। রাতে ওর সাথে কথা বলতাম, চুপি চুপি কথা বলতাম, ও তার বাবার টেলিফোন দিয়ে বেশিরভাগ সময় কথা বলতো। তো এই নভেম্বরে আমাদের এই পরীক্ষা, যে নভেম্বরের আগে পরীক্ষা হয়েছিল, আগস্টের দিকে সম্ভবত এই যে ক্লাস টেস্ট পরীক্ষা হয় আমাকে বললো যে আজকে আমার আব্বু আম্মু বাসায় নাই। তখন আমাকে বলছিল যারা তখন হবিগঞ্জ বেড়াতে গেছে সিলেটের আব্বু আম্মু, তো হবিগঞ্জে গেছে আমার পিসির বাসায়। তখন আর কি পিসি কে বলতো মানে চাচির বাসায়, তখন পরে পিসি বলে। তখন বলে আচ্ছা পিসির বাসায় গেছে ও, তো তুমি ইয়ে করো আমার বাসায় আসো। আমি তাদের বাসায় গেলাম রাত্রে, তো খালা আমাকে বললো আজকে আবার তুই কই যাচ্ছিস। বলে খালা আমি একটু ঘোরাঘুরি করে আমি আসতেছি, এতদিন পরে আসলাম, ফ্রেন্ড সার্কেলদের সাথে একটু মিট করে নিই। তো তাদের বাসায় যাওয়ার পরে আমাকে বললো আজকে তুমি এখানে থাকবা।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা শুনছেন ইমাদ হাশমিরের জীবনের গল্প, সে এসছে সুদূর সিলেট থেকে। তার জীবনের গল্পের আমরা শেষ ভাগে ফিরবো রাত একটার টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে। গল্পের আসল যে ঘটনা সেটা ঘটবে রাত একটার টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে, দ্যাট ইজ আনথিঙ্কেবল। আমরা ফিরে আসতে চাই প্রিয় শ্রোতা, আজকের এই জীবনের গল্পটি রাত দুটোর পরেও কিছুটা সময় প্রচারিত হবে এবং আশা করছি আপনি শেষ পর্যন্ত শুনবেন। আর তাকে দেখার জন্য মানে আমাদের ইমাদ হাশমিরিকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গেলে এক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা সবাই হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ফিরছি ঠিক রাত একটার টাইম চেক হওয়ার সঙ্গে সঙ্গে।
Close up presents Hello 8920. Close up. The closer, the better. Close up presents Hello 8920. Close up. The closer, the better.
প্রিয় শ্রোতা, সময় রাত একটা, আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজে কিপ্রিয়া রয়েছে আপনার সঙ্গে এবং এতক্ষণ যারা আমাদের সঙ্গে আছেন ধৈর্য ধরে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আজকের এই জীবনের গল্পের সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায়ে, গুরুত্বপূর্ণ পার্টে আমরা এই মুহূর্তে প্রবেশ করব। আর সবাইকে বলছি, যারা জীবনের গল্প এখানে বলতে চান প্লিজ কল আস, আমাদেরকে ফোন করার জন্য দুটো নাম্বার রয়েছে। জীবনের যখনই সময় পান তখনই আপনি ফোন করতে পারবেন, যে কোনো সময়। আর ফোন করার পরে আপনি মাথায় রাখবেন যে 2 থেকে 3 মিনিট আপনি সময় পান, এখানে আপনার ফোনটা অটোমেটিক্যালি রেকর্ড হয়, কেউ আপনার ফোনটা ধরে আপনাকে রেসপন্স করবে না। সুতরাং আপনি যে কথাগুলো বলবেন একটু গুছিয়ে বলাটা ভালো, যে কাজটি করতে হবে আপনার ফোনের আপনার জীবনের গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু বললেন, বলার পর আপনার নাম এবং সেল নাম্বারটা প্রথমেই বলে নেবেন। ফোন নাম্বারটা অনেকেই বলেন না, অনেকেই বলেন যে এই যে ফোন থেকে ফোন করেছে, দেখুন এখানে আমাদের যে ডিভাইস আমরা ব্যবহার করি সেখানে আসলে ফোন নাম্বারটি স্ক্রিনে শো করে না, সুতরাং আপনাকে অবশ্যই ফোন নাম্বারটি স্পষ্ট করে বলতে হবে। আমাদের ফোন যে দুটো নাম্বারে আপনি ফোন করবেন, ফোন নাম্বারটি হচ্ছে 0961389282, আমি আবারও বলছি 0961389282। এছাড়া আরেকটি নাম্বার রয়েছে 9115668, আরো একবার বলছি 9115668। হ্যাঁ ইমাক, তারপর
রাতের বেলা আমি তাদের বাসায় গেলাম, যাওয়ার পরে ও তাদের এই কাজের বদুইটাকে টাকা দিল, যাওয়ার পরে বললো আজকে তোরা আমাকে ডিস্টার্ব করবি না, আর যা দেখবি যা বুঝবি যা শুনবি সবকিছু তোর কাছে, মানে আমি বলি তুমি এইসব ওদের সাথে কি সব কথা বলো, বলি বুঝতেছো না আমার ক্ষমতা দেখাচ্ছি তোমাকে, সবসময় খালি বলতো যে এটা আমার ক্ষমতা, বলতাম যে সবসময় খালি ক্ষমতা ক্ষমতা করে। তারপরে ওর আব্বু আম্মু আমাকে বললো ফোন দিয়া যে আমরা তো হবিগঞ্জ যাচ্ছি, আমাদের সাথে যাচ্ছে না, তো তুমি ওর পাশে একটু তাই করো রাত্রে, আর মানে ওইদের পাশের বাসায় একজন আত্মীয় ছিল ওকে রাত্রে পাঠাবো। তখন ওই আত্মীয়কে ফোন দিয়ে বললো যে আজকে আমার বাসায় এই সুহেলি জুহি তারপরে বর্ষা সিমরান জুলিয়ানো সবাই আসছে, তো আম্মুর সাথে কথা বলাইছে ওদেরকে। কথা বলানোর পরে ওরা তো কনফারেন্সে বলছে যে আমরা বাসায় আছি, তো সবাই জানে যে ওদের বাসায় তার 6টা ফ্রেন্ডকে নিয়ে এনজয় করছে। তখন রাত্রে থাকলাম, রাত্রে খাওয়া দাওয়া আমাকে নিজের হাতে খাওয়াইয়া দিছিল, ওই দিন আমার কাছে ওই দিন খুব বেশি মানে স্মরণীয় একটা দিন, কারণ আমার আম্মু আমার খাওয়াইয়া দিত, তারপরে আর কেউ খাওয়াইয়া দেয় নাই, হাত দিয়ে খাওয়াইয়া দেয় নাই, চোখের জল এসে গেছিল। ও তারপরে বললো কারো কথা মনে হচ্ছে তোমার, আমি বললাম যে হ্যাঁ মনে হচ্ছে আমার আম্মুর কথা মনে হচ্ছে। তারপর গেলাম এই উপরে, আমি যাওয়ার পরে আমি বললাম যে আমি ওই যে থাকবো এই ড্রয়িং রুমে আমি থাকবো, তুমি ইয়ে করো তোমার রুমে যাও। তখন ও বলতেছে ড্রয়িং রুমে থাকবো, তো তুমি তো অবশ্যই ড্রয়িং রুমে থাকবো, তোমাকে কি বলতেছি তুমি আমার বেডরুমে থাকো। তখন ও তার বেডরুমে রাত্রে যায়, আমি রাত্রে ঘুমাই, ঘুমানোর পরে ও মাঝরাত্রে আসে এই রুমে, সারা রুমে এই পারফিউম মারতে 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 রুমের অবস্থা সিরিয়াস করে ফেলেছে। ও সবসময় পারফিউম ইউজ করতো, ওর পারফিউম প্রিয় ছিল, রুমের ভিতরে শুধু দেখি পারফিউমের শব্দ, পারফিউমের একটা শব্দ আছে না, স্প্রে করার শব্দ। তারপরে আমি উঠলাম, উঠার পর পারফিউমের গন্ধ, আমার সাইনাস একটু সমস্যা, তখন আমি নিঃশ্বাসের সমস্যা হচ্ছে, উঠে বলতেছি কি তুমি কি শুরু করলা, তখন ও বলতেছে যে স্প্রে করতেছি কি জন্য, এই আমরা পারফিউমের জগতে এই মুহূর্তে অবস্থান করছি। তখন আমি বললাম কেন পারফিউমের মুহূর্তে এই মুহূর্তে অবস্থান করার কি, মাঝরাত্রে যে মাঝরাত্রে তুমি জানো না কি জন্য আমি তোমার কাছে এসেছি, আমি বললাম যে না আমি তো কিছু জানি না। তখন বলতেছে কচি খোকা তুমি কি কোনোদিন কি তুমি বুঝবে না। তখন আমার কাছে আসলো, তুলে আসার পরে আমাকে মানে একটা জিনিস চাইলো আমার কাছে, আমার কাছে চাওয়ার পরে আমি বললাম যে না তুমি এরকম মানে হতে পারো না, আমি তো তোমাকে ভাবছিলাম অনেক ভালো একটা মেয়ে, তুমি কেন এরকম করো। তখন বলতেছে দেখো আমি সবসময় তোমাকে ভালোবাসি এবং ভালোবাসার জন্য তোমাকে বলতেছি, ভাবো না তোমাকে কোনো ব্ল্যাকমেল করছি বা কোনো কিছু করছি, আমি মানে তোমাকে ছাড়া থাকতে পারছি না, যে তোমাকে বিয়ের চাপ দেয় কি জন্য, তোমাকে ছাড়া এক মুহূর্তে টাকা আমার পক্ষে ইম্পসিবল মনে হয়, সবসময় মনে হয় যে আমাকে তোমার পাশে চাই চাই, তো আজকে যখন তোমাকে পাইছি আমি, তো তুমি আমাকে কিছু একটা করো যেটা স্মৃতি হিসাবে থাকবে সারাটা জীবনের জন্য। তো আমি বললাম তোমাকে অন্য কিছু আমি করবো যেটা স্মৃতি হয়ে থাকবে, এটা বাদ দাও। তখন ও সে রাতে অনেক বেশি অভিমানী হয়ে যায়, রাতে আর কি ওর সাথে রাগারাগি হয়েছিল একটু, রাগারাগি হওয়ার পরে ও গিয়ে আমার যে ড্রয়িং রুমের বাথরুম ওইখানে গিয়ে শাওয়ারে অনেক সময় মানে ভিজেছে শাওয়ার ছেড়া, তারপরে আমি ওরে গিয়ে আনছি, ওই দিন আমি ফার্স্ট ওরে মানে খুলে নিছিলাম, তুলো মারছি, ওজন অনেক বেশি দেখতেছি তবুও নিজের সংযম করে তুলো মারে আনলাম।
দিস ইজ রিয়েলি রিয়েলি লাভ স্টোরি, ওকে
অসম। আমি আনতেছি, আনার পরে ও আমার দিকে চায় আছে, তো বৃষ্টি হয়ে যাওয়ার মুখটা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে, তখন আমি ওকে অনেক বেশি আদর করি, ওই টাইমে আদর করার পরে ওকে আইনা মানে বুঝাই অনেক বেশি বুঝাই ওর ইয়েতে দিয়ে দিই, ওর বুঝানায় শুয়াইয়া, তারপরে আমি এসে ঘুমাই। সকাল টাইমে আমি উঠার পরে আমার ভয় হয় যে ও আবার রাত্রে চলে আসে, আমি ভোর হওয়ার আগে বের হয়ে যাই, তাদের বাসাতে। রুমে আসার পরে দেখে আমি নাই, তো তো ফায়ার, পুরো ফায়ার হয়ে গেছে। ফোন দিয়েছে আমাকে, ফোন রিসিভ করেছি, করার পরে বললো কি তুমি কি বললে এসো? আমি সকাল টাইমে ওঠার পরে নাস্তা বাস্তা সব কিছু রেডি করলাম, তারপরে তোমার সাথে একসাথে খাবো বলে আর তুমি চলে গেলে। আমি বললাম তুমি কি নাস্তা রেডি করার আগে দেখো না? বলে আমি নাস্তা রেডি করার আগে তো তোমাকে দেখি নাই, দরজা লাগানো ছিল, তারপর গিয়ে দেখি তুমি নাই, তুমি কই? বললাম খালার বাসায় আছি, নাস্তাও করে ফেলেছি আর আমি চলে যাচ্ছি বাসায়। তখন ও বললো তুমি বাসায় চলে কেন যাইবা, তুমি চলে যাও না, তুমি এখানে দাঁড়াও। তো আমি বলতেছি আমি যাবো না। তখন ও তাদের বাসার সামনে আমাকে বলে যাইতে, ওদের ছাদের উপরে বেলকনি আকারে একটা ছাদ ছিল, বুঝছেন তো, ছোট একটা ছাদ, ওইখানে ও দাঁড়িয়েছিল। দাঁড়ার পরে আমাকে বলতেছে যে তুমি চলে যেও না, তুমি আজকে রাতটা থাকো, আমি তোমাকে প্রমিস করলাম বিয়ের কথাও বলবো না, কোনো রিলেশনের কথাও বলবো না, তুমি আজকে শুধু থাকো। আমি বললাম না আজকে কি কোনো ইম্পর্টেন্ট রাত? বলে আজকে ইম্পর্টেন্ট হোক আর দাঁড়াও, ইম্পর্টেন্ট করে রাখবো আমরা, থাকো। তখন আমি বললাম না আমি চলে যাচ্ছি, আর তুমি যদি আমাকে এরকম যদি করো, এরকম যদি আবদার করো কোনো, তাহলে রিলেশন নাও হতে পারে। মানে ওই টাইমে সবচেয়ে কঠোর কথা ওইটাই ছিল তার সাথে আমার। তারপরে আমাকে বললো যে তুমি কিন্তু চলে গেলে আমি কিন্তু সাত থেকে লাফ দিয়ে পড়ে যাবো। আমি বললাম সাত দিয়ে লাফ দিয়ে পড়ো না কেন, আমি ওমর সানি সাইজা তোমাকে ধরবো আমি। তখন আমাকে বললো যে আমি কিন্তু পড়ে যাবো, আর কি যে জিনিস করে সেই জিনিস করে। আমি বললাম না তুমি পড়বা কেন, পড়ো, আমি তোমাকে ধরবো। মানে আমার উপরে লক্ষ্য করে লাফ দিয়ে দিছে
সাত থেকে। সিরিয়াসলি? কয়তলা থেকে?
দুইতলা থেকে।
মাই গুডনেস। তারপর?
তারপরে নিচে যে এই যে পাথর ছিল রাখা, যে ছোট ছোট কাটা পাথর, তো পাথরের উপর পড়ছে। তো পড়ার পরে আমার ভিতুর মতো আমি এক দৌড়ে খালার বাসায় যাওয়ার পরে আমার মানে নিঃশ্বাস অনেক দ্রুত গতিতে চলতেছে। খালা এসে বলতে যে কি হয়েছে? বললাম কিছু না, দেখলাম ওই বাসার বাসা থেকে তুলি লাফ দিয়ে পড়তেছে নিচে।
উনি
বললেন যে তুমি কি তো মানে তুমি দেখলা কিভাবে? তখন বললাম আমি তো বাসায় চলে যাচ্ছি, তো দেখার পরে আমার ইয়ে হলো যে পুলিশ যদি আমাকে আইসা ধরে তো আমি আপনার বাসায় চলে আসছি। আমাকে
ভয় পেয়ে নিজেকে সেভ করেছেন, মিথ্যা বলে, হ্যাঁ
চরম মিথ্যে বলেছিলাম। তারপরে লোকজন জড়ো হয়েছে, তুলি রক্তবাহী কি হাত দিয়া, তারপরে গাল দিয়া, শরীরের মানে চামড়া অনেকটা খসে গেছে। তারপরে মানে ঠিক পাইস যেখানে পড়েছিল তার ঠিক পাশে ছিল রড, মানে লম্বা লম্বা রড, এখানে যদি পড়তো মানে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আর হাত গিয়ে একটা হাত গিয়ে ভারী খেয়েছিল রডের সাথে, হাতটা ডান হাত ভাঙছিল। তারপরে অজ্ঞান অবস্থায় তারই নিয়ে যাওয়া হয়েছে হাসপাতাল। নিয়ে যাওয়ার পরে তাকে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট তারা চিকিৎসা করাইলো, জ্ঞান ফিরেছে অনেক দেরি।
আপনি কি করেন ওই সময়? বাড়ি চলে আসেন?
না, আমি তো বসে বসে দোয়া করতেছি কোরআন, কোরআন না, খালার বাসায় বসে কোরআন, আমি নামাজ তোমাজ পড়তাম, নয় দিন নফল নামাজ মানত করেছি, তারপরে কোরআন শরীফ নিয়ে বসে বসে পড়তেছি যে কোরআন শরীফ তিলাওয়াত করলে, ইয়াসিন সূরা তিলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করবো যাতে ও সুস্থ হয়, জ্ঞান ফিরে। তারপর মাফ হইতেছি যে কত বড় মিথ্যে বললাম নিজেকে বাঁচানোর জন্য। আমাকে সবসময় ভীতু মনে হচ্ছে আমার নিজের কাছে, খারাপও লাগতেছে, কাপুরুষের মতো লাগতেছে। তারপরে খালাকে ফোন দেওয়ার পরে খালা বললেন ওর জ্ঞান ফিরেছে, তো তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে কি হয়েছে, তুমি মানে হঠাৎ করে পড়ে গেলা কেন? ও বলতেছে যে আমি একটা প্রজাপতি দেখা, প্রজাপতিটা ধরতে গেছিলাম আর পা ফুসকে আর কি।
মাই গুডনেস।
ও বলতেছে প্রজাপতি দেখার সময় তুমি তো বাউন্ডারি আছে, তো বলে বাউন্ডারির উপরে উঠে প্রজাপতি ধরতেছিলাম, মানে একটু দূরে চলে গেছে তো, দূরে তো আমি ধরার জন্য ইয়ে করছিলাম। তখন আব্বাও বিশ্বাস করছে, যখন বলে ইমাদ কই ছিল, বলে ও তো তার বাসায় ছিল, ও তো এখানে ছিলই না। তখন ও বললো ও যদি থাকতো তাহলে তোর এই প্রবলেমটা হতো না।
ও
তারপর বিকাল টাইমে তাদের বাসায় গেলাম, তুলি তোমার হাসপাতালে। ওদের বাসায় যাওয়ার পরে ওই টাইমে দেখতেছি যে তুলির মানে আম্মু এই রাম 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 বলে চিল্লাচ্ছে ছাদের উপরে। আর ওই তুলিকে বাসায় নিয়ে আসবে কে একজন, তো উনি যে প্লেটের উপরে হিন্দুরা কি একটা করে না, একটা সিঁদুর রাখে, এই রাখে, সেই রাখে, মোমবাতি জ্বালায়, জ্বালানোর পরে ইয়ে দিয়ে আশীর্বাদ না কি করে, তো উনি এইসব করতেছে। আমি বসে আছি, তো তখন তুলিকে নিয়ে আসা হলো বাসায়। আসার পরে তুলির আম্মু বলতেছে যে দেখেছো কিরকম পাগলামি করে, প্রজাপতি ধরতে গিয়ে পড়ে যায়, এরকম মেয়েকে নিয়ে পারি না, পাগল একটা মেয়ে আমার জন্ম দিছি। তো আমি তুলিকে তুলির পাশে গেছি, যাওয়ার পরে আমি কানে কানে, তখন মানে তুলির আম্মু আমাদের রেখে গেছে, তো আমি কানে কানে বলতেছি আমি সত্য কথাটা বলে ফেলতেছি। তখন আমারে বলে যে তোমার কসম তুমি বললো না এটা, এটা বললে আমি তোমাকে তো ঠিকই ভালোবাসবো, আমি তো তোমাকে এক বিন্দু ভুলি নাই, আর তোমার তো কোনো দোষ নাই, আমি তো তোমাকে বলেছিলাম যে তুমি লাভ দেবো নি, তুমি বললা যে দেও তুমি তোমার ধরবে, কিন্তু তুমি আমাকে ধরতে গিয়ে নিজেই মারা যেতে, ঠিকই করেছো, কারণ তুমি যদি আমার হাত ভেঙেছে সেই ব্যথা থেকে বড় ব্যথা হয়ে যেত যদি তুমি আঘাত পাইতা, এই জন্য আমার ভালো হয়েছে, নিজে আঘাত পাইছি সেইটাই, আমার আঘাত কি আর আমার আঘাত মনে হয় না এখন। তখন মানে ইচ্ছে হচ্ছিল যে এখনই উঠে যাই, এখানে যদি বসে থাকি কান্না চলে আসবে, কষ্ট পাবো, ওর আম্মু আসার পরে আমার কান্না দেখে কিছু একটা ভাবতে পারে, কারণ ওরা জানে তো আমরা ফ্রেন্ড, তার ফ্রেন্ডই। তো ওই সময় চলে আসছে ওই সবাই, ওই পাঁচটা জুহি সোহেলি, তারপরে তো জুহি অনেক বেশি হ্যাপিনেস, ওই কদিন থেকে ওর ক্লাস টিউটের সাথে সম্পর্ক হয়েছে, তো হ্যাপি। তো ও আসার পরে সেদিন এই হাসপাতালে এসে বলতেছে মিষ্টি খাওয়াবো, মিষ্টি করবো, মিষ্টি নিয়ে আসছে, সবাই মিষ্টি খাইলাম, তো আমি এখান থেকে মিষ্টি একটা এনে তুলে খাওয়া দিলাম। তখন তুলিয়া মারে বলতেছে আমাদের বিয়ের দিন এরকমই তো মিষ্টি মুখ হবে। আমরা বলতাম যে বিয়ের দিন তো এরকমই, আমি তোমাকে মিষ্টি খাওয়াবো, আরো কত কিছু খাওয়াবো।
তখন আপনি যে দেখেন রাম রাম এগুলো করছে, আপনি জিজ্ঞেস করলেন না তুলিকে?
তখন আমি ওনার আম্মুকে জিজ্ঞেস করি নাই, তুলিকে তো এই টাইমে জিজ্ঞাসা করা ঠিক না মনে হলো, কারণ সুস্থ হোক, সত্যটা টাইম নিতে হবে, সত্য তো কোনোদিন চাপা থাকে না। আর ওরা তো আমার কাছে কিছু লুকাচ্ছে না, আমি তো কখনো ওদেরকে বলি নাই তোমরা হিন্দু না মুসলিম, এটা বললে
জিজ্ঞাসা
করে নাই। তখন আমি খালার বাসা থেকে বাসায় যাচ্ছি না, আম্মু আমাকে ফোন করছে যে তোর স্কুল খোলা, তুই কেন আসতেছিস না? আমি বলতেছি স্কুল খোলা থাকুক, আমি এখন একটু প্রবলেমে আছি, আমি পরে ফোন দিচ্ছি। আম্মু বলছে কি প্রবলেম? যে আম্মু কম্পিউটারে ভর্তি হয়েছিলাম তোমার মনে নাই? বলে হ্যাঁ, ওটার পরীক্ষা আটকে গেছিল, সার্টিফিকেট একটা তুমি তোমার ছেলের চাও না, সরকারি একটা সার্টিফিকেট থাক। আমি বলতেছি অবশ্যই চাই, তো তাইলে সার্টিফিকেটটা পাওয়া যায় না। আমি প্রতিদিন কম্পিউটার ক্লাসের কথা, পরীক্ষার কথা বলে বের হয়ে যাই বাসা থেকে। বের হওয়ার পরে তুলিদের বাসায় যাই, তুলিদের পাশে থাকি, রং তুলি দিয়ে ওই টাইমে তুলি অসুস্থতার ছবি আঁকাই, ওই যে অসুস্থ হাতে ব্যান্ডেজ, মুখ হয়ে গেছে একটু শুকনো মলিন একটা মুখ। তো ওই টাইমে ওকে আমার আরো বেশি মায়া লাগতেছে, যত চাচ্ছি তত বেশি মুগ্ধ হচ্ছে, কারণ মেকআপ টেকআপ সারা সবকিছু সারা, তখন ওকে আরো বেশি ভালো লাগছে। ব্রু মানে আনকো মনে খুবই ন্যাচারাল ওকে লাগছে। তারপরে ওর ছবিটা আঁকতেছি, তোর আম্মু আসছে আসার পরে দেখো ওরকম বলতেছি যে মেয়েকে পাগল বলতাম, তুমিও তো পাগল দেখতেছি ওই অবস্থায় কেউ কারো ছবি আঁকে? আমি বললাম আপনাদের স্মৃতি হয়ে থাকবে এটা, আঁকানোর পরে এটা রেখা দেবেন, তুমি যখন বড় হবে বিয়ে শাদী হবে তখন তার সন্তানদেরকে এটা দেখাবে যে কেউ একজন তার ছবি আঁকা দিচ্ছিত। তারপরে আমি যখন তুলি একটু সুস্থ হওয়ার পথে, ওই টাইমে একদিন তুলি আমাকে যে ফোন দিয়ে বলে যে তুমি আমাকে এই এই বাস্তবে একটু মানে লিপ্টি দিতে পারবা? তখন আমি বললাম যে বাস্তবে কেন দেবো, বলে আমার খুব ইচ্ছে হচ্ছে, বহুদিন থেকে তোমার পাশে পাই না। তখন আমি বললাম যে আমি চেষ্টা করব, তখন চেষ্টা করবো বলে সেদিন আর ওর সাথে দেখা করি দেয়, কারণ সেরকম প্রস্তুত ছিলাম না আমি। তারপরে তিন চার দিন হয়ে গেছে ওর সাথে ফোনে যোগাযোগ হয়, ও কথা বলে, কিন্তু এই আগের মতো ইমোশনাল কোনো কথা বলে না, মানে ওই যে আগে একটা আবদার করেছিল এটা রাখিনি, হয়তো কোনো জেদ ধরে গেছে, আমি যেটা বুঝতে পেরেছি ওর কথায়। তারপরে আমি যাই তার বাসায় গিয়ে, ওই দিন তার আবদারটা আমি পূরণ করি। পূরণ করার পরে অনেক হ্যাপি ফিল করে, ফিল করার পরে আমাকে একটা আংটি দেয়, আংটির উপরে এই লেখা ছিল, মানে ও বলেছিল, আমি বললাম যে কি লিখে দিতে, বলতে কি লিখলে তোমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে, তো ই হলে তো তুমি তোমার আংটি বানাইছো। তখন আমার সেটা পড়াইয়া দিছিল, পড়াইয়া দেওয়ার পরে আমি মনে মনে একটা ইয়ে যাচ্ছিল যে আমি ওরা কোনোদিন কিছু দিতে পারি না, ও আমাকে কত কিছু দেয়, ভালোবাসা দেয়, কাপড় দেয়, আংটি দেয়, সোনার চেইন
দেয়,
জাহাপো দেয়। তখন আমি নিয়োগ করলাম যে আমি ইয়ে করবো, ওকে কিছু একটা গিফট করবো, মনে মনে প্ল্যান করে বিকেলের দিকে রওনা হয়ে যায়। বিকেলের দিকে রওনা হওয়ার পরে ওই ওই দিন তার বাবা মার সামনে আমার সাথে হ্যান্ডশেক করে যে তোমার সাথে আবার দেখা হবে বন্ধু। তোর বাবা মা খুব হ্যাপি ইয়ে করতেছে, প্রাউড ফিল করতেছে যে ওরা মানে সামনাসামনি বলতেছে যে পৃথিবীতে অনেক ধরনের ফ্রেন্ড দেখেছি, তো তোমাদের মতো ফ্রেন্ড দেখি নাই, আসলে একটা মানে রিয়াল ফ্রেন্ডশিপ তোমাদের, এটা যে লাফিয়ে পড়া জানতো না। তারপর চলে আসলাম, আসার পরে আমি আমার এই মেজো আপু, একজন আমার মেজো আপু সম্পর্ক করে বিয়ে হয়েছিল, তো বিদায় ওই মেজো আপু আর কি ইয়ে ছিল, বিয়ের দিন ইয়ে ছিল, চেইন দিছিল তার হাজব্যান্ড, তারপরে আংটি টাংটি ওইগুলো দিছিল। তো গোল্ডের একটা আংটি, আমার ইচ্ছে হচ্ছিল যে মেজো আপুকে পটানো যায় কিনা, প্রতিদিন ওর সাথে তোমার যোগাযোগ হয় না, কারণ ওই টাইমে ওকে বাসায় আসা বন্ধ, মেজো আপুর ভালোবেসে বিয়ে করার কারণে বাসায় আসা বন্ধ। তো আমি যাইতাম ওর বাসায়, যাওয়ার পরে ও আমাকে দইয়া মানে গগন বিদায় চিৎকার দিত মেজো আপু, তো যে অনেকদিন পরে ভাই আসছে, ফ্যামিলি কেউ আসছে না, তার ভিতরে কত কষ্ট সেই তো বুঝে। তো আমি তাকে তখন বলতাম যে আপু আমি না একটা রিলেশন করেছি, কারণ আমার ছোট থেকে বড় হয়েছি ফ্রেন্ড ছিল আমার আপু, ও যদি কারোর সাথে দেখা করতে যাইতো, যে তার লাভার যে ছিল তার সাথে দেখা করে যাইতো, আমি ওর হাতে মানে ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি ভালোবাসার। তারপরে ও পিকনিক টিকনিক সবকিছুতে আমাকে নিয়ে যেত, ওই জন্য ফ্রি ছিলাম। ও আমাকে বলতো কোনোদিন কোনো প্রবলেম হলে সবার আগে তুই আমার সাথে শেয়ার করবি, আমি তোকে মানে সলভের পদ্ধতি বাই করে দেবো। আমি বললাম এখন কি করা যায়, আমি তো ওকে গিফট করতে চাই, তো আমাকে বলতেছে কি গিফট করবি? আমি বললাম আংটি গিফট করতে চাই, বলে আমার তো একটা আংটি আছে বিয়ে, বলে এটা তো আপু মহামূল্যবান জিনিস, বলে আংটির চাইতে কি ভাই মহামূল্যবান না, আমি তোর আংটি দিয়ে দিতেছি, আমি যদি আমাকে জিজ্ঞাসা করে যে আংটি কোথায়, তখন আমি মানে বলবো যে এটা চুরি হয়ে গেছে। আমি বললাম তুমি মিথ্যে কথা কেন বলবো, তুমি বললো আমাকে দিয়ে দিছো, ভাইয়া কিছু বলবে না। তখন ও বললো যে আচ্ছা যা পরিস্থিতি যা আছে সেটা আমি সামাল দেবো, তুই আংটিটা নিয়ে ওকে আগে দে। আমি বললাম এখন তো দিতে পারবো না। কোন বলতেছে কেন, বলে আমার কাছে তো টাকা নাই। তখন আমাকে টাকা দিছে জপু, তার এই ব্যাংক মাটির ব্যাংক ব্যাংকে টাকা দিছে, বলছে এই টাকাগুলো দিয়ে তুই ভাড়া দিয়ে যা। আর আমি যাওয়ার সময় আমাকে বললে শোন, তার কাছে কিছু টাকা আরো বাকি ছিল, ওইগুলো দিয়ে বললো যে তুই ওকে কোনোদিন কাপড় টাপড় কিছু গিফট করেছিস? বলে না, বলে ধারা আমি তোর সাথে যাবো আজকে। তখন ও আমার সাথে বের হলো, এটা বের হওয়ার পরে গিয়ে আমরা মার্কেট থেকে চয়েস করে আমাদের মানে একটা ড্রেস কিনলাম, ড্রেস গিফট করলাম, মানে কিনলাম শার্ট প্যান্ট পরে, কিন্তু আমার বিশ্বাস হচ্ছিল গিফট করতেছি ঠিকই, শার্ট প্যান্ট কিনতে গেলে এখানে 3-4 হাজারের ব্যাপার, একটা প্যান্টের দাম অনেক, ও যে ধরনের প্যান্ট পরে অনেক দাম, তো এইটাই গিফট করি ড্রেসটা। তো ওই টাইমে 1200 কত টাকা দিয়ে কিনেছিলাম,
থ্রি পিস
না, ফিটিং এই যে থাকে না কামিজ সালোয়ার,
ঠিক আছে
থ্রি পিস না। তারপরে দিয়ে দিলাম ওকে, মানে গিফট দেওয়ার জন্য ফোন দিলাম, ও নিচে আসলো, আসার পরে ওর কাছে গেলাম, যাওয়ার পরে আমি এটা বের করে দিলাম। তারপরে সে বললো যে তুমি আমাকে এটা কি আনলা, আমি বললাম তুমি কি আমাকে ভালোবাসো, বলে হ্যাঁ, বলে ভালোবাসলে ভালোবাসা মানে স্যাক্রিফাইস, তো মানে তুমি আমার মতো হতে হবে, নয়তো আমি তোমার মতো, তো আমরা দুজন দুজনের মতো হয়ে যাই, তুমি এখন আমার এই ইচ্ছাটা পূরণ করবা না, তোমার তো কত ইচ্ছা পূরণ করি আমি, তোমরা বলতেছে আমাকে এটা পড়লে কি মানাবে, বললাম অবশ্যই মানাবে, তুমি তো টেইলার, তো ও সেলাই করলো মানে। তারপর ড্রেসটা পরে আসলো, আমার কাছে মনে হলো যে স্বর্গ থেকে কেউ একটা নেমে এসেছে। তারপরে মেকআপ টেকআপ করেছে তো, আর গ্লেজ মারতেছিল ওর চেহারায়, ফেসটা অনেক বেশি ইয়ে লাগতেছিল, আরো আগের থেকে মায়াবী লাগছিল। তারপর এই তার রুমে আমি গেলাম, যাওয়ার পরে তার আর কি খুব মানে নিজের বুকের কাছে টাইম আয় না, ওর হাতটা আমি আনলাম, ওনার পরে কোন আঙুলটা দাও, তো বললো আঙুল দিয়ে কি করো, খামো আমার নাকি, বললাম খামো না, তোমাকে একটা জিনিস দেবো। তারপরে আমি ওকে দিলাম আংটিটা হাতে, পরে দিলাম, দেওয়ার পরে আবেগ আবলুত হয়ে গেছে, বললো আমাদের তো এঙ্গেজমেন্ট হয়ে গেছে গো, তোমার এঙ্গেজমেন্ট, আমার দুজনের এঙ্গেজমেন্ট হয়ে গেছে। আমি বললাম এঙ্গেজমেন্ট হয়ে গেছে, বিয়ে কোনো হয় নাই, বিয়ে হবে, এখন তো তোমার বিশ্বাস হয়েছে, এঙ্গেজমেন্ট হয়ে গেলে যে বিয়ে হবে বিশ্বাসটা থাকে, তোমার আছে বিশ্বাস, বলে হ্যাঁ অবশ্যই আছে। তখন আমরা ওই দিন সে আমাকে বলে যে তুমি বিকালে একটা খাতা নিয়ে আর একটা কলম নিয়ে আসবো, আমি বিকালে একটা খাতা নিয়ে কলম নিয়ে আসবো, আমরা দুজন জিন্দাবাজার যাবো। আমি বিকাল টাইমে জিন্দাবাজারে ওকে নিয়ে গেলাম, যাওয়ার পরেও আমার ড্রেসটা পুরো বাইরে হইলো, তো জুহেলিরা সুহি জুহি তারপরে সুহেলি বর্ষা সিমরান জুড়ি ওরা দেখার পরে যে এই তুলি কোনোদিন তো পড়ে নাই, মাই ওকে পড়াতে পারেনি, আজকে কি হইলো। তুলি বললো যে ওর আব্বা একটা পুরো একটা শেষ ইচ্ছা পূরণ করবে, আমাকে বলতো যে শেষ ইচ্ছা, আমি বললাম তুমি কি বলতো, তো মানুষ মরার আগে শেষ ইচ্ছা করে। তারপর যাওয়ার পরে ও খাতা আর কলমে আমাকে বললো যে তুমি আমাদের ফ্যামিলি প্ল্যান করো আর আমি আমার ফ্যামিলি প্ল্যান করবো, আজকে দেখবো কার মতায় কত বুদ্ধি। তো বুদ্ধির জোর শুরু হলো, শুরু হওয়ার পরে আমি লেখা শুরু করলাম, তো ও অনেক আমার চাইতে বেশি লিখে ফেললো, কিভাবে আমরা বিয়ে করব, কিভাবে বিয়ের পরে আমাদের সংসার জীবন কিভাবে, কোথায় থাকবো, আমি কি করব, সে কি করবে, আমরা কয়টা সন্তান নিব, তাদের নাম কি রাখবো। তখন সবাই মিলে আমরা সিলেক্ট করি যে আমাদের সন্তানের নাম রাখবো। তখন ও আমাকে, আমি বললাম যে আমরা কি বিয়ে করব বা সন্তান হবে বিশ্বাস তোমার আছে, বলি হ্যাঁ আমরা তো বিয়ে করব, তারপরে আমাদের একটা ছেলে আর একটা মেয়ে হবে, তো ছেলেটার নাম তুমি সিলেক্ট করো আর মেয়েটার নাম আমি, তবে নামটা হতে হবে আমাদের দুজনের নাম দিয়ে। তখন আমরা দুজন বসে চিন্তা করতে থাকি, চিন্তা করতে 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 অনেক সময় ঘনিয়ে যায়, ওরা সবাই বিদায় নিয়ে চলে যায়, বলে তোমরা রোমান্টিক সিচুয়েশনে আসো, আমরা থাকলে তোমাদের রোমান্টিকতায় দশ নামবে, আমরা চলে যাচ্ছি। তো ওরা চলে যাওয়ার পরে আমরা একজনের আরেকজনের পিঠে ঘেঁষাঘেঁষি করে বসছি, বসার পরে নাম সিলেক্ট করতেছি, টর্চ লাইট জ্বালাইয়া মুখে টর্চ লাইট নাড়িয়ে করতেছি, তারপরে সিলেক্ট করলাম যে আমাদের মেয়ে হলে আমার নাম আর তার নামে হবে ইতু মালিসা, আর ছেলে হলে ইমতুল নুবান,
মেয়ে হলে
ইতু মালিসা, মানে ইতে ইমা তুতে তুলি, আর মাতে আমার সেকেন্ড অক্ষর, লিতে তার সেকেন্ড অক্ষর, আর সাথে আমার আম্মুর নাম। তারপরে ও বললো যে ছেলের নাম, তখন আমি বললাম ইমতুল নুবান, তোমার আমার নাম আর আমার এই ভাইয়ার নাম আব্বুর নামও এড করি, কারণ ওরা হয়তো রাগ করবে সন্তানের নাম তাদের নামে না হলে, তখন ইমতুল নুবান এ করার পরে তখন ও আমরা প্ল্যান করলাম আমরা কিভাবে সন্তানদের বড় করবো, এটা অনেক বিশাল প্ল্যান, আমি মানে অনেক বড় প্ল্যান ছিল এটা, খাতা এক দিস্তার খাতা দুজনে মানে শেষ করে ফেলে শুধু প্ল্যানে, কোন দিন কি করবো, কি পাক করা হবে, সন্তানদের কি খাওয়ানো হবে, হরলিক্স খাওয়াবো, কি খাওয়াবো না খাবো, সবকিছু চোখের সামনে ভাসছিল যে আমরা সংসার করছি, সন্তানও চেহারা উঠে
মানে সন্তানকে হরলিক্স
আমি গরম করে আইনা দিতে হবে আর ও গোসল করাবে, আবার ও গরম করে দেবে আমি গোসল করাবো, এরকম বলতো। তখন প্ল্যান করার পরে ওই দিন আমরা দুজন মানে ওই দিন আমাদের অনেক বেশি মানে ইচ্ছে হচ্ছিল, নেগেটিভ মাইন্ড আমাদের হয়ে গেছিল, নেগেটিভ মাইন্ড হওয়ার পরে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করেছি,
বুঝতে পেরেছি,
অনেক বেশি কন্ট্রোল করেছিলাম, তখন ও খুব বেশি ইমোশনাল ছিল, আমিও খুব বেশি ইমোশনাল ছিলাম, তখন দুজনে দুজনের হাত অনেক বেশি ছাপ দিয়ে ধুইয়া হাঁটতেছি, হাঁটার পরে আমাকে বলতেছে যে এই আমাদের প্ল্যানটা কি সাকসেস হবে, আমি বলতেছি সন্তান আল্লাহ দেবে, সন্তানের মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ, কিন্তু বিয়ে আমি তোমাকে করছি, তুমিও আমাকে করছো, এটা তো আর পারফেক্ট হয়ে গেছে। তো ওনা বলতেছে সেটা বিশ্বাস হচ্ছে, কারণ এঙ্গেজমেন্ট আমাদের হয়ে গেছে, তো আমরা কি আকাশ বাতাস সাক্ষী রেখে বিয়ে করতে পারি না, কত ইতিহাস হিস্টোরি পড়লাম, কত কিছু পড়লাম তো, যেখানে আকাশ বাতাস সাক্ষী করে বিয়ে করে সংসার পাতে, আমরা সাক্ষী করলাম পরে বিয়ে করবো, কিন্তু আমাদের একটা বিশ্বাস জন্মাবে। তখন ও মানে পাগল দুষ্ট ইয়ের মতো ছেলে মানুষই করতেছে, চিল্লাইয়া চিল্লাইয়া বলতেছে গাছকে পাতাকে বিভিন্ন জিনিসকে, যে আমরা দুজন স্বামী স্ত্রী, তুমি বলো কবুল, আমি কবুল বললাম, তখন ও আলহামদুলিল্লাহ বলে, আবার ও আলহামদুলিল্লাহ বলে, আমি কবুল বলি। তখন কিছু সময় পরে ও একটা বট গাছে সাক্ষী করলো, বললো ওই বট গাছটা হলো আমাদের সাক্ষী আর কাজী হলো ওই চাঁদ, ও বললো চাঁদ সাজি আর আমাদের বিয়ের বরযাত্রী হলো গিয়ে তারাগুলা, ওগুলো ছাড়ছে। আমি বললাম তোমার তো মানে কল্পনা খুব ভালো, কল্পনা শক্তি তো, আচ্ছা ঠিক আছে ধরে নিলাম আমাদের বিয়ে হয়ে গেছে। বললো বিয়ে যখন হয়েছে তো চলো আমরা পালিয়ে যাই, বললাম না পালিয়ে যাওয়া যাবে না। তখন ও আমাকে চিন্তা করলো যে আমরা যদি কোনদিন বিয়ে করি তুমি এটা মাথায় রাখো, তো তখন অলরেডি জানা হয়ে গেছে, এটা বলতে ভুলে গেছি যে ওরা হিন্দু, একদিন আমাকে বলেছিল, তো বলার পরে যতটা আঘাত পাওয়ার কথা আমি ততটা আঘাত পাই নাই, আমার কাছে মনে হয়েছে আমি তুলিকে চেয়েছি, তুলি ধর্মকে চাইনি, তাকে পাইছি তো ধর্ম দিয়ে আমি কি করব। আর সে তো বলার পরেই বলছে যে আমি আমার ধর্ম ত্যাগ করতে রাজি আছি সব সময়ের জন্য, আমার বিশ্বাস আমার আম্মু আমার কথা মানবে, আব্বু হয়তো মানতে নাও পারে। তো মানামানি বুঝি না, কোনো একদিন যদি আমাদের সংসার ঘর সংসার পারতে হয়, যে প্ল্যান ফ্যামিলি প্ল্যানিং করলাম, এই প্ল্যানটা যদি সাকসেস করতে হয় আমাদের পালিয়ে গিয়ে বিয়ে করতে হবে। আমি বললাম যে পালিয়ে গিয়ে বিয়ে করলে হবে না, পালিয়ে বিয়ে করলে কি কষ্ট হয় সেটা আমি তোমাকে একটা গল্প বলবো। তো আমি আমার আপুর গল্পটা তাকে বলতাম, সে বলতো যে কি গল্প, ওইটাই আমার প্রভাব ফেলছিল যে পালিয়ে যাও আমি ভয় পাইতাম যে তুমি আমাকে ছেড়ে চলে যাবে। আমি তাকে বলতাম যে তুমি আমাকে ছেড়ে যদি চলে যাও, এই এক ইমাদের জন্য তুমি সংসার ছেড়ে আসছো, কিন্তু সারা জীবন তোমাকে লালন পালন করেছে যে মানুষগুলা তাদেরকে তুমি ছেড়ে আসলা, তো একটা ভালোবাসার জন্য কয়েকটা ভালোবাসা তুমি হারিয়ে ফেলেছো, সেটা তুমি বুঝতে পারবা আমার সংসারে আসার পরে, তখন তোমার আমার ভালোবাসাটাকে আর আগের মতো ভালোবাসা মনে হবে না। পালিয়ে যাওয়ার চিন্তা কখনো মাথায় আইদ না। তখন বলে আমি কিছু বুঝি না, বিয়ে করতে হলে পালিয়ে করবো, আমার বাবার টাকা খরচ করবো না। বললাম সেটা পরে হবে, তো এখন চলো যাই। তখন আমাকে বললো যে আজকে যেতে ইচ্ছে হচ্ছে না, চলো আমরা আজকে কোথাও থেকে যাই, এই জঙ্গলে জঙ্গল সাক্ষী হয়ে থাকবে, আমরা সারা রাত দুজন গল্প করবো। আমি বললাম গল্পের এক পর্যায়ে মানে ঘটনার মোড় কোন দিকে কি মোড় নেই সেটা বুঝতে পারো না, তো তোমাকে এসে ধরে নিয়ে যাবে, সেদিন তুমি পড়লাম আমি তোমাকে ধরতে পারলাম না, এবং তোমাকে যদি কেউ আক্রমণ করে আমি কি তোমাকে বাঁচাতে পারবো, আমি কিন্তু আগের মতো দৌড় দিয়ে খালার পাশে চলে যাবো। তখন ও বলতেছে যে তোমার মতো ভীতু মানুষ আমি আমার জীবনে দেখিনি, আল্লাহ আমার কপালে একটা ভীতু মানুষ রাখছে শেষ পর্যন্ত। তখন বাসায় চলে আসি, খালার বাসায় চলে আসার পরে আমি আমার ইয়েতে চলে আসি, স্কুলে চলে আসার পরে এই ক্লাস চলে, ক্লাস চলাকালীন অবস্থা আমি আগের চাইতে অমনোযোগী ক্লাসে, ওর কথা চিন্তা করি সব সময়। তো আমি লেখালেখি মানে ভালোবাসলে লেখালেখি সবকিছুতে মানুষের ইয়ে থাকে। পরে কিছুদিন পরে ওর মানে বাসায় একটা চিঠি লিখছিল, চিঠি লেখার পরে চিঠিটা ওর আব্বু পায়, পাওয়ার পরে মানে ও বলে চিঠিটা কি আমাকে লিখছিল, ও চিঠি SMS তো দেওয়া যায় কিন্তু ও বলে চিঠির যুগ হারিয়ে যায় না, ওইটা হলো রোমান্টিক যুগ, আমি তোমাকে প্রতি সপ্তাহে একটা চিঠি লিখে রাখবো, যখন আমাদের এই সন্তানদের আমাদের ইতুমালিসা আর আমাদের ইমতুল মোবাইলকে ওইগুলা দেখাবো বড় হওয়ার পরে, যে দেখ তোর আম্মু স্যার টাকাকালীন অবস্থায় কিভাবে মোবাইলে SMS নামে চিঠি লিখে রাখতো তোর বাবার জন্য। তো আমি বলতাম হ্যাঁ আমিও তাহলে লিখবো, আমি নুবানকে খুলে করে এগুলো দেখাইবো, এরকম বলতাম। তখন মানে চিঠিগুলা আব্বু পাওয়ার পরে ওকে ইয়ে করলো, টর্চার করলো জীবনের ফার্স্ট, ওকে মারলো।
চিঠিগুলা কিসের?
চিঠিগুলো আমাকে লিখছিল, ফ্যামিলি প্ল্যানিং ওইটাও পাইয়া গেছিল,
ওইটাও পেয়ে গিয়েছিল।
হ্যাঁ,
ও মাই গড। তারপর
ওইটা পাওয়ার পরে তো মারছে তারে, মারার পরে ওই ছবিগুলা আগে গিয়া জ্বালাইছে, ওই যে আমি আইকা দিছিলাম।
তখন আপনাদের সম্পর্কটা বুঝতে পেরেছে? হাই হাই,
তো পুরাপুরি বুঝতে পারে নাই যে আমি ভালোবাসি কিনা,
সেটা বুঝেনি,
সেটা বুঝেনি,
কিন্তু ও ভালোবাসে সেটা বুঝতে পেরেছে।
তো আমাকে সেটা বুঝতে দেনি যে আমি জানি না এরকম কিছু একটা, আমাকেও বুঝতে দেনি তারা, তাদের আব্বু আম্মু যে ওকে যদি বলি তাইলে ও হয়তো ও তো হয়তো জানে না ও তুলি তাকে ভালোবাসে, জানলে তো ভাবে সব বুঝতাম। তারপরে ওদের বাসায় মানে ওর আব্বু আমাকে ফোন দেয় না, আম্মু মাঝে মাঝে লুকিয়ে ফোন দেয়, ওর আম্মু আমারে আম্মু আমাকে খুব ভালোবাসে। তারপর ওর আম্মুর সাথে কথা বলি আর আমার মায়ের মতোই মনে হয় তুলির আম্মুকে, নিজের মায়ের মতোই, আমার আম্মুর কিছু গুণ ওর মায়ের মাঝে আছে, এই জন্যই হয়তো নিজের মায়ের মতো মনে করতাম। তারপর তুলি আমাকে ফোন করে সবকিছু জানালো যে এইসব হয়েছে এইসব হয়েছে, তুমি তাড়াতাড়ি কদমতলি বাস স্ট্যান্ডে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। বলে ওখানে কেন আসবা, বলে তুমি যদি আমাকে বাঁচাতে চাও তাহলে তুমি তাড়াতাড়ি আসতে হবে, তোমাকে টাইম দিলাম আধা ঘন্টা। তো আমি বললাম আমাদের আসতেই তো এক ঘন্টা লাগবে, তুমি আধা ঘন্টা দাও কেন, যে আধা ঘন্টা দিলাম আধা ঘন্টার ভিতরে তুমি না আসলে কিন্তু খবর আছে।
ওকে,
তখন আমি সাহায্য নিলাম তার এই চাচাতো ভাইয়ের, ও বাইক নিয়ে আসলো, আমি কিন্তু অপেক্ষা করতেছি, ও বাইক নিয়ে 40 মিনিটে গেল ফুল স্পিডে। তারপর যাওয়ার পরে আমি গিয়ে মোটর সাইকেলে উঠলাম, এই তুলির লাস্ট দোয়া পাঞ্জাবি যেটা লাস্ট দিয়েছিল ওইটা পড়লাম, পরে আসলাম, ওই টাইমে আমার পাঞ্জাবি পরে অভ্যাস হয়ে গেছিল। তো আসার পরে কদমপল্লিতে আসার পরে ও তার এই ভাইটাকে কি যেন কানাকানি করে বললো, তারপরে ভাইটা চলে গেল বিদায় নিয়ে। যাওয়ার পরে বললো যে বাসে আসো তুমি, বললাম বাসে কেন উঠবো, যে বাসে একটু তো তোমার সাথে কথা আছে, নিরিবিলি কথা বলার জন্য এই মুহূর্তে আমার কাছে বাসটাকে বেশি ইয়ে মনে হচ্ছে, ইম্পর্টেন্ট মনে হচ্ছে। তো আমরা গিয়ে বাসে উঠলাম, উঠার পরে ও আমারে এই বামে বসাইলো সিটের, যাতে আমি বের হতে না পারি। বসানোর পরে আমাকে বলতেছে যে চুপচাপ বৈশা থাকবি, চিৎকার দিস যদি মানুষকে বলবো যে এই ও আমার সবকিছু ধ্বংস করে দিতেছে, আমার সবকিছু ইয়ে করতে করতেছে, তো চিৎকার দিবে না বুঝছো। আমি বললাম কেন চিৎকার এখানে কি আছে, তুমি আমাকে কোথায় নিয়ে যাবে মারতে? তো বলতেছে মারতে নয়, তোমাকে আমি কিছু একটা করতে নিয়ে যাচ্ছি, বিয়ে করবো। তখন আমি বলতেছি যে সব কি বলতেছে, আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। তারপরে চলে গেল,
সাধারণত একটা মেয়ের সাথে যেটা হয় আমরা দেখি যে তাকে জোর জবরদস্তি করা হয়, উল্টো ওর ক্ষেত্রে সেটা হচ্ছে মেয়েটা ওকে জোর জবরদস্তি করছে। ওকে, দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। তারপর
বাস ছেড়ে দিল হবিগঞ্জের উদ্দেশ্যে, হবিগঞ্জ অনেক দূর। আসতে পারেনি, বোন কয়েকজন আছে, তো আমরা গেলাম ওইখানে গিয়ে পুষতে পুষতে রাত হয়ে গেল। রাতে ওদের বাসায় গিয়ে যখন উঠলাম, উঠার পরে অন্তরা আপু আমাকে দেখে বলতেছে ইমার না, বলতেছে হ্যাঁ যাও। আমি বললাম আপনি আমাকে চিনেন? বলতেছে তোমাকে চিনবো না তো কাকে চিনবো, অবশ্যই তোমাকে চিনি। তো ওই সময় আমার মানে মনে হচ্ছিল আমি দুনিয়ার মাঝে সবচেয়ে বেশি অসহায়, আমি মানে এই মুহূর্তে কি করা উচিত। তারপরে রাতে খাওয়া দাওয়া করার পরে অন্তরা আপু এসে বিয়ের আলাপ করতেছে, তো ওই টাইমে আমি বুঝাইলাম যে আপনারা কি বলেন, শিক্ষিত মানুষের অশিক্ষিতের মতো কথা বলেন। বয়স আর কতই হইলো আমার, তুলির এই বয়সে বিয়ে দিলে দস্তুর মতো, আমি বলেছি মানে আমাদের সিলেটি ভাষায় দস্তুর হলো পুরুদম, পুরুদমে সংসার করতে পারবে, তো আমি তো পারবো না। আপনারা তো বুঝতেছেন আমার একটা মেয়ের 18 বছর বয়সে বিয়ে করবে, আমার তো 18 বছরই হয় নাই, তো আমি বিয়ে করবো কিভাবে? আর আমাকে বিয়ে করলে হ্যাপি কিভাবে হবে, আমার কি কোনো ইনকাম আছে? তো বলে তোরাও বললেন আসলে ভালোবাসলে মানুষ ইনকামের দিকে চায় না, ভালোবাসার মানুষ ঠিকই চায়, তো তোমাকে চাইছে। ও কি ভালোবাসার আগে তোমাকে ইনকাম ট্যাক্সের কথা বলছিল বা ইনকামের কথা জানতে চাইছিল? চায় নাই। তো তুমি কেন রাজি না? আমি বললাম যে আমি রাজি না এই কারণেই যে ওর বাবা মা যদি রাজি হয় আমি বিয়ে করতে চাই। তখন বললাম দেখেন আপু, ওর একমাত্র মেয়ে বাবা মায়ের, আমি যদি মারা যাই তাহলে আমার বাবা মা কিছুদিন সেই সুখটা সামলিয়ে উঠতে পারবে, কারণ আরো 5টা আছে পড়ে আছে ভাই বোন, তো ওদেরকে দেখে ওরা আমার স্মৃতি ভুলে থাকতে পারবে। তো ওর আব্বু আমার ভুলে থাকার মতো কি জিনিস আছে? নাই। তো ওর যদি আমার সাথে বিয়েতে আবদ্ধ হয় ওর আব্বু আমার অনুমতি ছাড়া, এটা তো মৃত্যুর মতো তার বাবা মার কাছে লাগবে, মনে করবে মেয়ে মরে গেছে, সব 24 ঘন্টা কষ্টে কষ্টে ভুগবে, প্লাস আমার এর মধ্যে তার জন্য কষ্ট হচ্ছে না, কষ্ট হচ্ছে তার আব্বু আম্মুর জন্য, কত স্বপ্ন, একমাত্র মেয়েকে যদি হারায় তারা এসব মানে সুখ সামলাতে পারবে না। তখন উনি বললেন তুলি তোর কি মতামত, যে আমি তো আব্বু আম্মুকে সারা জীবন সংসার করবো না, সংসার করবো জামাইকে নিয়ে, তো জামাই পেয়ে গেছি আমি আচ্ছাটা করবো না, আমি বিয়ে করবো। তখন রাত্রে আমি এই সোহাগ, ওই যে সোহাগের কথা বলেছিলাম আমার ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড ছিল, তো ওকে ফোন দিলাম, ওকে আর আবদুল্লাহ নামে একটা ফ্রেন্ড, তাকে ফোন দেওয়ার পরে ওরা আমাকে বললো যে দোস্ত কি প্রবলেম। তখন আমি জড়তা মানে কথা বলতে পারতেছি না, কাইপা কাইপা কথা বলতেছি, বলতেছি দোস্ত আমি নিচে পানখিলি খাওয়ার কথা কইতে আসছি, তো আমার একটা বিপদে আছে। ওরা বলতেছে কি বিপদ? আমি বললাম যে তুলি আমাকে বিয়ে করার জন্য নিয়ে আসছে। ওরা বলতেছে কি, তুলি তোকে বিয়ে করার জন্য নিয়ে গেছে? তখন আবার সোহাগ বলতেছে দোস্ত টেনশন করিস না, এরকম মানে মানুষ কি কি পায়, সে একটা খারাপ কথাও বলেছিল যে এরকম মানুষ কি কেউ পায়, হাতের কাছে পাইছিস যখন এই হাতের নাগালের ভিতরে রাখিস, বিয়ে করে রাখেল আমরা তোর সাথে আসি। তখন আমি বললাম তোরা সাথে থাকো বা না থাকো সেটা তো বড় ইফেক্ট না, আমি ওকে বিয়ে করবো না এই মুহূর্তে, আমার মানে প্রস্তুতি দরকার বিয়ে করার জন্য, আর আমি নিজে যদি আমার আমার কেরিয়ার আমি নিজের হাতে যতদিন পর্যন্ত না করি, আমার নিজের সাথে ব্রত আছে যে আমি বিয়ে করবো না, তুই আমাকে একটা হেল্প করতে পারবি? সোহাগ বলছে যে তুই যদি বলিস তাহলে মোটরসাইকেল নিয়ে তোকে নিতে আসবো। আমি বললাম মোটরসাইকেল বা কিছু দিয়ে নিতে হবে না, আমাকে একটা প্ল্যান দে, এই মুহূর্তে সারা জীবন তোদেরকে প্ল্যান দিয়েছি আমি, অনেক ধরনের ইয়ে করেছি, আজ এই মুহূর্তে আমার মাথা প্ল্যান কাজ করছে না, হ্যাং হয়ে গেছে মাথা, তোরা আমাকে কিছু বল। তোরা আমাকে বললো যে তুই এক কাজ কর, আশেপাশে কোনো মানুষকে জিজ্ঞাসা করিয়া করিয়া মেন স্ট্যান্ড পর্যন্ত তুই চলে আসিস, আসার পরে বাকিটা কি করা লাগে আমরা দেখবো। তো রাত্রে যাওয়ার পরে আমি আর কি ওরা আমাকে বিভিন্ন জিনিস বলতেছে, তুলে আসছে, আসার পরে তার বিয়ের শাড়ি একটা সে কিনছে ওইটাও দেখাচ্ছে, এই শাড়িটা সুন্দর না গো? আমি বললাম যে শাড়ি সুপার, তো আমার জন্য পাঞ্জাবি, তোমার জন্য এই দেখো আগে কেউ এরকম পাঞ্জাবি দিতাম, এখন পাঞ্জাবিটা কি সুপার হয়েছে? আমি বললাম টাকা কোথায় পাইলো? বলতেছে টাকার জন্য কি চিন্তা করা লাগে, তুমি এসব দুইয়ে করো, রাজি আছো? শোনা কয় না আমার কিচ্ছু লাগবে না, মোহরও লাগবে না, এক টাকাও মোহর লাগবে না, তোমার আর আমার ভালোবাসা আমাদের মোহর হয়ে থাকবে, তো মোহর দিয়ে আমি কি করবো, আমার টাকার তো কোনো দরকার নেই, তো তুমি চিন্তা করো না কোনো কিছু, তো তুমি ইয়ে করো, বিয়েতে তো রাজি আছে। আমি বললাম হ্যাঁ আছি, যে তখন চিন্তা করে দেখলাম যে আসলে তোমাকে হারাতে পারবো না আমি, তো বিয়ে করবো। তখন রাত্রে খাওয়া দাওয়া করিয়া ঘুমাইছি, ঘুমানোর পরে মাঝরাত্রে ও আমার মানে অনেকক্ষণ গল্প করছে, গল্প করার পরে আমি সেদিন ওকে পরীক্ষা করলাম যে দেখি ও কিভাবে কি করে। আমি বললাম যে তুলি আজকে তোমাকে আমি কাছে পেতে চাইতেছি, আজকে তুমি আসবা? তখন ও বলতেছে না আজকে আমি আসবো না, কারণ আমাদের তো এই তো আগামীকালকেই তো আমরা এমনিতেই কাছাকাছি চলে আসবো। তখন আমি রাত্রে তখন দেখলাম যে অনেক বেশি মানে স্বপ্ন দেখতেছে, দু চোখে স্বপ্ন যে উকি ঝুঁকি দিচ্ছে, আমি সেটা ওর চুকি দিয়েছি এই বুঝতে পারলাম। তারপরে ওকে বললাম তুমি এখন গিয়ে যান ঘুমাও, দিন হওয়ার পরে দিনে আমি ইয়ে করবো, তুমি তো আমাদের দিনে বিয়ে শাদী হবে, তো তুমি এখন যদি না ঘুমা চেহারাটা মলিন লাগবে, আমাদের এই বাসার রাতে তোমার এই চেয়ার মলিন চেহারা দেখলে আমার কষ্ট হবে, তুমি কি ঘুমো? তখন ও বললো আচ্ছা আমি ঠিক আছে ঘুমাচ্ছি, তো তুমি আমাকে একটু আদর করে দাও। আমি তখন ওকে আদর করে দিলাম, গেল। যাওয়ার পরে আমি রাত্রে চুপি 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 বাইর হইলাম বাসা থেকে। বাইর হওয়ার পরে রাস্তাঘাটে খালি কুকুর আর কোনো মানুষ নেই, খালি মানুষ আমি, হাঁটতেছি একা একা, অনেক ভয় হচ্ছে কারণ আমি ভূত ভয় পাই। তো হেঁটে হেঁটে যাচ্ছি, যেতে 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 রাস্তা ফুরায় না, ভুল রাস্তায় চলে যাচ্ছি আমি বুঝতে পারিনি। তারপরে ভুল রাস্তায় গিয়ে অনেকটা জায়গা যাওয়ার পরে একটা পানখিলির দোকান, চার পানখিলির দোকান, এই রাস্তায় মানে ফুটপাথে একজন লুকিয়ে করে সারা জায়গা ইয়ে করে, যারা মদ খায় গাঁজা খায় ওরা এসে ইয়ে করে। তো ওর দোকানে আমি গেলাম, ও যাওয়ার পরে বলতেছে বাবা কিছু লাগবো, আমি বললাম চা দেন, বলে চায়ের সাথে আর কিছু লাগবে, আমি বললাম না। তখন আমাকে বলতেছে গাঁজা টাজা কিছু, আমি বললাম না এসব না, আপনি আমাকে হেল্প করা লাগবে। তখন উনি আমার পাশে আসার পরে আমাকে বললেন যে কি হেল্প বাবা, আমি বললাম আপনি এই হবিগঞ্জের স্ট্যান্ডের রাস্তাটা আমাকে দেখাইয়া দেবেন। তো বললো এই রাস্তাটা একটু কাছেই তো আছে, তবে 10-15 মিনিট হাঁটতে লাগবে। আমি বললাম আপনি আমাকে যদি হেল্প করেন আপনার ক্ষতিপূরণ আমি দেবো, যত সময় আমার
সাথে। আপনি ওখান থেকে পালিয়ে যাচ্ছেন তাই তো?
হ্যাঁ পালিয়ে যাচ্ছি। তো ওদের সাথে কন্ট্যাক্ট হচ্ছে ফোন, ওদের সাথে আমি মানে সোহাগ আছে, রিঙ্গে আর আবদুল্লাহ, আবদুল্লাহ তখন বাসায় যায় নাই, ওরা আমার জন্য দিনটা পর মানে ওয়েট করতে
ওয়েট করছে,
ওরা ওয়েট করছে যে কত সময় আমি যাব। তো তারপর ওরা আমাকে বিভিন্ন ধরনের, ওই সময় ওদের প্ল্যানটাই আমার কাছে মনে হয়েছে শ্রেয়, এই আবদুল্লাহ আর সোহাগের, কারণ ওরা সবসময় আমি ওদেরকে প্ল্যান দিতাম, কিন্তু ওই টাইমে আমার কোনো প্ল্যান মাথায় নাই, আমার মাথা হ্যাং হয়ে গেছে। তারপরে আমি রাস্তা খুঁজে পাইলাম, পাওয়ার পরে কোনো বাস নাই, যে নাম না জানা একটা পরিবহন আর কি, একটা বাস, ওইটা আসার পরে আমি গাড়ি থামাইলাম, মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়লাম। ওই দিন মানে বীর পুরুষের মতো আমার কাছে মনে হচ্ছিল যে আজকে মরলে মরছি, করে গাড়ির সামনে দাঁড়াবই। দাঁড়ানোর পরে বাস তো থামবে এটা আমি জানতাম, থামছে বাস। বলেছে আমাকে যে কি হয়েছে, আমি বললাম যে আমি একটা প্রবলেমে পড়ে গেছি, কিছু লোক আমাকে দৈরে আই না এখানে ফালাইয়া রেখে গেছে, হয়তো অপহরণ টপহরণ করতে পারে মানে করার জন্য আনছিল, তো আমাকে আপনারা হেল্প যদি না করেন তাহলে আমি কিন্তু মরে যাব। তো ওরা বিশ্বাস করলো আমার কথা, একটা মিথ্যে কথা আশ্রয় নেই। আর ওই সময় আমি মিথ্যে কথা বলা মানে অটোমেটিকলি ভালো লাগে, মানুষের রুচি আছে না, যেমন নুডলস যেরকম পছন্দ করতাম মিথ্যে কথা আমার ওরকম পছন্দের তালিকা চলে এসেছিল। তারপরে ওরা আমাকে গাড়িতে তুললো, তোলার পরে আমাকে সিলেট নিয়ে দিলো, সিলেট দেওয়ার পরে আমি বাসায় চলে গেলাম।
ওকে,
সকাল হওয়ার পরে ঋণ তো হচ্ছে আমার সেটে হচ্ছে হচ্ছে রিক, ওরা পুরোহিতকে নিয়ে আসছে, তারপরে আরো বিভিন্ন জিনিস নিয়ে আসছে। এই ওই টাইমে তোর ফুফাতো বোনের ইচ্ছা তুলি হিন্দু থাকবে আর আমি থাকবো মুসলমান, বিয়ে হবে। তখন আমি বললাম যে ইম্পসিবল, রাত্রে এটা নিয়ে আলোচনা হয়েছিল, তারপরে আমি রাজি হয়েছিলাম। সকালে পুরোহিত আসছে, তারপরে ওরা এই মানে পুরোহিত আর একজন মুসলমান দুইজন লাগে লাগবে কি কি জিনিস, তারপরে আমি মুসলমান থাকবো, তাদের ধর্ম মতে বিয়ে হবে আর আমি থাকবো মুসলমান, এটা তো আমি এটা মানতে রাজি না। বললাম যুগ যুগ ধরে যে দাঁড়া যে রেওয়াজ চালু হয়ে আসতেছে, সে রেওয়াজ অনুযায়ী আমি বিয়ে করবো, রেওয়াজ ছাড়া আমি বিয়ে করতে পারবো না। তারপরে এটা বলে মন ভুলে যায়, যখন আমি চলে আসলাম তখন সকাল টাইমে ফোন দিচ্ছে, দেওয়ার পরে দেখলাম যে না ও অনেক বেশি রাগে আছে আমার উপর। তো আমি ফোন দেওয়ার পরে ওর সাথে রাগারাগি করলাম, ফোন করার পরে বললাম যে তুই ছোটবেলাতেই আমাকে অনেক জ্বালা যন্ত্রণা দিছস, যখন তোরে আমি চিনতাম না, তারপরে তুই আমার মন ভুলে ইয়ে করছস, তো এখন তুই আমাকে বিয়ের চাপ দিচ্ছিস আর তারপরে আমাকে অপহরণের মতো, এটা তো এক ধরনের অপহরণ, তুই আমাকে হবিগঞ্জ পর্যন্ত নিয়ে এসেছিস বিয়ে করার জন্য, বিয়ে আর তোর কপালে নাই, তুই ইয়ে হয়ে থাকবি, এই ঠাকুরানি হয়ে থাকবি, আজকে থেকে তোর কপালে বিয়ে নাই, আমি আজ থেকে মানে সেট অফ করে রাখলাম, তোর সাথে আর আমার কোনো কথাই নেই। আমাকে বলতেছে তোর সাথে আমার কোনো কথাই নেই,
মানে রাগারাগি হয়ে গেল,
তোর সাথে আমার কোনো কথা নাই, তুই আমার স্বপ্ন শুধু মন ভাঙিছিস না, আমার সব স্বপ্ন চুরমার করে দিছিস, তো এরকম মৃত্যুক মানুষের সাথে আমার সম্পর্ক না রাখাটাই বলে আমি ফোন রাখলাম। তারপরে ফোন রাখার পরে আমার মানে স্লো হয়ে গেলো, রাস্তাও বুঝে গেছে, সব স্তব্ধ হয়ে গেছে, সময় মানে যাচ্ছে না, সময় বিপদের যে সময় লম্বা, তো আমার এই কষ্টের সময়টা অনেক লম্বা মনে হচ্ছে। বাসায় কোনো রকম পৌঁছার পরে রাত্রে চেষ্টা করলাম যে আমি যে মরে যাব, তখন পুকুর ঘাটে গেলাম, যাওয়ার পরে গামছা দিয়ে মুখ বাঁধলাম প্রথমে, তারপরে হাত বাঁধিছি আমি, যে হাত বাঁধবো না তো নিচেকে যখন মৃত্যু যন্ত্রণা ছটফট করবো ওই টাইমে আমার হাতই আমাকে বাঁচাবে। আমার তখন প্ল্যান আমি মরবো,
সুইসাইড করবো।
হ্যাঁ, তখন আমার ইচ্ছে হলো যে গামছা দিয়ে মুখ বাঁধার পরে চিৎকার দিতে পারবো না, আর হাত বিন্দা যদি লাফ দিই তাহলে আমি হাত মানে হাত আমাকে বাঁচানোর চেষ্টা করবো, ওই টাইমে আমি হাতকে বাঁচানো লাগবে না, অটোমেটিকলি হাত জাপটাবে, তখন মানুষ খবর পেয়ে যাবে। তখন আমি এই সবকিছু বাঁধার পরে ইয়েতে পড়তেছি, পুকুরে জাপ দিলাম, পুকুরে জাপ দেওয়ার পরেই মানে পুকুরের নিচে থলিয়ে যাচ্ছি। ওই টাইমে আমি মানে একটু যে সমতল জায়গা আছে না পুকুরের কাদা, কাদা কাছে যাওয়ার পরে বডি দিয়ে চেষ্টা করছি উপরে ওঠার জন্য, পারতেছি না। ওই টাইমে আমি পানির নিচে হাইটে হাইটা, ওই টাইমে আমার মানে মৃত্যু যন্ত্রণা ভোগ করতেছি, ওই টাইমে আমি পানির নিচ দিয়ে হাইটে হাইটা যে জায়গায় সবচেয়ে কিছু ভয় পাই, পুকুরের সাপ থাকে বিভিন্ন জিনিস থাকে ওই জঙ্গলের কাছে, কারণ দিক নির্দেশনা তো বোঝা যায় না চোখ বন্ধ অবস্থায়, তো আমি মানে সঠিক দিকে যাই না, গাছের দিকে না এসে উল্টো দিকে গেছি। যাওয়ার পরে ওইখানে এই দূরের ডাক বিভিন্ন জিনিসের ডাকই হচ্ছে, তো ওই টাইমে আমি এই দম নেওয়ার জন্য চেষ্টা করলাম, যে তখন পানি নিচে যাওয়ার পর আমার মনে হলো যে আমার আম্মু একা হয়ে যাবে, তখন আমি বাঁচতে হবে, কারণ আমার আম্মু আমার নিয়ে অনেক বেশি স্বপ্ন দেখছে, তারপরে অনেক বেশি স্বপ্ন আম্মু আমার নিয়ে দেখেছে যে আমি নিজে একটা বাসা বাড়ি কিনবো, তাকে নিয়ে সেখানে থাকবো, ছবি আঁকবো, বড় একজন মানুষ হবো, এরকম। তো এই তুলির জন্য এটা কি করতেছি আমি, আর ও তো অনেক কষ্ট পাবে, হয়তো ও মারা যেতে পারে, এটা চিন্তা করে যেই না উঠলাম, উঠার পরে যে শ্বাস নেওয়ার জন্য চেষ্টা করলাম, গামছা তো মুখে বাঁধা, তো গামছা গিয়ে নাকের ভিতরে ঢুকে গেছে মুখের ভিতরে, সেই রাস্তাও বন্ধ, ওই টাইমে আমি আর পারলাম না, পানি মানে পানি পানির নিচে মুখ ঢুকিয়ে পানি খাচ্ছি, পানি খাইলে দেখা যাচ্ছে যে শ্বাস একটু একটু উঠার পরে একটু শ্বাস ঢুকে পানির সাথে, তারপরে একটা ইয়ে দিয়া তাড়াতাড়ি গাটের উপর উঠলাম, ওটার পরে আর শক্তি নাই। ওই টাইমে যে তক্তা একটা আছে যে লাঠি বলে, লাঠি দিয়ে পানির উপরে টাস টাস হইয়া বাড়ি দিচ্ছি, শব্দ করতেছি। ওই টাইমে মানে বাইয়া উঠে আসছে, ফ্যামিলির মানুষজন আসছে, আসার পরে দেখেছে যে আমি মানে তারা আসার সময় আমি দেখতেছি যে মানুষজন আসছে কিন্তু চেহারা দেখতে পারছে না। ওই টাইমে আমার হেলুসিনেশন হচ্ছে, মানে আদৌ জায়গা আদৌ যে অজ্ঞান বলে না, মানে সেন্সলেস। ওই টাইমে আমি বুঝতেছি আমি সেন্স মানে জ্ঞান হারিয়ে ফেলতেছি। তারপর ওরা আসছে, আসার পরে দেখে আমি অজ্ঞান অবস্থায় আছি, পেটে চাপ টাপ দিয়া পানি টুনি বাকইরা বাসা নিয়ে গেছে। নেওয়ার পরে বলতেছে কি সব ইয়ে করতেছিস, মানে আম্মু আমাকে আসার পরে বললো যে তুই মানে তোর কি কষ্ট এমন যে আমাকে বলা যায় না, আর আজকে কি করতেছিলি, একটু কাজে একটু জন্যই তো তোকে হারাতে বসেছিল, আমাকে তুই বল কি হয়েছিল। আমি বললাম আম্মু আমি ছোটবেলা থেকে সিনেমা দেখি, সিনেমাতে দেখলাম ওরা জাপ দিয়ে পড়ে, তারপরে অনেক কেলেঙ্কারি অনেক কিছু, তো আমি আজকে কল্পনা করলাম একটু, আর হঠাৎ আমার ইচ্ছে হলো এরকম করতে, তাই এরকম করলাম। আমি বলতে তুই মিথ্যে বলিস না, আমাকে বল কি হয়েছে। তো আম্মুর কাছে পুরা ঘটনা না মানে ছাপাইয়া না রাখতে পারিরা, মা তো সব জিনিস এমনিতেই বুঝতে পারে, বলা লাগে না। বললাম, বলার পরে আম্মু শুনলো, শোনার পরে আমাকে বললো যে এই ঘটনা, তো দেখা যাক আমি তোকে কি হল করতে পারি। তুলির আম্মু রাজি আই, আমি বললাম হ্যাঁ আম্মু রাজি আব্বু না। তখন ও বললো যে আম্মু রাজি তুই কিভাবে বুঝবি, যে তুলি যখন সম্পর্কটা জানাজানি হইলো উনি এখন আমাকে ফোন দিয়ে ভালো ভালো কথা বলে, আর তুলির আব্বু আমাকে ফোনও দেয় না, তো এটাই তো। তো তারপরে পুরো ঘটনা বললাম এরকম। আম্মু বলছেন এটা তুই ভালো করেছিস, আমি তুলিকে বুঝাই। আমি বললাম না মা, ও কুকিনিকে ফোন দিও না, আমি ওর সাথে আর কথা বলবো না, আমি তোমাদের মাঝে বেঁচে থাকতে চাই, তুলিকে ছাড়াই বেঁচে থাকতে চাই। আম্মু বললেন যদি পারিস তাহলে ভুলে যা, তো ভালোবাসা এত ভুলার জিনিস না রে, ভালোবাসা মানে কেউ কারোর ভালোবাসলে বলতে অনেক সময় লাগে, সহজে বলতে পারবি না। তখন ও যখন খবর পাইছে তুলি বড় খালার সাথে শেয়ার করছে, ওইটা বড় খালা গিয়ে বলছে তুলিকে জাস্ট। তুলি ওইটা শোনার পরে 15 দিন মানে আমাদের কথা বন্ধ ছিল, এটা জীবনের এই ফার্স্ট 15 দিন কথা বন্ধ ছিল, এর আগে আর কি কথা বন্ধ হয় না একজন ওইজনের সাথে রাগারাগি কইরা। 15 দিনের দিন ও যখন এইটা শুনলো, শোনার পরে ও ভাবলো, তার ভাবনা এরকমই হতে পারে যে সে হয়তো ভেবেছিল যে ও আমার জন্য সুইসাইড করেছে, আমি একবার করে দেখাই ওরে। তখন ওই যে কীটনাশক আছে না বিষ গাছে দেওয়ার, ওইটা নিয়ে সাদে উঠছে।
ওকে,
সাদে উঠার পরে ওর চাচাতো একটা বোনের সাথে, কাকাতো বোনের সাথে ঝগড়া হয়েছে, ও মানে আমারই নিয়ে কটুক্তি করছিল। তখন ও বলতেছে এত যখন ভালোবাসিস তুই তো এটা ঠিক করিস না, ওর জন্য তুই মরতে পারবি। তখন বলে আমি তো মরার জন্য সাথে উঠে আসি, দেখবি মরবো। তখন বলতে আচ্ছা ঠিক আছে দেখি মরিস কিনা। তখন ও বিষ খাইছে, ওই টাইমে খাওয়ার পরেই তো ইয়ে ধাক্কা খাইছে দেয়ালের সাথে, বাউন্ডারি দেয়ালের সাথে। তো ও দৌড়িয়া চলে গেছে চাচাতো বোন ভয় পাইয়া, দেয়ালের সাথে ধাক্কা খাওয়ার পরে ওর মাথা ফাইটে গেছে এখানে বহু জায়গা। আর তারপরে ওর আব্বু আম্মু দৌড়িয়ে আসছে শব্দ পাইয়া, আসার পরে ওরা বলতেছে কি হয়েছে কি হয়েছে। তখন ওর আম্মু বলতেছে যে ওর মাথা ফাটছে হয়তো পইরা। তারপর ওরা তার পাশে গেল, তারপরে দেখলো বিষের গন্ধ বাইর হচ্ছে। বিষের গন্ধ বাইর হওয়ার মতো ওরা বললো যে তাড়াতাড়ি এখানে দেরি না করে তাড়াতাড়ি হাসপাতালে নেওয়ার চেষ্টা করো।
মানে আপনি এইরকম ভাবে সুইসাইড করার চিন্তা ভাবনা করেছিলেন, সে আপনার বদলা নেওয়ার জন্য সেটা করেছে।
তো ওকে নিয়ে যাওয়া হচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে ওর মাথা থেকে, তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে রাত্রে আমাকে ওই নরেন্দ্র ফোন করে, ফোন করার পরে ঘটনা বিস্তারিত বললো। বলার পরে আমি এই হার্টবিট, আবার আমার হার্টে সমস্যা হয় মাঝে মাঝে, হার্টে সমস্যা শুরু হয়ে গেল, চাপ দিয়ে দিয়ে কোনো রকম বাসার ভিতরে ঢুকলাম। ঢুকার পরে আমার ইচ্ছে হলো যে আমি আজকে কিছু একটা করে দেবো
আবার।
হ্যাঁ, তখন আমি এই ঘুমের একটা রিম ট্যাবলেট, ঘুমের এই ট্যাবলেটটা অনেক কষ্ট করে 18-19 ফার্মেসি থেকে সংগ্রহ করছি, একটা ফার্মেসি একটাই ট্যাবলেট দেয়।
কতগুলো করছেন টোটাল?
টোটাল সংগ্রহ করছিলাম মোটামুটি ট্যাবলেট। তারপর আমি অনেক কষ্টে ম্যানেজ করে বাসায় চলে আসছি। আসার পরে চিন্তা করলাম যে বিস্তারিত ঘটনা কাকে বলা যায়। তখন এই ব্রাহ্মণবাড়ির আবদুল্লাহকে সারা ঘটনা SMS আকারে দিলাম। ও তখন ঘুমাইছিল, তখন রাত্রে 12টার সময় আমি আমার বাসায় রুম মানে আগে ইয়ে করছি, বন্ধ করছি। বন্ধ করার পরে আমার তখন খুব বেশি কষ্ট হচ্ছে এই জন্য, কারণ মাথা ফাটছে শুনছি। তারপরে ডাক্তাররা আইসিউতে রাখছে ওরে, আইসিউতে রাখার কারণে ওর সাথে সাথে নেওয়ার কারণে বেঁচে গেছে ওই যে বিষটা, মানে ভালোভাবে অ্যাটাক করতে পারে নাই, আর বাসার কাছেই তো হাসপাতাল। তারপরে আমি ঘুমের ট্যাবলেট খাওয়ার আগে আগের পদ্ধতি অবলম্বন করলাম যে গামছা বান্ধা যদি খাই ঘুমের ট্যাবলেট গুলা খাওয়ার পরেই হবে। ঘুমের ট্যাবলেট অনেকগুলো খাইলাম হাতে নিয়ে, খাওয়ার পরে মুখে যখন দিলাম, দেওয়ার পরে পানিটা দিলাম, পানি দেওয়ার পরে মুখ বান্ধা ফেলছি। বান্ধার পরে আমি দেখতেছি চোখ অন্ধকার হয়ে যাচ্ছে, সবকিছু রুমে এই যে এনার্জি বাল্ব সেটাও আমার কাছে বাল্ব লাগতেছে না, মনে হচ্ছে যে অমাবস্যা। তো আলনা আমি খুঁজে পাচ্ছি না, যে কোনো একটা অবলম্বন ধরবো, আমার মাথা কিরকম করছে সেটা পারছি না। তো আমার এই অতীতের ছোট থেকে বড় হয়ে যা যা করেছি, এই ঘুমের ট্যাবলেট খাওয়ার আগ পর্যন্ত সব আমার কাছে এই ইয়ের মতো পর্দার মতো বেশি উঠতেছে, যে আমি কি করেছি না করেছি।
দ্যাট ইজ ট্রু, মৃত্যুর ঠিক আগ মুহূর্তে এই অনুভূতিটা হয়। যাই হোক, এটা একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, সময় নিচ্ছি না এই কারণে আজকে ব্যাখ্যাতে যাবো না।
তারপরে আমি এটা খাওয়ার পরেই এরকম হচ্ছে, ওইটা আমি পারলাম না, আমার মনে হচ্ছে যে এক সাইডে থুলি আর এক সাইডে আব্বু আম্মু ভাইয়া পুরা সবার, আম্মু আমার এরকম হাত দিয়ে, যে হাত দিয়ে যেরকম করে স্পষ্ট দেখলাম, মানে এটা আমার কাছে কিরকম সিনেশন, হ্যালুসিনেশনের মতোই এটাও। তারপরে আমি আম্মুরে ধরার জন্য জাপ দিলাম, দেওয়ার পরে ও দয়া লেগে ঠুস খাইলাম, এখানে একটু মানে ফুলে গেছিল, তারপরে আর পারলাম না, মানে আমার যে সময় জ্ঞান মানে সেন্সলেস হওয়ার উপক্রম হয়েছে, ওই টাইমে আমি মানে এত কষ্ট আমি বাসায় প্রকাশ করতে পারবো না, তার চেয়ে তো বেশি কষ্ট হচ্ছে, মনে হচ্ছে মানে আমার দম যে যাবে এটা আমি নিশ্চিত ছিলাম, বাইচা গেছি এটা লৌলিক ভাবে হয়তো। তারপরে গামছাটা ফেলে গেছিল, মানে চিৎকারের জন্য এত শক্তি প্রয়োগ করেছিলাম, মুখ দিয়ে হাত দিয়ে খুলতে পারতেছি না, হাত অবশ পা অবশ হয়ে গেছে, তারপরে জুড়ে চিৎকারের কারণে মানে গামছা ফাইরে গেছে, ফেলার পরে এই ঠুটের এই সাইড ফাটছিল, ঠুট ঠুট সব কিছু ফাইটে গেছিল। এরপরে দৌড়িয়া সবাই আসছে, আসার পরে তো আম্মু আইসে বুকে যাতে জড়াই, আরে আমার ইমাদের কি হয়েছে, আমার ইমাদের কি হয়েছে, বলার পরে আব্বু বললো যে কি হয়েছে সেটা পরে আগে ইয়ে করো, সিএনজি আই না আসতে নিয়ে যাই, সিএনজি আনার পরে তাড়াতাড়ি আমাকে নেওয়ার পরে আমাকে সে যে হাসপাতালে, ওই যে হাসপাতালে পুরুষ ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। হ্যাঁ জানা জানি নাই, মানে এখনো আব্বু জানে না কি জন্য আমি ঘুমের ট্যাবলেট খাইছি, তো আম্মু আব্বুকে বলেছে যে ঘুমের ট্যাবলেট খাইছে, অনেকদিন থেকে ঘুম হয় না, আমাকে বললো যে আম্মু ঘুম হয় না ঘুমের ট্যাবলেট খাবো, আমি ওকে ঘুমের ট্যাবলেট দিয়ে বলেছিলাম একটা খাইস, আম্মু নিজের উপর নিয়ে গেছে দুসটা, তো একটা না হইয়া কয়েকটা হাইয়া দিচ্ছে, ওই দিন থাপ্প মারছিল আব্বু আম্মু। তারপরে পুরুষ ওয়ার্ডে আমি ভর্তি, তো আমাকে এই যে কি করে না স্ক্যান করায় না সার্জ দিয়ে, যে মুখের ভিতরে পাইপ টাইপ ঢুকে, ওই টাইমে আমি বুঝছি যে আগে যেরকম আজাব হয়েছে তার চাইতে বেশি হচ্ছে আমার কষ্ট। দোকানের উপরে এই ট্যাবলেট গুলা মানে পানির সাথে ভালোভাবে মিশে নেয়, পানি সামান্য খাইছি, আর এই সামান্য এটাকে আমি মারা যাওয়া নিশ্চিত ছিল,
পানিটা বেশি খেলে হতে পারবে,
পানিটা খাওয়ার পরে ওইটা তাড়াতাড়ি মিশে যেত, কিন্তু মিশে দিয়েছি, কারণ তারপরে আমি তো অজ্ঞান, আমাকে নিয়ে যাওয়ার পরে চিকিৎসা চলতেছে, তখন মানে বুক ফুলে গেছে আমার, আমার তো হার্টেও একটা সমস্যা, বুক ফুলার পরে ডাক্তাররা এসে কিলেছে বুকের উপর, হাত দিয়ে কিলেতেছে যে কি করা যায় না করা যায়, এটা অটোমেটিকলি বাম সাইড বেশি ফুলে গেছে। তারপর চিকিৎসা চলতেছে, সবাই দোয়া দুরুদ করছে, গ্রামে অনেক ভালো ভালো ডাক্তার আইছে, চিকিৎসা করলো, করার পরে পরের দিন বিকাল টাইমে জ্ঞান ফিরেছিল আমার। তারপরে যখন জ্ঞান ফিরছিল, ফেরার পরে আমার প্রথমে আম্মু পাশে ছিল, আমি আম্মুকে কানে কানে বলছিলাম যে আম্মু টুলি কি পাইছে আছে, তো আম্মু মানে ওই টাইমে আম্মু কাঁদতে ফেলছে আমার দেখা, যে প্রথমে জ্ঞান ফেরার পরে ও টুলির কথা বলতেছে, তো আমাকে বলতেছে তুই কি অজ্ঞান অবস্থায় ওর কথা চিন্তা করতেছিল, আমি বললাম হ্যাঁ অজ্ঞান অবস্থায় আমার তো ওই ছিল, আম্মু সারাক্ষণ আমার পাশে ছিল, তো মানে ও কি করতেছে ভালো আছে, তো আম্মু বললো হ্যাঁ ভালো আছে, ওর সাথে দেখা করতে চাস, আমি বললাম হ্যাঁ চাই। তারপরে বিকাল টাইমে আম্মু ও মানে ওর আব্বু আম্মু দেখতে আসছে আমারে, যে প্রবলেম কি আর আমার আব্বু আম্মু গেছে ওকে দেখতে, তুলিদের ইয়েতে, কারণ চিনে তো আমার তুলির আম্মুকে আবার চিনে আমার আব্বুরা। তারপরে যাওয়ার পরে আমাকে একবার দেখতে আসতে আসছিল, তো যাওয়ার পরে বিষয়টা কিরকম গুলক দাদার মতো লাগলো আব্বু আম্মুর কাছে, যে একই সিস্টেমে, আম্মু তো জানেই, তুলির আম্মু তো জানে, তুলির আব্বু কিছুটা জানে, আব্বু জানে না, তো আব্বু বলতেছে ও কি জন্য পড়তে, আম্মু বলতেছে ও কি জন্য পড়তে, যে মাথা ফাটছে ওর। তারপরে বিকেল টাইমে আমরা ইয়ে করলাম যে একটু সাধে যাবো, কি ইয়ে নাই, তো তুলির আম্মু আব্বু নিছে, আমার আব্বু নিছে, আম্মু আমাকে বললো যে তোমরা তাদের যাও গিয়ে আলাপ করে আসো একটু। এই তিন মানে দুই দিন যাওয়ার পরে তিন নম্বর দিন সাদে উঠলাম, উঠার পরে আমরা এই রেলিং এ পা ঝুলিয়ে বসে আছি সাদের উপর, ঝুলানোর পরে আমি খুবই বেশি ইয়ে হচ্ছে, শত মানে কষ্টের ভিতরে যে শারীরিক যে যন্ত্রণা আছে এর থেকে আমাদের এটা ভালো লাগতেছে যে আমরা দুজন বেঁচে আছি। তারপরে পাশাপাশি বসে গল্প করতেছি, ওই টাইমে এসে আব্বু উঠছে সাদে,
ওকে
আব্বু সাদে উঠছিল ফোন করার জন্য, সাদে ওঠার পরে আব্বু মানে হঠাৎ করে হুচট খাইছে যে কাকে বসে দেখতেছি ইমাদকে নাকি, তো আব্বুকে দেখে আমি হাত এরকম ওর হাত দিকে নিয়ে এরকম দিয়ে দিছি হাত পিছনের দিকে, তারপরে তো আব্বু নিচে ডাইরেক্ট নিচে চলে যায়, যাওয়ার পরে আম্মুর সাথে রাগারাগি শুরু, তুমি বিষয় জানতা তুমি সবকিছু, তখন বুঝতে পারে, তখন সম্পর্ক বুঝার পরে চলে আসি বাসায়, মানে এখানে থাকতে থাকতে বেশ কয়েকদিন সাত আট দিন ছিলাম, চলে আসি তো তুলি হাসপাতাল থাকে, তো আসার সময় মানে লাস্ট দেখা করেছিলাম একবার, কথা বলতে পারি না, এটা শেষ মানে ওই হাসপাতালে শেষ দেখা, তারপরে বাসায় চলে আসি, আসার পরে নিজেকে মানে গুছিয়ে আনতে পারতেছি না কিছুতে, যে কি হচ্ছে এসব আমার সাথে, ওই টাইমে যে টাইমে ইয়ে করতেছি ওই টাইমে আমার এসএসসি কিন্তু অলরেডি শেষ, এসএসসি শেষ হওয়ার পরে ইন্টারে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি, ইন্টার ফার্স্ট ইয়ারে, তো ওই টাইমে আমার কাছে মনে হচ্ছে যে বেঁচে আসি এটাই ভালো, আর কোনো দিন সুইসাইড করবো না, নিজের কাছে এরকম মানে চিন্তা করতেছি, তো তুলিও হয়তো এরকম চিন্তা করতো, সে রাত্রে ফোন দিছিলাম, ফোন রিসিভ আর আম্মু দিছিল সুযোগ কইরা, তো আমাকে বলছিল যে ভুল করেছি আমরা, এসো আমরা দুজন মাফ চাই, তুমি আল্লাহর কাছে চাও, আমি ভগবানের কাছে মাফ চাই, যাতে আমাদের আর এরকম না হয়, আসলে আমরা ভুল করেছিলাম, মৃত্যু যন্ত্রণা কি তুমি কি বুঝেছো, আমি বললাম হ্যাঁ আমি মৃত্যু যন্ত্রণা কি আমি বুঝেছি, তুমিও ইয়ে করো না, তোমার কারণে তো আজ আমি মরতে চাইছিলাম, বললো যে আমি যদি মরে যেতাম তুমি কি করতে, এ প্রশ্নের উত্তর আজও দিতে পারিনি ওকে। তখন আমি বললাম যে তুমি মরে গেলে আমি কি করবো সেটা তো এখনো ভাবি নাই, তুমি মরে গেলে কিছু করার মতো, যখন ভাবি নাই তার মানে কিছু, তুমি মরে যাওয়ার পরে আমার কিছু করার মতো থাকবে না, আমি নিঃস্ব হয়ে যাব। তখন
আপনি বলতেছিলেন?
হ্যাঁ আমি বললাম। তারপরে এরকম দিন যায়, ক্লাস চলতে থাকে, মাঝে মাঝে ওর সাথে দেখা সাক্ষাৎ হয়। তখন আমরা বাসায় নিয়ে আলোচনা, আমাদের সামনে আলোচনা, না তুলির বাসায়, তুলির আব্বু চিন্তা করতেছে যে ওটা নিয়ে কিভাবে বাইরে যাওয়া যায়। ওই টাইমে বাসায় একবার ঝগড়া হয়েছিল, ঝগড়া হওয়ার সময় এই মানে তুলিকে নিয়ে, তুলি ওই টাইমে মানে কিছুদিন তার কিছুদিন পর আমার সাথে কথা বলেছিল যে আমি দেশেই থাকবো, আব্বু বলতেছে বিদেশ চলে যাবে ওইখানে, তো আমি বিদেশ তো যাবো না। আমি বলছি যদি যাওয়ারও ভালো, তো আমার এই সদরের যান গিয়ে দুবাই, দুবাইয়ে গিয়ে অনেক আরো বেশি ইয়ে হয়ে সুপার হয়ে আসবে, সেটা তো আমার জন্য ভালোই। আমি একটু উৎসাহ দিচ্ছি, আমার কষ্ট হচ্ছে তার যেতে বেশি, তারও কষ্ট হচ্ছে। তারপর ও বললো যে যান জানি না কি হবে, বিদেশ যাওয়ার পরে যদি আব্বু আমাকে বিয়ে দিয়ে দেয়, যে বিয়ে যদি দেয় আমি নকল কাবির নামা তৈরি করি। আমি বললাম আমি মানে কোর্টে দাঁড়াবো তোমার আব্বুর বিরুদ্ধে, বলবো তুমি আমার বউ। তো ওরা যাওয়ার দিন তারিখ যখন ঠিক হইল, তখন তুলি রাজি না, তুলি রাজি না। একদিন এরকম ফলকাটা ছুরি দিয়া ও তার মানে কূপ দিয়ে নিজের এই সাইডে মানে ও খুব বেশি ইয়ে ছিল, ওই টাইমে ও বেশি হিংস্রবত হয়ে যায়, নিজের হাত কেটে ফেলছিল। তারপরে এই দিকে দিচ্ছে দেওয়ার পরে পেটের এই সাইড পাঁজরে কাটছিল। যদি ওর আম্মু যদি হাতে যদি বাড়ি না দিত, থাপ্পড় না দিত, তাহলে পেটের ভিতরে ঢুকা বলতো। ও বলতেছে বিদেশ নিয়ে যেতে চাও তো আমাকে নিয়ে যেতে পারবে না। আম্মু বলতেছে, ওর আম্মু বললো যে তোর আব্বু জোর করে নিয়ে যাবে। বলে জোর করে যাতে না দিয়ে আমার ডেড বডি তো নিয়ে তো আর যাবে না। তখন আমি বললো কি বলতেছিস তুই, যে ডেড বডি নিয়ে তো যাবে না, এর জন্য ডেড বডির ব্যবস্থা করতেছি। তখন বললো ইয়ে দে মানে ওইটা দেওয়ার পরে ওকে হাসপাতালে নেওয়া হয়। আর নেওয়ার পরে ডাক্তাররা বলে দেয় তোমার মেয়ের শরীরে রক্ত লাগবে, তো রক্ত দেওয়া হয় ওকে। রক্ত দেওয়ার পরে ও মানে দুর্বল হয়ে গেছিল, তুই অনেক বেশি দুর্বল হয়ে গেছিল। আমি তাকে বলেছিলাম যে জান তুমি ইয়ে করো না, সুইসাইড যে তুই জিনিসগুলো ত্যাগ করো। তো মাঝখানে এই এটা চাকু দিয়ে ইয়ে করার আগে একবার সে প্যারাসিটামল খাইছিল অনেকগুলা, তুলি প্যারাসিটামল খাইছিল, সেটাতে তার সমস্যা হয়েছিল মানে প্রেশারে সমস্যা হয়েছিল, তারপরে অজ্ঞান ছিল, প্লাস সেটা ভয়াবহ কিছু ছিল না, তবে সেটা ছিল যে প্যারাসিটামল খাইয়া যদি মরে যায় আমি এনাফ, আমার মানে এটাই খুশি। তারপর আমি তো চিন্তা করতেছি যে বিদেশ চলে যাবে, আর যদি আমাকে ভুলে যায়, আমার ভয় হচ্ছে, কিন্তু তবু আমি চাই যে ও যাক, কারণ যদি না যায় ও আমাকে পালিয়ে বিয়ে করার জন্য রাজি হয়েছিল। ওর আব্বু আম্মুর, ওর আব্বু আম্মুর জন্য আমি আমার এই এত বড় ইয়েটাকে স্যাক্রিফাইস করলাম, যে এখন ওরা বাবা মাকে নিয়ে যেতে চাইতেছে, আমি ওকে রাখবো কিভাবে? আমি যদিও বলি পাখির মতো উড়ে আসবে যাবে না, কিন্তু সারা জীবনের জন্য আমি ওকে ইয়ে হয়ে যাবো ওদের বাবা মার কাছে। তারপর ওরা যেদিন বিদেশ চলে যাবে সেদিন আমি আসছিলাম, ওই দিন আমি ছবি আঁকাইছিলাম অনেকগুলা। তারপরে তুলির জন্য মাটি দিয়ে একটা স্ক্রেচ তৈরি করছিলাম, তার স্ক্রেচ মাটি দিয়ে তৈরি করে ওটা পুড়ে গিয়ে টুড়ে গিয়ে তৈরি করছি। এরপরে তার জন্য একটা কবিতার বই, আমি নিজে লেখা একটা কবিতা, একটা গল্প, অনেকগুলো জিনিস দিয়েছিলাম যে বিদেশ গিয়ে তুমি এগুলো পড়ো, তোমার সময় কেটে যাবে, আর যখন মনে হবে তখন আমার ছবি দেখো। তখন আমাকে একটা পেন ড্রাইভ গিফট করছিল, পেন ড্রাইভ দিয়ে যে আমার যে ছবি তুলছিল কমন আনকমন প্রায় 3000 মতো ছবি আমার,
ওই যে ছাতে যারা তুলছিল
সূর্যের হাসির মতো লাগছিল ওই হাসিটা, মানে ওইটা আনন্দের হাসি না, আমাকে খুশি করার জন্য হাসছিল। তারপরে মেমোরিটাও যত্ন করে রাখলো, তারপরে বললো যে বিদায়, আর তোমার সাথে দেখা হবে না। তখন ওই যে রিসেপশন রুম এই আছে না বিমানবন্দরের আগে একটা ইয়ে রুমে, ওইখানে যাওয়ার পরে আমার মানে অনেকক্ষণ ধরে ইয়াদ থাকছিল। তারপরে আমাকে বললো যে তুমি এই আগের মতো আমার টিস্যু ছাড়া তোমার হাত দিয়ে আমার চোখের জল মুছে দাও। তখন চোখের জল আমি ওর মুছে দিয়েছিলাম, তখন আমার চোখে দিয়ে পানি পড়তেছে, ওই টাইমে আমার চোখের পানি নিয়ে জিব্বা এরকম দিয়ে পড়তেছে, তোমার চোখের পানি তো তিতা কেন? তখন আমি বলতেছি চোখের জল তিতা হয়ে গেছে যে তুমি যে চলে যাচ্ছে এর জন্য। তখন আমি চলে আসলাম, চলে আসার পরে আমার পা চলতেছে না। ওই দিন আমি নিয়ত করলাম যে এই তুলি চলে যাচ্ছে, আমি আজকে হেঁটে হেঁটে যাবো আমার মেস পর্যন্ত, তো সরি একটা বলা হয়নি যে আমি ওই টাইমে মেসে চলে আসছি। ওই টাইমে আমার ইন্টার পরীক্ষা অলরেডি শেষ, তো ইউনিভার্সিটিতে চান্সের জন্য আমি একটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছি।
সেভেন থেকে ইন্টার পর্যন্ত চলছে আপনাদের এই প্রেম, মাই গুডনেস,
তো
দ্যাট ইজ রিয়েলি লাভলি। তো ওই মেসে থাকা অবস্থায় আপনার সাথে সম্পর্ক চলছে?
ওই টাইমে সম্পর্ক চলছে, হ্যাঁ। তো ওই মেসে থাকাকালীন অবস্থায় আমি এই স্পোকেনও করতাম তাদের পাশাপাশি কাছে পাশে বিদেশ যাওয়ার জন্য, কিন্তু ওই টাইমে আমি ভাইয়া আমাকে সেই সুতো থাকতে বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করেছিল ছোটবেলা থাকতে, যে তুই কোনো ভালো একটা রাষ্ট্রেতে গিয়ে ইউরোপ কান্ট্রিতে গিয়ে ইয়ে করবি। তখন আমি চাইতাম না, ওর সাথে রিলেশন হওয়ার আগে বলতো আমি তো যাবো গিয়ে আমি মেম সাহেব একটাকে বিয়ে করবো, লাভ সাহেব হবো, এরকম ভাবতাম আমি। তখন আমার পর্যন্ত চিন্তাটাই হয়ে যায়, তখন বুঝতাম যে ভালোবাসলে মানে কোনো ইয়েকেই কিছু মনে হয় না, তখন আমি চাইতাম না। তো ওই টাইমে আমি হেঁটে হেঁটে মেসে আসি, আসার পরে আমার মানে দিন রকম কিরকম কিরকম যেতে থাকে। তো ওরা বিমানবন্দরে ওঠার আগে একটু কথা হয় ওর সাথে, বিমানে ওঠার আগে, তারপরে আর কথা হয়নি। তিন চার দিন পরে কল আসে যে ও ভালো আছে। তো ওইটাই আমি নিজেকে সংযত করার চেষ্টা করলাম যে দূর থেকে ভালো যখন বাসছি এটাতেই ইয়ে থাকি, যোগাযোগ চলে, ফোনে ফোনে যোগাযোগ চলে। আর আম্মু বসে থাকে পাহাড়ায় দরজায় আর বলে আম্মু তুই কথা বলতে না, তাকে আব্বু আসার আগে শেষ করে দিস।
ওর আম্মু সাপোর্ট করতো।
হ্যাঁ, আম্মু বলতো যে ভালোবাসা কি জিনিস আমি বুঝি রে মা, এই দেখ তোর যদি আমি যদি ভালোবাসা না বুঝতাম তাহলে আমার এখন 12টা বিয়ে হয়ে যেত। আমার আব্বু যেরকম মানুষ ছিল, খালি চেঞ্জ করা হয়তো জামাই, তো আমি আমার একটা কেই নিয়ে দেখ এখন কত হ্যাপি। তো সেই সময় যদি কাইটা পড়তাম তো এরকম হতো না। তারপর এই ফোন করতাম, ফোন করে এরকম দিন কাটতো। ইউনিভার্সিটিতে পরীক্ষার আগে 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 আর কি 3 মাস যাওয়ার পরে ওরা বেড়াতে আসবে শুনলাম। তো শোনার পরে আমার কাছে খুব আনন্দ মনে হচ্ছে যে এত তাড়াতাড়ি ওরা চলে আসবে আবার বেড়াতে। তখন ও আর কি বললো যে হ্যাঁ আবু বলতেছে একবার গিয়ে দেশ থেকে বেড়াই আসা যাক। তো আমার আম্মুর এখানে মন মানতেছে না, তো ও আমাকে সেই সময় আর কি বলতেছে যে মানে দুবাইয়ে বাইক নিয়ে চক্কর দিত, বাইসাইকেল একটা কিনে দিছিল ওই কিনে চক্কর দিত। তো আমার ইমেলের মাধ্যমে তার ফটো টুটো পাঠাইতো, ওইগুলাতে সন্তুষ্ট থাকতাম, আমিও আমার ছবি তারা পাঠাইতাম। 3 মাস পরে আমি ওই টাইমে ইউনিভার্সিটিতে কিন্তু পরীক্ষা দিতে হলে অনেক ধরনের পরিশ্রম করতে হয়, 17-18 ঘন্টা পড়তে হয়। আমি ওই টাইমে আধা ঘন্টাও পড়তাম না, কিন্তু বাসায় আমরা ফোন করার পরে মিথ্যে কথা বলতাম যে আমি পড়তেছি, কিন্তু পড়তাম না, তুলে কিনে লিখতাম ডায়েরিতে। তারপর তার ছবি আঁকাইতাম, রং তুলি শেষ হয়ে যেত মাঝে মাঝে, এই হাত টাত আমি মাঝে মাঝে আঙুল কাইতে হবে তার ছবি আঁকাইতাম, তুলির ছবি আঁকতে ভালো লাগতো, দুটের রং তুলি আমার রক্ত দিয়ে হলে আমার কাছে রাখতে বেটার হয়েছে এরকম। তারপরে এই তারা বিদেশ দেশে চলে আসবে শুনে তো আমার কি ধরনের, আমি যে তারা দেশে আসার পরে কি করবো না করবো সেই প্ল্যানটা তখন আমিও আর পারতেছি না। আমি বললাম যে ধান আমি আমার উদ্যোগ তুলে নিলাম, এই যে আমি তোমাকে বললাম না যে ভালিয়ে বিয়ে করা ঠিক না, এই না সেই না, আমি পারছি না জান, মানে নিজের যান বাঁচানো ফরজ সেটা আমি জানি, তো আমার যান বাঁচানো ফরজ হয়ে গেছে তোমাকে পাওয়ার জন্য, তোমাকে না পেলে আমি বাঁচবো না, তুমি দেশে চলে আসো, আসার পরে আমি তোমাকে বিয়ে করবো। তখন ও খুব স্বপ্ন দেখতেছে, তখন আমাকে বলতে যে ফ্যামিলি প্ল্যানিং যে আমি আরো অনেক জিনিস যুক্ত করছি, তুমিও তোমার বইটাতে আরো কিছু যুক্ত করো যাতে আমরা আগে থেকে সিদ্ধান্ত না নিলে কিন্তু পরে পস্তাবো, তুমি ওটাতে খাতাতে লিখো। তো আমি সবসময় প্রতিদিন আমি কি করি না করি এই ফ্যামিলি প্ল্যান আমরা লিখতাম খাতায়, সেও লিখতো, লেখার পরে রাত্রে জানাইতো। তো মেসের সবাই আমাকে নিয়ে তখন মানে অনেক বেশি ইয়ে করতো, মেসের কারোর সাথে আমার তেমন পরিচয় নাই, আমি মেসে আসি যে একটা মানুষ সেটাই, আমার বেডটা পড়ে আছে কিন্তু আমি না, আমি ব্যালকনিতে ঘন্টার পর ঘন্টা কথা বলতেছি। মশার কামড়কে মশার কামড় মনে হইতো না, ওই টাইমে হাজার হাজার মশা আক্রমণ করতেছে, তো আমার কাছে মনে হইতো এটা কোনো কামড় না। তারপরে 3 মাস পরে আসছে দেশে, দেশে চলে আসছে, 3 মাস পরে দেশে চলে আসার পরে আমি গেছি দেখতে, তাকে দেখলাম মুগ্ধ হলাম, কারণ আগের থেকে একটু মোটা হয়ে গেছে তুলি। বিমানবন্দরে আমি কিন্তু ওই আড়াল থেকে দেখেছিলাম তাকে, সামনাসামনি যাই না কারণ তার আপু সন্দেহ করতে পারে। তো আসার পরে ও মানে এই দুবাই থেকে আসার সময় সিয়াট আনছিল, অনেক গিফট আনছিল, একটা ব্রিফকেস শুধু আমার জন্যই ছিল, ওইটা বললো যে এইটা তুমি নিয়ে যেও। কিছুদিন পরে মেসে যখন আসলাম তখন বললাম তার সাথে দেখা করার জন্য ছটফট করছে, বললাম যে এতদিন দুবাই ছিল এখন দেশে আসার সময় এরকম ছটফট করছিস কোনো ইমাদ, নিজেকে নিজেকে বললাম যে একটু ধৈর্য ধর, দু একদিন যাক তারপর দেখা কর, ধৈর্য হারা হইস না। দু একদিন যাওয়ার পরে ওর আব্বু মানে আম্মু ফোন দিল, ওর আম্মু ফোন দেওয়ার পরে বললো যে আমার বিবাহ বার্ষিকী তুমি চলে আসো। তো বিবাহ বার্ষিকীতে আমি গেলাম, তাদের যাওয়ার পরে বিবাহ বার্ষিকী আয়োজন করলো, ওর আব্বু আমাকে দেখে খারাপ চোখে তাকাইছিল। যাওয়ার পরে অনেক মার্কেটিং করলো তুলির আম্মু আমার জন্য, তো তাদেরও মার্কেটিং আমি চয়েস করে দিলাম, টাকা তারাই দিছে। তারপর তাদের বাসায় যাওয়ার পরে রাত্রে খাওয়া দাওয়া করে আমি আমার বাসায় যাওয়ার জন্য বাসে উঠেছি। বাসে ওঠার পরে হরিফুল যাওয়ার পরে বাস অ্যাক্সিডেন্ট হয়, বাস অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মানে আমি নিচে পড়ি, বাস থেকে সরাসরি গিয়ে নিচে পড়ে যাই রাস্তার খাদে, আর যে বাসের উপরের এই 125 কেজি ওজনের ওয়ার্কশপের পার্টস গিয়ে আমার উপরে পড়ে, মানে ওয়ার্কশপের পার্টস আমার গর্দনার উপরে। তো আমাকে মানে কাদার নিচে ঢুকাইয়া দেয় মানুষটা, আমার সরাসরি কাদা, যে জমির কাদা, ওইগুলো বৃষ্টির দিন ছিল, কাদার নিচে। তো ড্রাইভার পলাতক, হেল্পারও পলাতক, একজন মানুষ মারা গেছে, সে মানুষটা আমি, তারা পলাতক হয়ে ইন্ডিয়া চলে গেছে ওই টাইম হরিপুর থেকে,
মানে এরকম একটা নিউজ ছড়ানো হয়।
হ্যাঁ, নিউজ ছড়ানো, মরে গেছে, পার্ট দেখা যাচ্ছে, মানুষ দেখা যাচ্ছে না, তার মানে তো চূর্ণ বিচ্ছিন্ন, কিন্তু নিচে কাদা তাকায় আমার একটা সুবিধা হয়েছে, চাপটা কাদার উপর দিয়ে চলে গেছে
এবং আপনি নিচে নেমে গেছেন,
হাঁটু পর্যন্ত কাদা, নিচে ডাইবা গেছি আমি, নাকের ভিতরে মুখের ভিতরে কাদা ঢুকে গেছে। তো তাড়াতাড়ি মানুষ ছুটাছুটি শুরু করছে, মেজো আপুর জামাইও আসছে, শুই না এখানে একটা লাশ পড়ে আছে, মানুষ মরছে, তাড়াতাড়ি গেলে আসে, উনি আসা উৎসাহ নিয়ে সরাইতেছে, সরানোর পরে টান দিয়ে যেরকম নিচে দেওয়ার পরে উনি সকাইছে ভিতরে, ঠিক কারে দেখতেছি আমি, ইমাদ ইমাদ বলে চিল্লাইতেছে, চিল্লানোর পরে ভাইয়ারে ফোন। তো ভাইয়া এই শিবগঞ্জ ছিল, তার টাকা তুলতে আসছিল এই চেক দিয়া। তো তারপরে তিনি চিন্তাপুর ফোন করে বললেন আজকে সব মানে বাস বন্ধ করো, একটা বাসকেও যেতে দিও না। তো সবাই বাস বন্ধ করলো, তো চিন্তাপুরের অনেক মানুষ জনগণ মিললা বাস ভাঙচুর করলো। তো তারপরে বাস টাস ভাঙচুর করলো, ওইটা পত্রিকায়ও দিয়েছিল, ওইটা সিলেটের ডাকে দিয়েছিল ওই টাইম। তারপরে বাস ভাঙচুর হওয়ার পরে তো সব বাস ইয়ে করছে, কিন্তু ভুল বাস ভাঙচুর হয়েছে, যে ওরা পলাতক হয়ে গেছে, বাসটা অন্য একজন মানে ড্রাইভার অনেক জানি। হ্যাঁ, তারপরে আমাকে নিয়ে এই তো আবার শুরু হয়ে গেছে যে নুরুল হক মিয়ার ছেলে, আমাকে আমার লাইফে মরার খবর তো সবাই পাইতে পাইতে ইজি হয়ে গেছে, যে
ইলেকট্রিক শক থেকে বললেন না, এবার বাস থেকে বললেন না। ওকে,
হাসপাতালে আমাকে নেওয়া হইলো, নেওয়া হওয়ার পরে সোহাগ কল দিতেছে যে কি রে এনজয় আমার এস এম এস দিতেছে যে এনজয় করতেছে হয়তো আমার দোস্তটা খুব বেশি এনজয় করবে আজকে, তো আমার ফোন দিতেছে ফোন কাইটা দিয়া এস এম এস দিতে দুলাভাই যে এরকম এরকম এরকম, তো সোহাগ ভাঙ্গে পড়ছে অনেক বেশি এরকম স্বাভাবিক ভাঙ্গার কথা বন্ধু মানুষ। তো আমার মেসেজ যাওয়ার পরে বললো তোমাদের মেসেজে একজন রুমমেট থাকতো ইমা তাকে চিনো, ওরা বললো হ্যাঁ চিনি, বললো মারা গেছে, সব গানের রচে গেছে যে মারা গেছে। আসার পরে আমাকে আইসিতে নেওয়া লাগে ওই আগের মতো, পুরা বডির কাপড় গুলা কাপড় খুইলা আমার খালি ইঞ্জেকশন দিতেছে হাত পায়ে সব কানে, রক্ত জমাট বাইদা চেহারা হয়ে গেছে কালো কুচকুচে কালো, মানে রক্ত জমাট বাঁধা হয়েছে গর্দনাতে একটা রোগ মাথার সাথে অ্যাডজাস্টিং, ওইটা মানে ওইটার সাথে সারা বডির রোগের একটা আছে ওইখানে রক্ত মানে ইয়ে হয়ে গেছে রক্ত স্ট্রক হয়েছে পড়ছিল তো গিয়ে উপরে। তারপরে চিকিৎসা করলো, চিকিৎসা চলতে লাগলো জ্ঞান নাই আমার, তো সবাই ভাবতে লাগলো যে খামা খাওয়ারা চিকিৎসা করতেছে আর বাঁচবে না এরকম, তো সে খবরটা ওরে ও পায় নাই আমার আমিনুল মিয়া জানতো দুলাভাই জানতো যে তুলি জানলে কষ্ট হবে, ওই তুলিকে বলে নাই তো এটা জানতে পারে নাই প্রথমে। তারপরে আমার চিকিৎসা চলতেছে ও আমাকে ফোন দিতে যে কিভাবে পৌঁছলাম না পৌঁছলাম যোগাযোগ হয় না এরকম। তিন দিন পরে আমার জ্ঞান ফিরেছে আইসিউতে, ডাক্তাররা যখন হাল ছেড়ে দিয়েছিল ঠিক ওই টাইমে জ্ঞান ফিরছিল, জ্ঞান ফেরার পরে আমি আম্মু কইয়া চিৎকার দিছিলাম ওই টাইমে, আম্মু পাশে যাওয়ার পরে ওই খবর জানতে চাইলাম যে আমি কোথায় আছি কিভাবে আছি কি না আছি, তখন আমাকে বলা হইলো যে তুমি ভালো আছো এরকম। তারপরে আমার দিন যেতে থাকে, তো ইচ্ছে মানে প্রস্তুতি নিতে থাকে যে আমরা বিয়ে করব তুলিয়ান আমি।
প্রিয় শ্রোতা, আজকের এই গল্পটি রাত দুটোর পরে যাচ্ছে এবং এই প্রথম আমরা হ্যালো 8920-র একটি এপিসোড রাত দুটোর পরে নিচ্ছি, বিগত 100 পর্বে ধরনের ঘটনা ঘটেনি, আমরা রাত দুটোর পরে এসে বাকিটুকু শুনব। শেষটুকু শুধু এটুকু বলতে পারি আনথিঙ্কেবল, আপনি চিন্তাও করতে পারবেন না।
Close up presents Hello 8920 Close up, the closer the better.
রাত দুটোর পরে প্রিয় শ্রোতা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। কথা না বাড়িয়ে সরাসরি আমরা ইমাদ হাসমের কাছে যেতে চাই এবং আজকের এই গল্পটা এতটাই বেশি গুরুত্বপূর্ণ যে হ্যালো 8920 সমস্ত ডেকোরাম ভেঙে আজকে আমরা রাত দুটোর পরে এই জীবনের গল্পটিকে কন্টিনিউ করছি। কিছুক্ষণের জন্য আমরা সময় নিয়েছি রাত দুটোর পরে, চলুন কথা না বাড়িয়ে আমরা আবার ইমাদ হাসমের কাছে ফিরি। হ্যাঁ, তারপর
তারপরে 2013 সালের দিকে ভার্সিটিতেও চান্স পাই নাই, আপনাদের ডাকা টাকা সব কানে পরীক্ষা দিলাম কোনোখানে চান্স পাই না, কারণ ভার্সিটি আমার কাছে আমার ভার্সিটি ছিল তুলি আমার সবকিছু, আমার হয় নাই কিছু, তো চিন্তা করলাম যে আমরা বিয়ে করব। তো ওই টাইমে সে আমাকে বললো আমরা যদি বাংলাদেশে বিয়ে করি তাইলে বাংলাদেশে বিয়েটা আমাদের হবে না, আমরা যদি বিয়ে করতে চাই তাইলে এমন একটা জায়গায় যেতে হবে যেখানে কেউ আমাদের পাবে না, অথবা এমন একটা জায়গা যেখানে কোনো জনমানব নাই কোনো কোলাহল নাই, নিজের একটা জায়গায় যাবো দুজন। আমরা বললাম যে কোনো একটা জায়গা যেখানে কোনো প্রবলেম হয় না এরকম একটা জায়গায় যাবো, পরে সবকিছু সলভ করবো আমি। তো আমাকে বললো আচ্ছা আমরা পাসপোর্ট করলে কেমন হয়, তখন পরের দিন আমাকে পরের দিনই চলে আসলাম মানে বেশ কিছুদিন পরে যেদিন, এটা তো মানে আমার এই দুর্ঘটনার পরে অনেক দিন কয়েক মাস পরের ঘটনা 2013 সালে। তো এরকম প্ল্যান চলতে থাকে, আমি সবার সাথে আমার পরিচিত যারা তাদের সাথে কাছ থাকে মানে অনেক সাহস সঞ্চয় করলাম যে আসলে গেলে কি হবে না হবে, আমাকে সাহস দিল যে দুবাই আমার পরিচিত সবাই আছে আমার আব্বুর পরিচিতির দিক দিয়ে, তো এখানে যাওয়ার পরে একটা না একটা ব্যবস্থা তো আমাদের হবেই, আমি তুমি বাসায় আমি বাসায় থাকবো তুমি চাকরি করবো আমাদের সংসার মিলে চলে যাবে। তখন এই 6/6/2014 সিলেক্ট হয়েছিল বিদেশ যাওয়া, তারপর আমিও সবকিছু প্রস্তুতি নিয়েছিলাম, নেওয়ার পরে আমি বললাম আম্মুকে আমি মেসে চলে যাচ্ছি, আমি বললো আচ্ছা ঠিক আছে মেসে যা। আমি মেসে আসি, মেসে আমার পরে আমার মাথা ব্যথা করতেছিল, নিচে থেকে ঔষধ ঔষধ নিয়ে খাইলাম, খাওয়ার পরে চিন্তা করতেছি আজ থেকে চলে যাবো সবার কাছে এমনিতে বিদায় নিতেছি, তারপরে আমি সবকিছু গুছাইতেছি আমার কাগজপত্র থেকে শুরু করে, প্রথমে গুছাইছি যে ক্লাস ওয়ান থেকে যা যা লিখলাম আঁকলাম ওইগুলা ওইগুলো স্মৃতি তো আমার ওইগুলা কাপড় চোপড় সবকিছু গুছাইলাম, তার ব্রিফকেস টিফকেস স্মৃতিমৃতি সবকিছু একসাথে ইয়ে কইরা তাকে বললাম তুমি কোথায় আছো, তখন আমাকে বললো আমি বিমানবন্দরে ওয়েট করছি তোমার জন্য,
কোথায় যাচ্ছিলেন আপনারা, কোন
আমরা দুবাই যাওয়ার জন্য,
দুবাই চলে যাচ্ছেন, ওকে।
পাসপোর্ট ও করছিল ওর হাতে পাসপোর্ট ছিল সবকিছু ওকে করছিল, তো ফ্লাইট ছিল আমাদের 5 তারিখ আমরা প্ল্যান 12টা পরেই তো 6 তারিখ হয়ে যাবে, তো 5 তারিখ হলো কি 12টার আগে এই ঘটনা, তো তারপরে আমি সবকিছু প্ল্যান করে আমি বের হয়েছি সবার সাথে, ওরা বলতে কোথায় যাচ্ছিস দোস্ত, আমি বললাম যে আমি যাচ্ছি এক জায়গায় বেড়াতে যাচ্ছি তোদের সাথে পরে দেখা হবে দেখা যাচ্ছি, তোরা বলিস আমার যদি বাড়ি থেকে ফোন আসে তুই বলিস যে আমি বাইরে আছি, বলিস না এখানে কনফারেন্সে ফেলায় আমার সাথে কথা বলে যাচ্ছিস। বাইরে হয়েছি হওয়ার পরে ওই দিন নামার সময় আমি হুচট খাই আমার হাঁটুতে ব্যথা পাইছি, যে আমার টেবিল আছে না গ্লাসের ওইটা ভাঙছে, আমি বুঝতেছি কিছু একটা হলো কি জিনিস আমার কাছে ঘটতেছে, হয়তো নিচে যাওয়ার পরে যে সিএনজি তে উঠলাম ওইটা অর্ধেক রাস্তা যাওয়া পরে নষ্ট, গাড়ি স্টার্ট নিচ্ছে না, ভাইটা এটা একটা রিক্সাকে ধরে আমি এতে আখালিয়া পর্যন্ত গেলাম এই লাকাতুরা স্টেডিয়াম, তারপরে লাকাতুরা যাওয়ার সময় স্টেডিয়ামের পাশাপাশি কাছাকাছি অবস্থা আছে ওই টাইমে আমার কাছে ফোন আসলো যে আম্মু হঠাৎ করে স্ট্রোক করেছে, আমার আম্মু সবসময় স্ট্রোক করে মাঝে মাঝে মেল স্ট্রোক, তো এই যে হার্ট স্ট্রোক
মাইল্ড স্ট্রোক, হ্যাঁ
তো ফোন আসার পরে তো আমার মাথা খারাপ হয়ে গেছে এই কাগজপত্র সব কোথায় রিক্সায় রেখে আমি রিক্সাওয়ালাকে বললাম যে আপনি তাড়াতাড়ি আমাকে নিয়ে চলেন একটু ইয়েতে। বলে আপনি একদিন বললেন লাকাতুরা যান, বলে লাকাতুরা যাবো না, আমার আম্মু অসুস্থ, আপনি আমাকে সিলেট ইয়েতে নিয়ে যান। তো ওই টাইমে ও ফোন দিতে চাই, ফোন কাটতেছি, আমার কাছে বেহুস হয়ে গেছি আমি। ওই সময় মনে হচ্ছে যে আমার পৃথিবী, আমার আম্মু, কিছুই নেই আমার আর আম্মু ছাড়া। তো আমার কাছে এটা তো কখনো কোনো সন্তান ভাবতেই পারি না তার মা মারা যাবে, তো আমিও ভাবতে পারিনি যে আমার আম্মু মারা যাবে, আমার এই বিশ্বাস ছিল আম্মু মরবে না। তারপরে আমি আসলাম পয়েন্টে, দৌড়াইয়া আসলাম, আসার পরে আম্মু হার্ট অ্যাটাক অবস্থায় আমার সাথে কথা বলতে চায়, সাউন্ড মানে বেরো বাকরুদ দৌনি, আমার ছেলে কোথায়, মানে আকার কলম এরকম আম্মু হাত দিয়ে ইশারা করছিল কলম আর খাতা আনাতে। তারপরে দিছে আমার সবার আগে আমার ছোট ছেলেটাকে আমি একটা আদর করে দিই, তখন সিলেট নিয়ে আসা হচ্ছে আম্মুকে। তো আমি ওই টাইমে আমার আম্মুর আদরের প্রত্যাশা তাড়াতাড়ি দৌড়াচ্ছি, রিক্সা চলতেছে কিন্তু আমি রিক্সার উপরে, একদিন আমার মানে সেন্স ছিল আমি রিক্সার উপরে দৌড়াচ্ছি, কিন্তু লিমিট নেই, তার ভিতরে বোঝা যাচ্ছে আমি দৌড়ে দৌড়ে রাস্তা পার হচ্ছি, রিক্সা আমাকে নিয়ে যাচ্ছে না। রিক্সাওয়ালা বলতেছে ভাই আপনি কি করেন, বলে আমি ব্যায়াম করতেছি, তুমি যাও তাড়াতাড়ি। তারপরে তিলা করা আসার পরে গাড়িতে উঠলাম, ওঠার পরে আম্মুকে নিয়ে হাসপাতালে, ও আমাকে ফোন দিল, রিসিভ করে বললাম তুলি এরকম এরকম প্রবলেম, ও কিছুক্ষণ চুপ করিয়া তাইখা, তারপর বললো যে তুমি চলে এসো। আমি বললাম হোয়াট, তুমি কি বলছো, আমি আম্মুকে ছেড়ে চলে আসবো? বলে দেখো তোমার আম্মু যদি এই তুমি থাকলেও বাঁচবে, আল্লাহ যদি হায়াত রাখে, আর না থাকলেও বাঁচবে, আর তুমি যদি মরে যদি তাইলে তুমি থাকলেও মরবেন, উনি মানে না থাকলেও মরবেন, তো তুমি চলে আসো, আমাদের প্ল্যানটাকে মাটি হয়ে যাবে। আমি বললাম প্ল্যান মাটি হবে, আমার আম্মুকে এই অবস্থা যদি না দেখি হয়তো আর দেখতেও পারবো না, তোমাকে আমি আরো পাবো, আর দুবাই তো আর উড়ে যাচ্ছে না, পাসপোর্টও যাচ্ছে না, হয়তো ফ্লাইটটা মিসিং হবে, তো এটা হলে কোনো সমস্যা না, তুমি বাসায় চলে যাও। তখন বলতেছে আব্বু লোকলে নিয়ে দিয়েছে, খবর পাইছে অলরেডি, আমার যে কোনো সময় ধৈর্য নিয়ে যাবে, তুমি প্লিজ চলে আসো। আমি বললাম না আমি আসতে পারবো না, আমি আমার আম্মুর পাশে আছি। তখন বলতেছে তোমার কাছে কে বড়, আমি না তোমার আম্মু। আমি বললাম তোমার চাইতে কয়েক হাজার গুণ বেশি আমার আম্মু আমার কাছে বড়, এটা সবার কাছে, কিন্তু ও বলতেছে কিন্তু আমার কাছে আমার আব্বু আম্মু থেকে তো তুমি বড়। আমি বললাম সেটা তোমার হতে পারে, আমার তো হয় না এরকম, আমি তো ভাবতাম সব থেকে আমি তোমার কাছে বড়। তখন আমি তাকে বললাম পৃথিবীতে আল্লাহর পরে মায়ের স্থান, মা আমার কাছে বড়, আমি আসতে পারবো না। তো এরকম নর্মাল কথা বলার পর বললো কি দেখো আমি কিন্তু আবার একটা অঘটন ঘটিয়ে দিবো, খুব নর্মালি ভাবে বলছে। আমি বললাম যে তুমি অঘটন ঘটাইও না আর আমি আজকে আসতে পারবো না। তখন বলতে যে তুমি যদি না আসো আমি অঘটন ঘটাই ফেলবো, তুমি তোমার আম্মুরে ছাইরা চলে আসো। তখন আমি তাকে বললাম যে তখন রাখতেছি পরে কথা হবে, এইরকম এই কথা বলে ফোন রেখে দিলাম। রাখার পরে সেট অফ করলাম যে আমাকে কল দেবে, ইয়ে করবে, তো ইমোশনাল হয়ে যাবে, তো ফোন অফ দেখে আমার উপর রাগ করে যদি বাসায় চলে যায় সেটাই ভালো হবে, আমার উপর রাগ করুক, খুব বেশি রাগ করুক আমি চাচ্ছি। তো আম্মুকে নিয়ে আসার পরে আমি দেখতেছি আম্মু শুধু মুখ দিয়ে গড় 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 করে শব্দ হচ্ছে, আর কিছু নেই, হাত পা অবশ হয়ে গেছে আম্মুর। ওই টাইমে আমি হাসপাতালে আসি, তো ঠিক তারপরেই কিছুক্ষণ পরে আর কি আবির খোল দিল আব্বার সেটে। আবির ফোন দেওয়ার পরে বললো যে ইমাদকে একটু দিন। আমি বললাম কি রে? তো ওনো বললো যে আমি খবর পাইছি আবিরের সাথে আবার সম্পর্ক ছিল সুহেলের, তো আবির আমাকে বললো সুহেলি আমারে বলছে এইরকম এরকম প্রবলেম। তো তারপরে আবার আব্বুর নাম্বারে কল দিছে ওই ক্লাস হাউস টিউটর ওইটা জুয়ির, ফোন দিয়ে বলছে যে তুলিরে বাসায় টর্চার করা হচ্ছে, তো বাসায় টর্চার করা হচ্ছে এরকম যে তুলির আব্বু আর কি খারাপ বিহেভ ব্যবহার করছে ওর সাথে, তুই কুরকম নেই না সেই না এটা এটা, ও যাই না গেছে, তারপরে যত চাপা থাকে না তো হবিগঞ্জ গিয়ে কি করছিলাম না করছিলাম জেনে গেছে ওরা। তো তারপরে তাড়াতাড়ি চলে আসলে মানে আমি আম্মুকে ছেড়ে বলতেছি যে ওদের বাসায় যাবো নাকি যাবো না এরকম চিন্তা করতেছি। ওই টাইমে সেট অন করলাম, অন করার পরে এই তুলিকে কল দিলাম, দেওয়ার পরে আমাকে বললো আমার সাথে একটা কথা বলবে না তুমি, তোমার সাথে আর আমার কোনো কথা নাই, খালি তোমার সাথে আমার আর কোনো কথা নাই না, পৃথিবীর সব মানুষের সাথে আজ থেকে আমার কথা বলা বন্ধ। ওটা বলে সে ফোন কাইটা দিচ্ছে। আমি বললাম যে কথা বলা বন্ধটা মানে তোর কারোর সাথে কথা বলবে না, মুখ বন্ধ করে দেবো। তারপরে চলে গেলাম একবার নিচে, যাওয়ার পরে আমি সিগারেট খাই না, সিগারেট খাইছি নিচে, অনেকগুলো সিগারেট খাইছি, খাসি হচ্ছে প্রচুর, তবু সিগারেট একটা পর একটা খাচ্ছি। তারপরে আসলাম আম্মুর কাছে, আসার পরে রাত্রে আম্মুর মানে জ্ঞান ফিরছে, আম্মুর জ্ঞান ফিরার পরে দেখা যাচ্ছে একটু একটু সুস্থ। ওই টাইমে তাহলে আমি ফোন দিছি তুলি, যে তুলির সেট অফ ছিল, তখন আমি তাকে দিলাম যে যান আমার উপর তুমি রাগ করিও না, এইসব কিছু লিখে দিলাম। লিখে দেওয়ার পরে সকাল টাইমে আমি আমাদের গ্রামে চলে গেছি, এই নরেন্দ্র সকালে ফোন দিয়ে বলছে যে ইমাদুল তুমি একটু পয়েন্টে আসতে পারবা? আমি বললাম হ্যাঁ পয়েন্টে কেন আসতে পারবো না? তখন আমাকে বললো ফুচকা খাওয়া হবে তোমাকে, তুমি কি ফুচকা পছন্দ করো না? বলে হ্যাঁ। বলে তুমি একটু আসো, দরকার আছে, আমি একটু জরুরি কাজে আসছি। তো আমি আসলাম, থ্রি কোয়ার্টার একটা প্যান্ট পরনি আমার জাস্ট, আর একটা টি শার্ট। তারপরে রাস্তায় আসার পরে আমাকে বললো যে চলো একটু জৈন্তাপুরে গিয়ে ফাস্টফুডের দোকান থেকে তোমাকে কিছু খাওয়াই, একটা মজার একটা ঘটনা ঘটেছে। তো আমি বললাম কি মজা? যে চলো না। তখন আমি বললাম আমি এই পোশাক পরে যাবো, বলে এই পোশাকেই তো তোমাকে ভালো লাগতেছে, তুমি উঠো। আমি মোটরসাইকেলে উঠার পরে গেলাম জিন্তাপুরে, যাওয়ার পরে ও ফুচকা টুচকা মারে খাওয়াইলো। আমি আনন্দে খাওয়ার পরে বললাম তুলি বিবির খবর কি? ও বলতেছে ও তো ভালোই আছে, তো হয়তো তোমার সাথে রাগ করবে না, চিরদিনের জন্য রাগ বন্ধ হয়ে গেছে। আমি বললাম চিরদিনের জন্য রাগ বন্ধ হয়েছে? আমি আলহামদুলিল্লাহ বলতেছি মনে মনে, যে রাগ বন্ধ হয়ে গেছে তার মানে তো আমার কি করছে আপনার সঙ্গে এই কথাগুলো? নরেন্দ্র ও চাচাতো ভাই, ও হেল্প করে সবসময়,
ও চাচাতো ভাই
ও আসছে আমাকে নিতে,
ও ফুচকা টুচকা খাওয়াই, সেই হবে
ফুচকা টুচকা খাওয়াই আমাকে স্বাভাবিক রাখতেছে, আর বলতেছে যে চিরদিনের জন্য মানে আর রাগ করবে না। আমি বললাম হ্যাঁ রাগ যদি না করে সে তো আমার জন্যই ভালো, ও আমার উপর কেন রাগ করবে? আমি তো আম্মুকে নিয়ে নিয়ে এসেছিলাম, বলতেছে হ্যাঁ এই জন্যই তো বুঝতেছে। আসলে অনেক জিনিস বুঝে না, আবার অনেক জিনিস সহজে বুঝে, যেমন কালকে বুঝলো বুঝলো আসলেই তোমার উপর রাগ করেছে, তো চলো দেখে আসি, ওর রাগটা ভাঙিয়েছে তো তোমার জন্য অপেক্ষা করছে, তুমি যাইবানো ওর সাথে দেখা করতে। আমি বললাম ও আমাকে উপেক্ষা করছে না, আমাকে মারবে তো এখন, আমি বলতে চাই আমার জুতা নিয়ে এতটা বেশি আগের মতো। তো উনি বলতেছেন যে না চলো, তুমি বাইকের পিছনে উঠলাম, তো ওই টাইমে আমার ত্রিকোটা পরে যাওয়া আমার কিছু কি রকম লাগতো, ওই টাইমে আমার পকেটে বাসা থেকে টাকা দিত, আমারও টাকা থাকতো, তো ওই টাইমে যাওয়ার পরে আমি বললাম দাঁড়ান আমি ত্রিকোটার উপরে একটা জিন্সের প্যান্ট পরে আমি এরকম ওর সামনে যাবো, বহুদিন পরে ওর সাথে রাগারাগি হয়েছে, দেখাও হয় নাই কালকে, তো আজকে একটু স্মার্ট হয়ে যায় আর একটা পারফিউম, ওর প্রিয় পারফিউম এই টাকি না মারছি অনেকগুলো, মারার পরে আমি বলতেছি আজকে তুমি আমাকে দেখার পরে বুঝবে যে মানে কি জিনিস হয়েছে। তো পাঞ্জাবি একটা কিনছি, কেনার পরে তারপরে গেছি মোটরসাইকেল পিছনে উঠতে, তো যাওয়ার সময় আমার কিরকম মনে হচ্ছে, তখন আমি গেলাম বাইকের পিছনে বসে বসে, যাওয়ার সময় আমাকে গল্প করতেছে অনেক ধরনের গল্প, কিরকম কিরকম তোমাদের প্ল্যান কিরকম ছিল, ফ্যামিলি প্ল্যানিং বইটা কি আনছো এরকম না সেই রকম, আমি বললাম হ্যাঁ এগুলো তো। তারপরে গেলাম তাদের বাসা পর্যন্ত, যাওয়ার সময় কান্নার শব্দ শুনতে পাচ্ছি, আমি বললাম কাঁদছে কেন, কারো কি বিয়ে হচ্ছে নাকি, তুলিরাম্মু মারা গেছে। ও বলতেছে তুলিরাম্মু কেউ মরে নাই, সবাই বাইচা আছে, কেউ বাইচাও মইরা আছে, কেউ মইরাও বাইচা আছে, যাওয়ার পরে দেখবা। তারপরে বাসায় যাওয়ার পরে ঢুকার পরে দেখি যে অনেক ধরনের মানুষের ছুটাছুটি, এই আনো সেই আনো। তারপরে আমি গেলাম, যাওয়ার পরে পাড়া দেবো মানে পাটা রাখবো যে ড্রয়িং রুমে, ওই টাইমে দেখলাম যে একটা লাশ পড়ে আছে সামনে, তো লাশটা যে তুলি হবে আমি কখনো ভাবতে পারিনি। তারপর দেখলাম যে ফুলা একটা আর কি চেয়ার আছে, আর অনেকাংশে ফুলে গেছে, তো ওর আম্মু বসে পাশে বসে কাঁদতেছে আমার দিকে লাল লাল চোখ নিয়ে, আর আব্বু ওই যে পাখি মারার বন্দুক একটা আব্বুর হাতে আমার দিকে থাক করে আছে ওর আব্বু। ওই টাইমে আর আমি কিছু বুঝতে পারিনি, ওই টাইমে আর কি আমি ঢলে পড়ে যাই ওই জায়গায়। তারপরে নরেন্দ্র আমার চাপ দেয়া দুইরা আমার, তার বাসায় নিয়ে যায়, আমি মানে তার বাসায় নিয়ে যাওয়া টাইমে আমার সেন্স ছিল না, আমি পড়ে যাওয়ার আগ মুহূর্তে বুঝলাম যে আমার সুইসাইড করা লাগবে না, আমার সুইসাইড হয়তো হয়ে গেছে, মানে চাপে হাতে অনেক বেশি চাপ সৃষ্টি হয়েছে। তারপরে ওরা তার বাসায় নিয়ে আমার রাইসা চলে আসে, চলে আসার পরে যে মানুষ তো ও যে সুইসাইড করেছে, ও তো সুইসাইড করে ফেলেছে তুলি, মানে ও ঘুমের ট্যাবলেট খাইছিল, তো লোকদেরকে ওর তো আব্বুর অনেক টাকা আছে, যে সাংবাদিকদেরকে না বলেছিল ম্যানেজ করছে সবকিছু, তারপরে আরো অনেক জিনিস পুলিশ আসার পরে পোস্টমর্টামে নিয়ে যাওয়ার চেষ্টা করে, তো তো ওইটাও মানে না করছিল যে থাকা দিয়ে করবো, সবকিছু ম্যানেজিং করার পরে আর কি চেষ্টা করছিল যে ওইটাকে স্বাভাবিক মৃত্যুর দিকে নিয়ে যাবে, আর প্রতিশোধ আমার উপর যা নেবে সেই নেবে, পুলিশ কেন নেবে, আর ওরা তো অলরেডি জেনে গেছে কার কারণে তুমি মরেছে। তারপর এই বিকেলের দিকে যখন এই তাড়াতাড়ি করে লাশ দেওয়া হয়েছে এই বালুচরে, হওয়ার পরে ওরা আসছে, মানে হঠাৎ করে নরেন্দ্র মনে হচ্ছে যে ওরা তো এইটা আসছি কি হবে এখন, মানে ওরে গিয়ে দেখি কি হয়েছে, ও হয়তো এখন হাঁটতেছে চলাফেরা করতেছে, আসার পরে দেখে যে আমার মানে সারা বডি ফুলে গেছে, বডি ফুলে গেছে মানে এটা এক ধরনের কি স্ট্রোক বলে জানি, মানে এখানে স্ট্রোক করছে আমার আমার দম বন্ধ, শুধু এখানে এখানে দম আছে, দম বন্ধ অবস্থায় ওরা দেখছে, দেখার পরে ভয় পাইয়া গেছে যে যারে বা হেল্প করার জন্য আই না, মানে আমি বিপদে পড়ে যাবো যদি মরে যায়, এটা তো অবশ্যই সবাই তো ভাববে যে ও আমাকে মেরেছে, কারণ এই টাইমে আমার আব্বুরাও এসে বলবে যে ও মরেছে এই জন্য তোমরা ওকে মেরেছো, তো ফোন ভয় পাইয়া পাইয়া ফোন দিল আমার পরিচিত একজন ফ্রেন্ডদেরকে ইনফরমেশন নেওয়ার জন্য যে কি করবে, তো ওরা আসলো, তো আমার মেসে ফোন দেওয়া হইলো, মেসে দেওয়ার পরে রুমমেট গুলা তাড়াতাড়ি চলে আসছে ওরা সবাই, ওরা বিষয়টা কিরকম কিরকম দেখাতে লাগছে, আসার পরে আমাকে তুলে নিয়ে হাসপাতালে রাখা হইলো, হাসপাতালে ওরা মানে ফ্রেন্ড সার্কেল যে ফ্রেন্ড কাকে বলে তখন আমি বুঝতে পারি যে আসলে ফ্রেন্ড কি জিনিস, ওরা আসার পরে আমার চেষ্টা করে যে ওরা আম্মু অসুস্থ, তো ওদের বাসায় না জানানোই উত্তম, আমরা যে কেউ ইমাদের মানে ইমাদ বিজি আছে এই আছে সেই আছে বলে এই সামাল দিয়ে এই জায়গাটা, আর ও সুস্থ হওয়ার আগ পর্যন্ত জানতে না দেবো, মানে ওর ইয়ে করছে যদি কেউ ফোন দিয়ে রিসিভ করে বলো ইমাদ পড়তেছে, আর ওরা একটা মিথ্যে প্ল্যান করতেছে যাতে আমার বাসার মানুষ বুঝতে না পারে। তখন আমাকে এই হাসপাতালে নেওয়া হবে, সরকারি আছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, এই একটা হাসপাতাল, ওইখানে নেওয়ার পরে এই ডাক্তাররা ইয়ে করে ওই আবার আগের মতো চাপ সৃষ্টি হয়েছে, মানে বুকের ভিতর চাপ দিতেছে, এই দিতেছে সেই দিতেছে, ট্রিটমেন্ট চলতেছে, পরীক্ষা নিরীক্ষা চলতেছে, তখন দেখা গেছে যে এই শর্ট হয়েছে একটা রোগ নাকি জানি, এখানে একটা হার্টের রোগ আছে তো অনেকগুলা, তো এখানে একটা শর্ট হয়েছে, তো ওরা আশা চাহিদা দিছে তো কি হবে না হবে, তো আমার ফ্রেন্ড সার্কেলরা তারা টাকা জমা করছে তো ওর চিকিৎসা আমরাই করব। তখন তুলির আব্বু খোঁজাখুঁজি করতেছে অনেক বেশি, মানে তুলিকে ইয়ে করার পরেই তুলির আম্মু ও জ্ঞান, তুলির আম্মুকে বাসায় রাখা হয়েছে, তো তুলির আব্বু বন্দুক নিয়ে আমাকে খুঁজতেছে যে ও আমার পাখির বন্দুককে মারবে, আর ওর লাইসেন্স করা পিস্তলও আছে। তারপর ওনার সাহসও অনেক বেশি, উনি খুঁজতেছে তো ইনফরমেশন পাচ্ছে না আমি কোন হাসপাতালে আছি, তো নরেন্দ্রকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই ওকে নিয়ে গেছিলি তুই কোথায় দিচ্ছিস, ওরা বললো ওকে তো আমি ওর বাসায় নিয়ে দিয়ে আসছি, তখন তুলির আব্বু আমাদের বাসায় চিনে না, তো ও কোনোদিন জানতেও চায়নি আমার বাসা কোথায়। তো তেমন সার্চ দিতে সার্চ দিলেও তো পাইবে না, সিলেট তো বিভাগের ছোট না। তখন এরকম দিন যেতে থাকে, দিন যাওয়ার পরে আস্তে আস্তে যখন মানে এটার পরে তো সুস্থ হইলাম, জ্ঞান যখন ফিরলো, জ্ঞান ফিরার পরে মানে আগে ছিলাম মনে হতো আগে আমি বেঁচে আছি, কিন্তু এখন জ্ঞান ফেরার পরে যখন জ্ঞান অজ্ঞান ছিলাম তখন মনে হলো আমি বেঁচে আছি, কিন্তু জ্ঞান ফেরার পরে ভাবলাম আমি বেঁচে নেই, বেঁচে থাকার মতো মরা। কারণ ওই টাইমে জ্ঞান ফেরার পরে তো আমি শুনলাম ওদের মুখে যে এখানেই হয়েছে। আমি তো ওইকে বললাম যে আমাকে একটু নিয়ে যাবে তোরা ওই ইয়ের কাছে, শ্মশানের কাছে একটু নিয়ে যাবি। আমাকে বললো যে শ্মশানের কাছে তোকে নিয়ে যাবো, আগে সার্চ করে দেখি তোদের আব্বু আসছে কিনা। তারপরে ওরা আমাকে নিয়ে যায় ওই শ্মশানের দিকে। শ্মশানে যাওয়ার পরে আমার মানে সবকিছু বডি বুঝে গেছে, অবশ্য হয়ে গেছে, শক্তি আর নাই শরীরে। কত বেশি কল্পনা করেছিলাম ওই ফ্যামিলি প্ল্যানিংটা ওই সময় আমার বেগেই ছিল, তারপরে আরো অনেক জিনিস ছিল আমার বেগে, তো কল্পনা করতে পারিনি তো মানে এরকম মরে যাবে। তারপরে এখান থেকে আস্তে আস্তে চললাম, শক্তি সঞ্চয় করার চেষ্টা করলাম, শরীরে কোনো শক্তি পাইলাম না, আর পুষ্টিও তো শরীরে নাই, সবকিছু শুকিয়ে গেছে, খাওয়া দাওয়া তেমন মতো হচ্ছে না। তখন আমি চলে আসি, চলে আসার পরে ওরা আমাকে নিয়ে মেসে কয়েকদিন রাখে, আমাকে বলে স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা কর, দুস্থ দেখ তোর আম্মু অসুস্থ, এই টাইমে যদি এসব কিছু জেনে যায় তাহলে কত বড় প্রবলেম হয়ে যাবে, তুই ইয়ে কর, স্বাভাবিক করার চেষ্টা কর। আর অনেকদিন থেকে তোর সাথে যোগাযোগ হয় না, ওরা ফোন দিচ্ছি আমরা রিসিভ করছি, করার পরে বলছি তুই এরকম এরকম ব্যস্ততায় আছিস, আজকে বলিস ফোন দিয়ে যে তুই ব্যস্ততায় ছিলি আর তোর কিচ্ছু হয়নি, তুই সুস্থ আছিস। তখন আমি ফোন রিসিভ করার পরে দেখতেছি আম্মু কাঁদতেছে যে তুই এত ব্যস্ততায় থাকিস, তোর মায়ের সাথে কথা বলতে পারিস না। আমি অসুস্থ হাসপাতালে রেখে একবার দেখতে আসিলাম, তখন আমি আম্মুকে বললাম আম্মু অনেক ব্যস্ত ছিলাম, পরীক্ষা টরীক্ষা ছিল ভার্সিটির, এগুলোর কারণে দেখা করতে পারিনি, চিন্তা করো না তুমি। এরপরে জিন্তাপুরে আমি চলে যাই ওই দিনই, জিন্তাপুরে যাওয়ার সময় আমার যে স্মৃতিগুলো আছে যে স্মৃতি নিয়ে বাস্তবিক স্মৃতিগুলোর সাথে করে জিন্তাপুরে গেলাম। যাওয়ার পরে কিছুদিন বাসার বাড়িতে থাকলাম, বাড়িতে আমাকে দেখেই সবাই বুঝতে পেরেছিল, মানে আমার চেহারা দেখে কিছু একটা হয়েছে বুঝতে পেরেছিল, কিন্তু কি হয়েছে সেটা জানে না। তারপরে ওরা শুনেছিল সবকিছু স্বাভাবিক হওয়ার পরে, ওরা যখন শুনলো তাদের কাছে স্বাভাবিকই মনে হয়েছিল যে তুলি মারা গেছে। এটা আম্মু শোনার পরে, আম্মু অনেক বেশি আম্মু অসুস্থ হয়ে গেছিল আবার, আমার এই যে তুলি মারার কথা শোনার পরে উনি মনে করছিলেন না নিজের ছেলে মরে গেছে। তখন আমি স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম আর ইয়ে খুঁজতে থাকলাম যে আমি কিভাবে আত্মহত্যা করা যায়, কিভাবে আত্মহত্যা করা যায়, আমার তুলির সাথে মিট করতে হবে, এরকম চিন্তা মাথায় আমার। তারপরে আমি আত্মহত্যা করার জন্য অনেক ধরনের ট্রাই করি, তবে আবার ভয় লাগে যে আগে যেগুলো আত্মহত্যা প্ল্যান করেছি সেগুলো না, এখন নতুন কিছু করতে হবে দড়ি দিয়ে। তখন আমি প্ল্যান করি, তো আমিও বুঝতে পারে তো যে আসলে প্ল্যানটা কি আমার। তো আমি একদিন বসে আছি আমার রুমে, তো কিছু পাচ্ছি না, ক্লু খুঁজে পাচ্ছি না, আমার রুমের প্যান্ট শার্ট বিছানা, বিছানার বেড বালি সব কিছু নাই, রশির মতো যে রশি বানাবো কিছু নেই, কাগজ আছে। তো আম্মু হাতে আম্মুর হাত মুষ্টি করে আমার কাছে আসলেন, আসার পরে বললেন একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। আমি বললাম কি আম্মু? তো বললেন আমি তোমার জন্য একটা মানে তুমি দুনিয়াকে তো দুনিয়াটাকে তো ছাড়ছ না, ভালোভাবে বেঁচে থাকার জন্য একটা জিনিস তোমার দরকার, তো তুমি তো এই বাচ্চাটাকে বাঁচা মনে করতেছো না, আমি তোমাকে ঠিক মতো বাঁচার জন্য একটা জিনিস নিয়ে এসেছি বলে একটা বিষের বোতল দিলেন আমার হাতে।
আপনার মা আপনাকে বিষের বোতল দিলেন?
হ্যাঁ, বিষের বোতল। তারপরে বললেন যে হুকা এই বিষটা হলো কি অরিজিনাল বিষ, কোনো ফরমালিন নেই বিষের মাঝে, এটা যদি পুরাটা তুমি খাইতে পারো 15 মিনিটের ভেতরে তুমি মরে যাবা আর কোনো প্রবলেম হবে না। মরার আগে এক কাজ করো, মাছ মা তো কি জিনিস বুঝো, তুমি চিল্লা ফাল্লা করবে, এর জন্য এই গামছাটা আনলাম, গামছাটা দিয়ে আগে মুখ ভালো করে বাঁধো, ভাজার পরে তুমি মানে এটা খাওয়ার পরে গামছা দিয়ে মুখ বাঁধবা, যাতে তোমার কান্নার শব্দ আমি শুনতে না পাই, কারণ কান্নার শব্দ পাইলে সবাই তোমাকে বাঁচাতে আসবে, আমিও ছুটে আসবো, তো কেলেঙ্কারি হয়ে যাবে আরো বেশি। তো তুমি এটা হাতে নাও নিয়ে এটা ঠিক মতো খাইও বুঝছো, পুরাটা খাইও, সামান্য কিন্তু রেখে দিলেও তো বাঁচতে পারবা, মানে মরে না মরতে নাও পারো। তখন আমি আম্মুর দিকে হা হয়ে চাইয়ে আছি যে আম্মু এরকম কি বলতেছে, আম্মু মানে আমার কাছে লাগতেছে উনি মা নাকি আরো কিছু। উনি আমাকে বলতেছে যে এই যে হুকা তুমি ইয়ে করো, এই একটা কথা ও আরেকটা কথা, উনি এটা যাওয়ার সময় আর কি বললেন যে আরেকটা কথা যে তুমি যে এটা খাইবা না, এটা খাওয়ার পরে তো তোমার লাস্ট লাস্টটা পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হবে ময়নাতদন্তের জন্য, তো তোমার লাস্ট ময়নাতদন্ত থেকে আসতে আসতেই মানে তুলির সাথে মিট করার আগে আমাদের সাথে তোমার মিট হবে। আমি বললাম কিভাবে? তো উনি বললো তো বারে তুমি আসার আগে তোমার আব্বু আর আম্মু মরে যাবো না হার্ট অ্যাটাক করে, তুমি তো জানো আমার প্রবলেমটা, তো এখন কি খাইবা, তোমার আম্মুর হার্ট অ্যাটাক হবে সেটা তুমি দেখতে পারবে না, এসব নিয়ে টেনশন করার দরকার নেই, তাড়াতাড়ি খাইয়া ফেলো। তো তুমি তোমার লাশ মানে দাফন কাফন করার আগে তোমার আব্বু আম্মুর কবরে গাছ উঠে যাবে পোস্টমর্টম থেকে আসার আগে। তো আম্মু কি জন্য কথাটা বলেছিলেন বুঝে ফেলেছিলাম, তো এটা প্রথমে মনে হয়েছিল যে কিভাবে বলছিল, তারপরে বলছিলাম যে আম্মু আমাকে তার মানে অন্য দিক দিয়ে উদাহরণস্বরূপ বুঝাতে চেয়েছিল বিষয়টা। তো আম্মু চলে যাওয়ার পরে বিষের বোতলটা আমি হাতে কাঁপতেছে, আমার হাত কাঁপতেছে, এই মৃগি রুগীর মতো হাত পা কাঁপতেছে যে আমি খাবো না কি খাবো না। খুলি একবার, খোলার পরে ওই মনে হয়ে যায় যে মৃত্যুর কত কষ্ট, কতবার কত কষ্ট পাইছিলাম। তখন আমি চেষ্টা করলাম যে না এটা খাবো কি খাবো না, খাবো কি খাবো না, এরকম করে আমি একটা নিজের সাথে যে 10-20 একটা খেলা, ওইটা নিজের সাথে আঙ্গুলে আঙ্গুলে খেলার পরে দেখলাম যে না আমার না খাওয়াটাই উত্তম, আমার আম্মু আর বুঝাবার কথা মনে হইলো। তাহলে স্বপ্ন তো কতগুলো স্বপ্ন আমার তো মনে হইতে লাগলো। তারপরে আমি দৌড়িয়ে আম্মুর কাছে গেলাম। আম্মুর রুমে যাওয়ার পরে দেখলাম যে আম্মু আঁচলে মুখ থেকে কাঁদতেছে। মায়ের বিশ্বাসই সবচেয়ে বড় বিশ্বাস, ওনার বিশ্বাস ছিল যে আমি বিষ খাবো না, তার এই হার্ট অ্যাটাকের কথা শুনি। তখন আমি যাওয়ার পরে আম্মুকে জড়াইয়া দৌড়লাম, আম্মুর পায়ে এমন ভাবে জড়াইয়া দিলাম, আম্মু হাউ মাউ করে কাঁদলাম। আমার আম্মুর এরকম কাঁদা আমি জীবনেও দেখিনি, এই ফার্স্ট দেখলাম যে আম্মু আমার জন্য এত বেশি কাঁদতেছে। তারপরে আম্মু আমার জড়াইয়া দিল অনেকক্ষণ, কাঁদার পরে আমার মাথা হাত ভুলিয়া তুলিয়া বললো যে দুনিয়াতে যা কিছু হয়, ভালো মন্দ যা হয় আল্লাহর পক্ষ থেকে হয়, নিজেকে ইয়ে করার চেষ্টা করো। আর জীবন একটাই, তুমি এক জীবনে কয়জনকে দান করবো? ও চলে গেছে, তার মা বাবাকে একা করে ভুল করেছিল, তো তুমি এরকম ভুল কি করবা বাবা? আমার বিশ্বাস তুমি ভুল করবে না। তো আমাকে জিজ্ঞাসা করছিল আম্মা যে কি হয়েছিল, আমি তখন যে বিষয়টা বলার পরে উনি বললেন যে ওকে যখন বলেছিলে যে আমি তোমার বড়, মাই সবচেয়ে বড় জিনিস, তাহলে তুমি কেন সুইসাইড করবা? আমি যখন তোমার বড় জিনিস তো তোমাকে আর কারোর জন্য নয় বাবা, আমার জন্য বেঁচে থাকতে হবে, এই মায়ের জন্য। আমি মরে যাওয়ার পরে তুমি মরে যাও, আমি তোমাকে বাধা দেবো না, কিন্তু আমি বেঁচে থাকতে সন্তানের মৃত্যু আমি সহ্য করতে পারবো না, এমনিতেই তো আমি অসুস্থ মানুষ। তো বাসার মানুষ, গ্রামের মানুষ সবাই তখন আমাকে একটু অন্য চোখে দেখে, বিষয়টা মোটামুটি ভাবে জানে, 50% 50% হয়ে গেছে, সবাই জানে। তখন দেখতেছি যে আমি খুবই একা দুনিয়াতে, মানে এই যে ফ্রেন্ড সার্কেল আছে না, সোহাগ, তারপরে আবদুল্লাহ আবদুল্লাহ, ওরাও মানে ফান করে আমার সাথে মাঝে মাঝে। তো এই বিষয় নিয়ে ফান করা মানে আমি বুঝতাম যে আমাকে কেটে টুকরো টুকরো করা হচ্ছে। তো গ্রামের মানুষ আমাকে দেখে দেখে বলে ওই দেখো লক্ষ্মীটা যাচ্ছে, এই শেষ পর্যন্ত মানে একটা 8 বছর 9 বছর একটা রিলেশনটা ভেঙ্গা দিল কিভাবে, ওইটাও একটা কুকিনি, মানে অত লক্ষ্মী একটা মানুষ আমাদের গ্রামে। ওরা বলে আমাদের গ্রাম কেন উন্নতি হচ্ছে না জানিস, দোকানে বসে বসে আলাপ যে ও গ্রামে আসে ফুলে, আমাদের গ্রামের উন্নতি হয় না, ও যদি মরে যায় বা চলে যায় এরকম হতো। তখন আমি আম্মুকে বলি যে আম্মু সিলেট বিভাগে আমার মানে মনে মনে এরকম প্রাণ ছিল যে সিলেট বিভাগের প্রতিনিয়ত যেখানেই যাই তুমি স্মৃতি, এই বিভাগটা যদি ছাড়তে পারি তাহলে তো আমার মানে ওর স্মৃতি ছাড়া আমাকে বেঁচে থাকতে হবে, আর এই বাংলাদেশ যদি ছাড়তে পারি তাহলে আমার আরো ভালো। এটা আমি চেষ্টা করতাম যে আমি বিদেশ চলে যাব। আগে তারা আমাকে বিদেশ পাঠানোর চেষ্টা করেছে কিন্তু আমি যাই নাই, কিন্তু ওই টাইমে আমি চাচ্ছি বিদেশ যেতে, কিন্তু আম্মু আমাকে চাচ্ছে তার চুকে চুকে রাখতে, বিদেশ যেতে দিচ্ছে না, বলছে তুমি আরো 10-15 বছর পরে তুমি বিদেশ যাইবে, বিয়ে শাদী কইরা বাচ্চা কাচ্চার মুখ দিকা। তখন আমি বললাম আম্মু তোমাদের জন্য বেঁচে আছি ঠিক আছে, তুমি তৃতীয় কোনো ব্যক্তি এখানে টাইনে আইনো না, তোমাদের জন্য বেঁচে আছি জাস্ট এটাই এনাফ, আমি আমার কোনোদিন বিয়ে করবো না। আম্মুর মাথায় রাইকা শপথ করতে, শপথ করার জন্য আমার মাথায় হাত দিয়েছিলাম, আম্মুর মাথায় হাত ইয়ে করে নেয় থাপ্পা মারছিল ওই দিন, বলছিল যে হুট করে কোনো জিনিস শপথ করতে নেই, জীবনকে এখনো ভালোভাবে বুঝতে শিখুনি এখনো তুমি।
আপনার এখনকার সময়গুলো কিভাবে কাটে?
এখনকার সময় কাটে ওই তো যখন গ্রামের মানুষ আমাকে নিয়ে এরকম করতো, তখন এই একবার ইন্ডিয়া গেছিলাম চোরাই পথে সোহাগের সাথে ইন্ডিয়া গেছিলাম, তখন আমি আমার এই তুলি মরার পরেই আমার লেখালেখি টাইডার প্রসারিত করেছি, যে আমার মানে ছোটবেলা থেকেই তো অনেক ধরনের জিনিস, ছবি আঁকাতে অনেক পুরস্কার, তারপরে গান কবিতা নিজে গান লিখে গান
করেননি। এখন আপনি পড়াশোনা করেন? আপনি
এখন এই স্থানীয় একটা মানে এমসি কলেজে
বছর খানিক হতে চললো। জীবনে অনেক গল্প শুনেছি, জীবনের গল্প, কিন্তু কখনো এরকম অনুভব হয়নি যে হার্টের একটা সীমা পরিসীমা আছে, হার্টের ভেতরে যদি ব্যথা হয়, এক ধরনের ব্যথা আছে যেটা হার্টের সীমা পরিসীমা বলে, যে হার্টটা কতখানি জায়গা জুড়ে আপনার বুকের মধ্যে আছে। আজকে এই গল্পটা শোনার পরে কিছুক্ষণের জন্য হলো সেই ব্যথা অনুভব করেছি। আমাদের এই মানব জগতে কত রকমের ক্লাইম্যাক্স, কত ভুল, কত অন্যায়, কত ভালো লাগা, কত মন্দ লাগা, কত রকমের অনুভূতি। এই ছোট্ট জীবন, এই ছোট্ট জীবনে কত কত রকমের অন্যায় আমরা করে চলেছি, কত রকমের কষ্ট আমরা নিয়ে চলেছি, কিছুই বলার নেই আসলে। শেষে এসে আমরা ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিতে চাই প্রিয় শ্রোতা। আমরা এই গানটি দিয়েই আজকের হ্যালো ইট 920 শেষ করছি।
তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যেদিন যাবে, মরণ যাত্রা যেদিন যাবে, তুমি বারান্দাতে দাঁড়িয়ে থেকো, শেষ দেখাটা দেখতে পাবে, মরণ যাত্রা যেদিন যাবে।